exclusively on FusionBD.com.
এই অনুষ্ঠানটি অতিথির জীবনের গল্প। অনুষ্ঠানে তার মুখ থেকে শোনা গল্পটি সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। এই অনুষ্ঠানের কোনো কন্টেন্ট কাউকে হেয় করার জন্য নয়।
জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্প, জীবন গল্পের 11তম এপিসোডে। এবং জীবন গল্পে আজকে একটা বিশেষ দিন, আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে সারা দেশব্যাপী, সারা দুনিয়াব্যাপী যে দিনটি পালন করা হয়েছে, উইচ কল ভ্যালেন্টাইন ডে, এবং এটা নিয়ে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা আছে। কিন্তু পজিটিভ জিনিসটাকে আমরা বরং হাইলাইট করতে চাই আজকের অনুষ্ঠানে। বিশ্ব ভালোবাসা দিবস আমরা বলি, এবং এই বিশ্ব ভালোবাসা দিবসের যে ব্যাপকতা বা যে তাৎপর্য বা কি বলা যেতে পারে যেই ইম্প্যাক্ট, সেটা আসলে এখন শহর ছাড়িয়ে গ্রামে গঞ্জে সব জায়গায় গিয়ে পড়েছে। অনেকেই এটাকে মজা করে বিশ্ববেহায়া দিবসও বলেন। যাই হোক না কেন, সেদিকে আমরা নাই বা গেলাম। আমরা গণমাধ্যম থেকে এটাকে সবসময় পজিটিভলি নেওয়ার চেষ্টা করেছি। তো সেই অর্থে আপনি দেখবেন যে এই 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে অনেক ধরনের আয়োজন হয়। পোশাক পরিচ্ছদ বিক্রি হয়, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস বা বিভিন্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে, টিএসসি চত্বর কিংবা পাবলিক যে প্লেসগুলো আছে সেগুলোতে গেলে দেখবেন যে বিশেষ করে কাপল যারা, তারা অনেক সুন্দর সুন্দর ড্রেস পরে আসেন। ব্যাচেলর যারা, তারা অনেক কষ্ট করে বিষয়গুলো উপভোগ করেন। আই ডোন্ট নো কি কষ্ট তাদের, কোনো না কোনো সময় তারাও এই লাইফটাতে আসবে। যাই হোক, তো এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় যেটা, যে এটাকে একটু অন্যভাবে দেবার চেষ্টা করেছেন ঐতিহাসিকভাবে। অনেকেই হয়তোবা জানেন যে ভ্যালেন্টাইন ডে যে ইতিহাসটা, সেটা কিন্তু অত্যন্ত বেদনাবিধুর, এবং এটাকে একটু অন্যভাবে মার্কেটাইজ করার চেষ্টা করেছেন অনেকে, বিশেষ করে কমার্শিয়াল আসপেক্ট থেকে, কিভাবে পোশাক পরিচ্ছদ বিক্রি করা যায়, যতটুকু বেশি গিফট বিক্রি করা যায় সেই জায়গা থেকে ভ্যালেন্টাইন ডেটাকে আরো বেশি পপুলার করা। যাই হোক, আমি ওই আলোচনায় যেতে চাই না। আমরা বরং এই কথাগুলো বলছিলাম এই কারণে, যেহেতু আমরা 14 তারিখ পেয়ে গিয়েছি এবং আমরা আসলে কখনোই কোনো দিবস মেনটেন করি না, কারণ আমরা মনে করি প্রত্যেকটি জীবন গল্পই আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটি জীবন গল্পেই সব উপাদানই থাকে। কিন্তু দৈবক্রমে আমরা আজকে এমন একটি কাপলকে আপনাদের সামনে হাজির করতে যাচ্ছি যাদের সঙ্গে এই বিশ্ব ভালোবাসা দিবসের একটা অন্যরকম সম্পর্ক আপনারা খুঁজলেও খুঁজতে পারেন। সেই অর্থে আপনি যদি বলেন যে এটা একটা স্পেশাল এপিসোড জীবন গল্পে বিশ্ব ভালোবাসা দিবস কেন্দ্র করে, আপনি বলতে পারেন। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বিষয়টিকে ওভাবে দেখছি না, আমরা বরং জীবন গল্প হিসেবেই দেখতে চাই। কে রয়েছে আমার সঙ্গে তার সঙ্গে পরিচিত হব। তার আগে আপনাকে বলছি যে এই অনুষ্ঠানটি পুরোপুরি ডাউনলোড করতে পারেন আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বাকি যে বিষয়গুলো আছে সেগুলো আমি আপনাদেরকে পরে বলছি। প্রথমে পরিচিত হই, ওকে? আমার মনে হয় লেডিস ফার্স্ট, ঠিক আছে? ওকে, আপনার নামটা একটু বলেন।
আমার পুরো নাম হচ্ছে লামিয়া আহমেদ হিমু।
লামিয়া আহমেদ হিমু, আর আপনার নামটা একটু বলেন।
ইমরান হুসাইন।
আপনাদের কোথায় জন্মগ্রহণ করেছেন বা কোথায় থাকছেন এগুলো যদি একটু জানি। হিমু,
ঢাকা জেলা দুয়ার থানার
একটু স্লো করে বলতে হবে। আপনি কিভাবে কথা বলেন? তাহলে তো সেরেছে, একটু স্লো যেতে হবে। ওকে, হ্যাঁ, তো কোথায় বাড়ি?
ঢাকা জেলার দুয়ার থানার নাইসের চৌদ্দাবাতুর গ্রামে।
আমি কিছু বুঝিনি, আপনারা যদি কিছু বুঝে নিন তাহলে বুঝে নিন ঢাকা জেলার দুয়ার থানার কোন একটা জায়গায় হবে। ওকে, আপনি বলেন ওর বাড়ি কোথায়?
ঢাকা জেলা দুয়ার থানা নারীসা চৈতা পাথর গ্রাম।
নারীসা চৈতা বাতর, এটা কি নাম? এটা তো শুরু, আমি জানি না ওইখানকার কেউ আমাকে ঘুরতে শুনছেন কিনা, অদ্ভুত এক নাম, নারীসা চৈতা বাতর। ঠিক আছে, আমরা আপনার আপনার ঠিকানাটা কি জানেন?
ঢাকা জেলা দুয়ার থানা মকসুদপুর গ্রামে।
আচ্ছা, তার মানে আপনার একই জায়গায় মোটামুটি।
হ্যাঁ।
আপনার বয়স?
18+।
18+, কিন্তু সেটা কত সেটা বলা যাবে না।
না, এখন 18।
এখন 18, ওকে। আর আপনার?
28 রানিং।
আচ্ছা, আমরা কিছু গেস করতে দিতে চাই না। আমাদের লিসনার যারা এই মুহূর্তে শুনছেন তারা ধরে নিয়েছেন এটা একটা ভালোবাসার গল্প, সেক্ষেত্রে আমাদের কোনো দ্বিমত নেই যেহেতু ভ্যালেন্টাইন ডে। কিন্তু আমরা কোনো গেস করতে দিতে চাই না যে আসলে গল্পটা কোথায় যাবে। এবং আমরা যখন অনুষ্ঠানটা শুরু করব তার আগে আপনি বলছিলেন যে হিমুই ভালো বলতে পারবে, সুতরাং হিমুকেই ফ্লোর দেওয়া হোক। ঠিক আছে, হিমুর জায়গা থেকে আমরা শুরু করব, এবং আপনাদের কাউকে গেস করতে দিতে চাচ্ছি না যে আসলে গল্পটা কোথায় যাচ্ছে। হিমু, আপনি শুরু করেন আপনার ছোটবেলা থেকে, তারপরে ক্রোনোলজিক্যালি আমরা স্টেপ বাই স্টেপ যেটা জানার দরকার আমরা জানব।
যেহেতু আমার বাবা একজন বিজনেসম্যান আর বাবা ছিল গ্রামের মেম্বার, তো সেই হিসেবে আমাদের বাসার প্রাধান্যটা অনেক বেশি। তো মানে আমাদের এলাকাতে আমাদের ফ্যামিলিটাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়। আমি তো প্রভাবশালী ফ্যামিলি।
আচ্ছা, বাবা বিজনেস করেন?
হ্যাঁ, বিজনেসম্যান,
কোটি কোটি টাকার মালিক।
হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে।
আচ্ছা, কয় ভাই বোন আপনারা?
আমরা দুই বোন এক ভাই, আমি ফ্যামিলি বড়, তারপর ছোট এক বোন আছে, সবার ছোট ভাই।
আচ্ছা, তো আপনার বাবা কিসের বিজনেস করেন?
আমাদের শিপ আছে দুইটা।
শিপ বলতে যে এই নদী দিয়ে যে শিপগুলো যায় এগুলো, যে বালু তোলার যেগুলোর কথা?
না না,
তাহলে কয়তলা শিপ?
যেগুলো ইন্ডিয়া বা বিভিন্ন জায়গায় যে মালামালগুলো আনে বাইরের কান্ট্রিতে, যেগুলো যায় চট্টগ্রাম কক্সবাজার যেগুলো।
বুঝেন কত বড় লোকের সামনে বসে আছে, এজন্য শীষ বাজালাম আজকে আমি। ওকে, আপনার বিয়ের সাথে হয়েছে, আপনার কটা বোন আছে বলছিলেন? আমাদের এই অনুষ্ঠান থেকে যদি কেউ হত দরিদ্র, মানে সম্পদের সুষম বন্টন তো দরকার, তাই না? আপনার বাবার দুটো শিপ আছে এবং আমরা জানি যে এখানে অনেকেই ক্যান্ডিডেট হতে পারেন চাইলে। ছোট বোনের জন্য বয়স কত? না, ক্লাস সেভেনে পড়ে। না না, তাহলে এই মুহূর্তে হওয়া যাবে না, ওনাকে অনেক সময় দিতে হবে। ওকে, আমরা জাস্ট কিডিং, মানে একটু মজা করছিলাম, একটু রিল্যাক্স করার চেষ্টা করছি। আমার কেন যেন মনে হচ্ছে আপনারা দুজনেই অনেক বেশি টাইট অ্যান্ড রিজার্ভ। ফিল ফ্রি, ইটস ইউর হোম, কথা বলেন আরামসে, গল্প করেন। হ্যাঁ, আমার মনে হয় সেটাই বরং ভালো হবে। ওকে জি, বলুন। তারপর
তো সেই হিসেবে ছোটবেলা থেকে অনেক
আদর পেয়ে বড় হয়েছেন?
হ্যাঁ, যেহেতু বাড়ির বড় মেয়ে, মা আমার বড় সন্তান, সেই হিসেবে ছোটবেলা থেকে কিছু চাওয়ার আগে পেয়ে গেছে।
জি,
আর ছোটবেলা থেকে অনেক ভালো স্কুলে পড়াশোনা করছি, তো সেই হিসেবে তো বাবা প্রথমে সৌদি আরব ছিলেন
জি
কয়েক বছর, তো ওখান থেকে বিজনেস মানে শিফট করার পর বাংলাদেশ চলে আসেন,
বাড়ি
চলে আসেন। হ্যাঁ, তো ক্লাস ফাইভে আমি হঠাৎ একদিন সিরিয়াসলি অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ হয়েছে আমার হঠাৎ মাথায় দু সাইডে যে রক্তটা আছে ওখান থেকে প্রচন্ড ব্যথা শুরু হতো, তো আমি সেন্সলেস হয়ে যেতাম
হঠাৎ করে।
হ্যাঁ হ্যাঁ, হঠাৎ মানে যখন সেন্সলেস হওয়ার আগে ব্যথাটা যখন অনুভব করতাম তখন বুঝতে পারতাম যে আমার ব্যথা হইতেছে প্রচন্ড ভাবে, তখন সেন্সলেস হয়ে যেতাম। পরে বাবা সাথে সাথে আমাকে ঢাকা হসপিটালে এসে ল্যাবে
ভর্তি করেন।
হ্যাঁ, ভর্তি করেন, তো ওখানে ডাক্তার দেখানো হয়, অ্যাপোলো তো দেখানো হয়, মানে বিভিন্ন ধরনের সব জায়গায় দৌড়াদৌড়ি করেন। তো তারপরও সুস্থ হয়ে নাই, তারপর প্রায় এক মাস এরকম চলে, এক মাস এভাবে মানে কোনোভাবে সুস্থ ছিলাম না, আরো বেশি অসুস্থ পড়তেছিলাম, মানে ডেভেলপ হতেছিল না, অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তো হঠাৎ আমার বাবা আমাকে ইন্ডিয়া নিয়ে যেতেছিল ডাক্তার দেখানোর জন্য, যেহেতু ফ্যামিলি অনেক ভালো অবস্থা, সেহেতু বাবা বাইরে চিকিৎসা করতেছিল। তারপর হঠাৎ একটা ডাক্তারের কথা শুনলাম মগবাজার তাকুয়া হসপিটাল, তো ওখানে ডাক্তার সামদার মাকসুদ স্যার, ওনাকে দেখাই, দেখানোর পর একটু ডেভেলপ করি, তারপর দেখানোর পর ডেভেলপ করার পরে আস্তে আস্তে প্রায় দুই মাস এরকম ভাবে চলে, স্কুলে যেতে পারি নাই দুই মাস, তো স্কুলে যাওয়া হয় না, পড়াশোনা সম্পূর্ণভাবে নিষেধ, মানে অফ ছিল, ডাক্তার নিষেধ করছে যে মাথায় বোধ কোনো চাপ পড়া নিষেধ, টোটালি নিষেধ।
ততক্ষণে কি আইডেন্টিফাই করা গেছে যে আপনার কি সমস্যা, মাথায় কি সমস্যা?
না না,
ততক্ষণে ধরা পড়েনি,
কোন রোগ ধরা পড়েনি।
আচ্ছা,
এখন তারপর সুস্থ হওয়ার পরে দুই মাস পর স্কুলে যাই, মানে আমি চাইতেছিলাম যে আমার পিএসসি পরীক্ষার জন্য ভালো হয়, এত কষ্ট করে পড়াশোনাটা করছি, তারপর দুই মাস ক্লাস না করা সত্ত্বেও পিএসসি পরীক্ষা দিই, তো আল্লাহর রহমতে গোল্ডেন এ প্লাস আসে।
বাবা, ইউ আর মেরিটোরিয়াস।
তারপর গোল্ডেন এ প্লাস আসে, তো তারপর সিক্সে, ওখানে টেন পর্যন্ত ওই স্কুলে পড়াশোনা করি।
আচ্ছা,
তো ক্লাস এইটে মানে জিএসসি পরীক্ষার আগে আমার আপন খালাতো বোন, তো আমার খালাতো বোনের বিয়ে, ক্লাস এইটে পড়ি, স্কুল অনেক করা, ছুটি দিবে না, তো চারটা বাজে ক্লাস শেষ হয়।
আচ্ছা,
তো বাবা বলতেছে ছুটি যেতে দিবে না, আমি তোমাকে চারটা বাজে ক্লাস শেষ, তোমাকে পার্লারে নিয়ে যাও, তখন তোমাকে সাজিয়ে নিয়ে আসবো, সবাই আগে যাক, তোমাকে পরে নিয়ে যাবো। তো বাবা বাইকে করে আমরা নিয়ে আসছে, সাজ বসে যে আসছি খালামণির বাসায়, তো ভাইয়ের অনেক মানে আমার খালাতো বোনের হাজবেন্ডের নাম হচ্ছে শামীম।
আচ্ছা,
তো শামীম ভাইয়ের অনেক ফ্রেন্ডরা আসছে, তো ফ্রেন্ডরা এসে লাল শাড়ি পরছি, তো মানে ডাকতেছে মানে ইউ আর ফান করতেছে।
আচ্ছা,
বাট আমি
বিয়ে বাড়িতে ঢুকতে
যেটা হয়, তো আমি কারো কেয়ার করতেছি না, আমি ভাবছি যে যে আমাদের বলুক। তো তারপর ফার্স্ট দিন কোন কারোর সাথে ফ্রেন্ডের সাথে কোনো কথা হয় না আমার, কারণ ওই দিন তারপর দিন আমার ক্লাস ছিল। আমাদের স্কুলটা হচ্ছে এরকম, টিচাররা রাত্রেবেলা গার্ড দিতে আসে যে স্টুডেন্টটা পড়তেছে কিনা, তো এটা করে তো আমার বাসে চলে যেতে হবো, সবাই আছে বাট আমি চলে গেছি, আমার বাবার সাথে বাসে আছে পড়াশোনা করতেছি। পড়াশোনা করার পর ওই দিন আর কি কারোর সাথে কোনো টাইম দেওয়া হয়নি, তো তারপর দিন আসছি আবার সকালে, আসার পর আম্মু ছিল খালামণি বাসায় বাট আমি আর বাবা বাসায় ছিলাম, তো আসার পরে ফার্স্ট কিছু কিছু খেয়ে আবার ক্লাসে চলে গেছি, ক্লাসে চলে যাওয়ার পর আবার দুপুরে আসছি, আসার পরে ভাইয়ের ফ্রেন্ডরা সবাই আসছে, আসার পরে ভাইয়ের এক ফ্রেন্ড আমাকে বলতেছে চাপু আপনার নাম্বারটা দেন, তো আমি বলছি আমি ফোন ইউজ করি না।
মানে ভাইয়ার এক ফ্রেন্ড,
মানে শামীম ভাইয়ের ফ্রেন্ড।
শামীম ভাই, শামীম ভাই সম্পর্কে আপনার জন্য কি হলো?
মানে যে খালাতো বোনের বিয়ে ওই খালাতো বোনের হবু হাজবেন্ড।
ওকে ওকে, মানে যে খালাতো আপনার আপন খালাতো বোন।
হ্যাঁ,
তো আপন খালাতো বোনের জীবিত মানে এক সম্পর্কে এক ধরনের দুলাভাই হচ্ছে।
হ্যাঁ, দুলাভাই।
আচ্ছা, তো দুলাভাইয়ের কোন এক ফ্রেন্ড আপনাকে বলছে যে আপু ফোন নাম্বারটা দেন,
তো ফোন নাম্বার চাওয়ার পর আমি আর কি ফোন নাম্বারটা দিয়ে নাই। তারপর আরেকটা ফ্রেন্ড এসে আমাকে জাস্ট টিস্যুর ভেতর ফোন নাম্বারটা মানে কাগজে লিখে আমাকে হাতে ধরা দিছে, একটা পিছিয়ে পাঠা দিছে অন্য ফ্রেন্ড এটা আবার ভাইয়ের নাম্বার দেওয়ার পর। এখন কতক্ষণ আমি তো টিস্যুটা নিছি, বলতেছে আপু আপনাকে টিস্যু দিছে একজন, তো আমি দেখতেছি ভেতরে শক্ত শক্ত লাগতেছে, তো আমি খুলছি, খুলে দেখি ফোন নাম্বার। তো দেখার পর তারপর আবার দেখি আরেকটা ফ্রেন্ড এসে আমার এই নাম্বার সাথে, তো নাম্বার
মানে একদিন সাজুগুজু করে যাওয়ার পরে মোটামুটি এই ঘটনা ঘটে গেছে। আপনি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, এবং আমার মনে হয় যেটা যে গ্রামের বা ফ্যামিলি সবাই সেটা অ্যাড্রেস করতো ইনফ্যাক্ট।
হ্যাঁ, তারপর এখন নাম্বার সাথে পরে আমি বলতেছি যে দেখেন আপনার আরেকটা ফ্রেন্ড আমাকে এই নাম্বারে দিয়ে গেছে।
আচ্ছা,
তো আমি কার নাম্বার টেনে নিয়ে ওই যে নাম্বারটা ফ্রেন্ডটা দিয়ে গেছে ওটা আবার তাকে ফিরে দিয়েছি আমি।
আচ্ছা,
তো তারপর দিন তো ছেলের বাসা যায় তৃতীয় দিন, আমিও বাসা যাই নাই। ফ্রেন্ড মানে ও আমার খালাতো বোনকে জিজ্ঞেস করছে যে হিমা পয়সা নেই,
জিজ্ঞেস করেছে যে আপনি অনুষ্ঠানে গেছেন কিনা বা কোনো কিছু,
বললো যে হিমা পয়সা নেই।
ফাইন, তার আমি এখন একটু ইমরানের কাছে যাই, ফাইন আপনার কাছ থেকে ফিরবো। ইমরান, এই যে কাগজের নাম্বার টাম্বার লেখার ব্যাপার, এটা কি ওর ক্ষেত্রেই প্রথম ছিল নাকি এর আগেও এরকম হয়েছে টুকটাক? আচ্ছা, কিন্তু বলতে হবে সবকিছু,
এটা ওর ক্ষেত্রেই ফার্স্ট।
আপনি এরকম সাহস করলেন কেন? আপনি তখন কি করছিলেন?
আমি তখন কিছুই করতাম না,
মানে
বেকার ছিলাম। আমি জবের জন্য অনেক ট্রাই করতাম, বিজনেসের জন্য,
ওকে দেখে
বাইরে যাওয়ার জন্য অনেক বেশি ট্রাই
করতাম। দেখে কি মনে হলো যে কারণে নাম্বারটা চাইছে?
ওরে দেখে ভালো লাগছে, ফার্স্ট দেখে অনেক কিউট লাগছে, ও লাল শাড়ি পরে আসছিল তো অনেক বেশি ভালো লাগছে।
ক্লাস সেভেনে পড়েন তখন আপনি, না ক্লাস এইটে? ক্লাস এইটে। তো আপনি সাহস করে নাম্বারটা দিয়ে দিলেন?
হ্যাঁ, দিয়ে দিলাম।
পরের দিন জিজ্ঞেস করছিলেন যে?
হ্যাঁ, পরের দিন আমি ওই ফ্রেন্ডের বাসায় গেছি লাঞ্চের সময়, তো তখন যাই দেখো নাই।
আচ্ছা,
কাল তোমাকে জিজ্ঞেস করলাম হেমু আসছে নাকি?
আচ্ছা,
পরে বললো যে না, ও তো আজকে আসবে না। তখন আমি মন খারাপ করে চলে আসলাম।
ওকে, বাট আপনি কি মানে প্রথম দেখার পর পরেই যেটা হয় যে দুনিয়াটা উলটপালট হয়ে যাচ্ছে, বাংলা সিনেমাতে আমরা যেটা দেখি আকাশ পাতাল মানে সবকিছু এফোর উপর হয়ে যাচ্ছে, ওরকম কোন ব্যাপার স্যাপার ছিল কিনা?
না, ওই রকম
কোন
ব্যাপার স্যাপার ছিল না।
আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বলেন হিমু, তারপর কি হলো?
তারপর কয়েকদিন পরে দেখি আমার স্কুলে আসছে, তো আমার যে হেড টিচার উনি আবার মামা হন।
আচ্ছা,
তো ও আসছে, আসার পর ও আমাকে দেখেনি কখনো, ও দুই তিন বারে গেছে, তো আমি ওকে সবসময় দেখতাম, দেখে ক্লাসে চলে যেতাম নয় দেখা। তারপর এক বছর পর ক্লাস নাইনে, 9/10/2015 তখন নাইনে, তারপর ও আমার এক দুলাভাই ছিল, মানে আমার এটা আবার অন্য খালাতো বোনের হাজবেন্ড,
ওই
খালাতো বোনের হাজবেন্ড আবার দুই ছোট বোনকে প্রাইভেট পড়াতো, তো উনি আবার স্কুলের টিচার ছিল। তো আমি যেহেতু কমার্স নিয়েছি, ভাইয়াও কমার্সের টিচার, তো ভাই আমাকে পাশে প্রাইভেট পড়াতে আসতো, তো ওই সময় ভাইয়া সবকিছু জানতো ওর সম্পর্কে। তো একদিন আমি কিছু জন্য অনেক মন খারাপ ছিল, তো অল্প দিয়ে আমার হঠাৎ কেউ যে একটা ফিলিংস হইতো, মানে হঠাৎ
কোন কারণ ছাড়াই,
না কারণ ছাড়া, তো আমি ভাইয়াকে শেয়ার করলাম যে ভাই এরকম এরকম হঠাৎ হঠাৎ মনে পড়ে একটা ফিলিংস হয়। পরে ভাই বললো ওর নাম্বার তোমার কাছে আছে, তো তুমি কথা বলো।
আচ্ছা, ইন দ্য মিন টাইম ওয়ান নাম্বার টাম্বার দিয়ে যোগাযোগ রাখেন ভাই নাকি? যোগাযোগ রাখেন
না, ও এটা জানি না যে আমার বাসা কোথায়, এটা জানে না।
আপনি নাম্বারটা যখন দিয়ে ওকে পেলেন না বা ওর খোঁজ খবর জানেন না, তখন কি হয়েছে? আপনি আপনার জায়গা থেকে ভুলে গিয়েছেন বিষয়টা নাকি ইমরান, নাকি তারপরে আপনি
মাঝে মাঝে? সম্পূর্ণভাবে ভুলে যায় না, কোন একটা জায়গায় ছিল অল্প একটু।
আচ্ছা, তো আপনি কি করতেন ওই সময়টাতে? আপনি কি ওকে দেখার জন্য রাস্তায় দাঁড়ানো বা অন্য কোথাও?
না, মাঝে মধ্যে ওদের স্কুলে গেতাম,
গিয়ে আপনি দাঁড়িয়ে থাকতেন ওকে একজন দেখা যায় কিনা। ওকে ফাইন, ইন্টারেস্টিং। তারপর?
তারপর আমি ওকে ফোন দেই, তো মানে ওই দিন আমি আমার খালাতো বোনের বাসে বেড়াতে গেছি, তো ওই দিন রাত্রে এই ভাইয়ের নাম্বারটা দিছে, তো আমি ওকে ফোন দেই। ফোন দেওয়ার পর আমি বলতেছি হ্যালো আসসালামু আলাইকুম, তো ও বলতেছে ও সালাম আনসার নিছে। তারপর বলতেছে হ্যাঁ কে বলতেছেন? তো আমি বলছি আপনার পরিচিত কেউ দেখেন, চিনতে পারেন কিনা? তো ও বলতেছে যে আচ্ছা আপনি কি আমার কোন খালাতো বোন? আপনার কোনো আমার খালাতো বোনের মতো লাগতেছে, আপনি কোনো ফান করতেছেন? মানে কোনো খালাতো বোন আমার? তো আমি বলতেছি না খালাতো, আপনি কোনো খালাতো বোন না। তো বলছে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে 10 মিনিট পর ফোন দিতেছি। ও সময় খাইতেছিল, তখন রাত 11:15 বাজে, 10 মিনিট পর কল ব্যাক করছে। তো আমি আবার সালাম দিছি, তো বলতেছি আচ্ছা সত্যি করে বলেন আপনি কে? পরে বলছি আমি হিমু, শাহিম ভাই শালি, চিনতে পারছেন? তো বলতেছে ও হ্যাঁ। তারপর বিয়ান সাহেব কেমন আছেন?
আচ্ছা দাঁড়ান, আপনি যে এরকম আপনি ফোন নাম্বার দিয়ে পাত্তা পেলেন না, প্রায় 1-1.5 বছর পরে সে ফোন দিচ্ছে আপনাকে, দিয়ে সালাম টালাম দিচ্ছে, আপনি যখন চিনতে পারলেন যে না সেই হিমু, আপনি তখন কোন রিলেশনশিপেও নাই, তো কেমন লাগছিল আপনার মধ্যে?
তখন আমার অনেক ভালো লাগতেছিল, বস কি বলবো, অনেক বেশি
পাইয়া গেছি বা
অনেক কিছু।
না আসলে বিষয়টা এরকম না, বিষয়টা আসলে কিরকম সেটা আমরা জানবো ছোট একটা বিরতির পর। আর একটা বিষয় বলি যে আজকে যে কাপলটা এখানে আছে, অ্যাট দ্য ইনিশিয়াল স্টেজে আপনাদের কাছে মনে হতে পারে যে এই জীবন গল্পটা একটা মানে ঠিক আছে এরকমই তো হবে, কিন্তু প্রতিটা জীবন গল্পেই আমি যে কথাটা আপনাদের সবসময় বলি, জীবন নাটকের চেয়েও নাটকীয়। আপনারা আসলে কোন স্টপেজে গিয়ে আপনারা অনুমান করতে পারবেন না এর পরের স্টপেজটা কোথায়। ছোট একটা বিরতি নেই মাত্র দুই মিনিট। আর বাই দ্য ওয়ে, ইটস আ ভেরি ভেরি ইন্টারেস্টিং ইনফরমেশন, সেটা হচ্ছে অ্যাবাউট মাই বুক। ঢাকা এফএম এর যে বইটি, একটা মাত্র বই বাজারে এসেছে, সেটা হচ্ছে আরজি কিউটিয়ার জীবন গল্প এবং সিক্রেটস। এই বইটি আমি গত যে অনুষ্ঠানটি ছিল সিক্রেট অনুষ্ঠানে, সেখানে বলেছিলাম যে মাত্র 300টা অটোগ্রাফ আমি দিব 300 বইয়ে, কারণ এত অটোগ্রাফ দেওয়ার মতো আসলে অতটা সময়ও থাকে না। কিন্তু আমি ঠিক জানি না, মানে এই কথাটা বলার পর এখন এমন হয়েছে যত কোম্পানি থেকে বইয়ের অর্ডার আসছে প্রত্যেককেই আমাকে অটোগ্রাফ দিতে বাধ্য করছে। যেই হোক, আমি চিন্তা করেছি যে এটা আমি আরো কিছুটা বাড়াবো, এবং ঠিক অটোগ্রাফ না, আমি প্রত্যেকটা বইয়ে কিছু কথা লিখে দিচ্ছি প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে, যেটা আমি আমার জীবন থেকে জীবন গল্প অনুষ্ঠান প্রচার করতে গিয়ে কিছু জিনিস জেনেছি, শিখেছি, বুঝেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সো এই কথাগুলো হয়তো আপনার জীবনকে অন্যরকমভাবে ইউটিলাইজ করতে, মোটিভেট করতে কিংবা ভাবতে শেখাবে। ওকে, সো আপনারা যারা বই এখন পর্যন্ত অর্ডার দেননি কিন্তু নিতে চান আমার এই কথাগুলো সম্বলিতভাবে, তাদের জন্য আমি এটা একটা লাস্ট অফার দিব। সেটা হলো আপনাকে যেটা করতে হবে, আমি ফোনের নাম্বারটি অ্যানাউন্স করার সঙ্গে সঙ্গে আপনি ফোনের অর্ডারটা দিয়ে দিতে হবে, বিকজ আমি খুব লিমিটেড সংখ্যক কিছু বই এই কথাগুলো লিখব। একটি নাম্বার হচ্ছে 09638771771। আমি আবারও বলি, এটা হচ্ছে ক্লিক অ্যান্ড ডিলের নাম্বার 09638771771। আরো একবার বলছি 09638771771। এখানে ফোন দিয়ে বলবেন আরজি কিবরিয়ার জীবন গল্প এবং সিক্রেটস বইটি চাই, বইটির মূল্য হচ্ছে 200 টাকা, কুরিয়ারে যেইখানে যাবে সাথে কুরিয়ার চার্জটা অ্যাড হবে। আর আরেকটি নাম্বার আছে যেটা শুধু অফিস টাইমে খোলা থাকে, আগে যে নাম্বারটি বললাম সেটা দিনদার 24 ঘন্টা খোলা থাকে, আর অফিস টাইমের যে নাম্বারটি খোলা থাকে সেটা হচ্ছে রকমারি ডট কম এর নাম্বার, একদম সহজ একটি নাম্বার 16297। আমি আবারও বলছি 16297, ঝটপট অর্ডার দিতে হবে কারণ খুব লিমিটেড কিছু বই আমি কথাগুলো লিখব। সাথে আরেকটি নাম্বার বলছি আমি রকমারি ডট কম এর, এটি হচ্ছে আপনার শুধু SMS করে আপনাকে বইটি সংগ্রহ করতে হবে, নাম্বারটি হচ্ছে 01841115115। আমি আবারও বলছি 01841115115। ফিরে আসছি মাত্র দুই মিনিট পর।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4 Jibon Galpo Jibon Natoker Cheo Natokiyo
আরো একবার স্বাগত প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ। আমি আরজি কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে, কথা না বাড়িয়ে ফিরে যাচ্ছি আমার গেস্টের কাছে যিনি রয়েছেন হিউ, যেখানটা আমরা ছিলাম। তো আপনি ওর ফোন কল আপনি রিটার্ন পেয়েছেন এবং কথাবার্তা বলছিলেন, তারপর
আমি ফান করতেছিলাম ওর সাথে, বলতেছি আপনি আমাকে বিয়ে করবেন ফার্স্ট কথা।
সিরিয়াসলি?
হ্যাঁ,
মানে এটা কি আপনার প্ল্যান ছিল যে এরকম যে আপনি এই কথাটা বলবেন, নাকি হঠাৎ করে বের হয়ে গেছে?
না, আমার প্ল্যানই ছিল এটা, যে দেখবো তার মানে প্রতিক্রিয়াটা কি হয়।
আচ্ছা দাঁড়ান, আপনি কি বলেছিলেন ইমরান?
তো ও বলছে ফার্স্টে ফোন দিয়ে বলছে যে আপনি কেমন কি বিয়ে করবেন, তো আমি তো শুনে একদমই অবাক।
হ্যাঁ,
মেঘনা চাইতে বৃষ্টি,
হ্যাঁ সাথে ঝড় আছে,
হ্যাঁ ঝড়
10 নম্বর বিপদ সংকেত আছে।
হ্যাঁ, তো পরে আমি বললাম যে তুমি তো না, সরি আমি আপনি করে বলছি, তখন আপনি তো আমার ব্যাপারে কিছু জানেন না, আমি আপনার ব্যাপারে কিছু জানি না, আমরা কথা বলি।
একটু বড় সমস্যা ছেলেদের, বিলিভ মি, ছেলেটা প্রেম করার জন্য জান দিয়ে দিবে, যখনই বিয়ের কথাটা আসবে তখনই ছেলেটা অনেক বেশি হিসেবে হয়ে যাবে। এটা তো জানেন না, ওটা জানেন না, আমি কিন্তু চাকরি করি না, এটা এরকম না এরকম না, কোথায় রাখবো আপনাকে, আলটিমেটলি তখন বাহানাটা শুরু হয়। ওকে বলেন।
হ্যাঁ, ওটা বলতেছিলাম যে আমার ব্যাপারে আপনি জানেন, আমি আপনার ব্যাপারে জানি, তারপর আমরা বিয়েটা করি। আর এখন আমি বেকার, পরে আমি সবকিছু খুলে বললাম আমার ফ্যামিলি। পরে ও বললে ওকে।
আপনি ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে ফেললেন, মানে ওকে বলে কেন রাজি করলেন? আপনার তো উচিত ছিল বলা না আমাকে কালকে বিয়ে করতে হবে।
ফান করার জন্য বলতেছিলাম, তো সিরিয়াসলি বলি নাই।
আচ্ছা,
কিন্তু এইটা আমি বুঝি নাই যে ও ফান
করে। আমি সিরিয়াসলি নিয়ে নিয়েছি, সিরিয়াসলি নিয়ে রাইট, এই অ্যানসারটা অনেক সিরিয়াস ছিল, সেটাই বলতেছি। হ্যাঁ, তারপর কি হলো হিমু?
তারপর বলতেছে যে আমি আপনার সাথে, আমি আপনাকে তুমি করে বলতে পারি? তো আমি বলতেছি হ্যাঁ অবশ্যই বলেন, আমি তো আপনাকে বয়স অনেক ছোট, তুমি বলতে পারেন। তো বলতেছে যে তাহলে আমরা কি সারা কথা বলতে পারি? আমি বলছি ঠিক আছে সমস্যা নেই বলেন। এই কথাটা বলার পর হঠাৎ ফোনটা অফ হয়ে যায়, মানে আমার ফোনটা।
সারা রাত ফোন নিয়ে বসে থাকেন ইমান এবার? ভেরি পেইনফুল, এইগুলা প্রত্যেকেই প্রত্যেকের লাইফে কম বেশি ফেস করেছে ইনফ্যাক্ট। হ্যাঁ, তারপর
ফোনটা অবশ্যই আমার ছিল না, এটা ছিল আমার যে খেলাধুলার হাজবেন্ড।
আচ্ছা, ও ওই ওনার নাম্বার থেকে আপনি ফোন দিয়েছিলেন?
ফোনটা চার্জ ছিল না।
আচ্ছা,
তো অফ হয়ে যায়, তো আমি ফোনটা চার্জ দিয়ে রাখি। সকালে ঘুম থেকে ওঠার পরেই উঠে ফোনটা অন করছি, কিছু পরে আর ফোন।
আপনি সারা রাত জেগেছিলেন ইমরান?
হ্যাঁ, সারা রাত জেগে থাকি নাই, অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, অনেকগুলো সিগারেট খাইছি, অনেক টেনশন হয়েছিল।
আচ্ছা,
অনেক পেন হয়েছিল।
ওকে, তারপর
তো জি শুধু যে নাস্তা করছেন? আমি বলছি হ্যাঁ করছি। তো বলছে আজকে স্কুলে যাবেন না? আমি বলছি হ্যাঁ স্কুলে যাবো। পরে বলছে তাহলে আমি আসি, দেখা করবো আপনার সাথে। তারপর আমি বলছি আচ্ছা ঠিক আছে আসেন, সমস্যা নেই। যেহেতু তার প্রতি আমার ভালো লাগা আগে তৈরি হয়েছিল, তো সেসব ও আসতে পারে, আমার একটা ভালো লাগা কাজ করছে, ও আসবে ওই হিসেবে। তো আমি স্কুলে গেছি টিফিন টাইম, তো আমার এক ফ্রেন্ডের সাথে আমি বসে সব শেয়ার করতাম, আর বলছি যে এমন এমন আজকে আসবে, ওর সাথে কথা হয়েছে। তো আর আমি দাঁড়িয়ে আছি, আমাদের স্কুলের ভেতরে একটা দোকান ছিল, ছোট দোকান, তো ওখানে ও আসছে। আসার পর স্কুলের ভেতরে এমন একটা নিয়ম ছিল যে স্যাররা টিচাররা দাঁড়িয়ে থাকতো, মানে কোন ছেলে মেয়ের সাথে কথা বলতে পারতো না, মেয়েরা গেটে বাইরে যেতে পারতো না।
আচ্ছা,
মানে গ্রামের স্কুলের সাধারণত এত করা হয় না।
আচ্ছা,
আমি ওর সাথে কথা বলতে পারতেছিলাম, ও শুধু হাই দিছে মেসেজটুকুই। তো ওই দিন বিকেলে আমি ওই আপুর বাসা থেকে আমার বাসা চলে আসি স্কুল থেকে। তো আমার বাবার আপন চাচাতো বোন, তো যখন বিয়ে হয় নাই আপুর, মানে পুপুর, ওর পুপুকে আমি সব শেয়ার করছি যে এমন এমন, তো আমি দেখেন কথা বলতে পারবো ওর সাথে। তো পুপু বলতেছে ঠিক আছে, তো আমার ফোন দিয়ে কথা বলল। তো পুপুর ফোন দিয়ে প্রতিদিন বিকেলে কথা বলতাম, বিকেলে আর সন্ধ্যায় কথা হইতো, সকালে কথা হইতো। তো এইভাবে ও আমার সম্পর্কে জানতেছে, আমি ওর সম্পর্কে জানতেছি। তো বলতেছে যে দেখো আমার ফ্যামিলি কিন্তু তোমার ফ্যামিলির মতো অতটাই না, মানে সবকিছু বলছে, ক্লিয়ারলি বলছে। তো আমি কিন্তু তোমাকে ওভাবে হ্যাপি করতে পারবো না, তুমি ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছো ওভাবে বড় হতে পারবা না, মানে যখন যা চাইছো সাথে সাথে পাইছো, বাট আমার কাছে আসলে ওটা পাইবা না। হয়তো আমি তোমাকে আমার ভালোবাসা দিয়ে হ্যাপি করতে পারবো, বাট যে চাইছো ওটা পাবো, অবশ্যই পাবা, একটু টাইম লাগবে, আমাকে একটু টাইম দিতে হবে, মানে ওটা তো আমি সাথে দিতে পারবো না তোমার বাবার মতো। তো আমি বলছি ঠিক আছে আমার সমস্যা নেই, আমাকে একটু ভালোবাসলে হবে। তো এটা বুঝছি। তো এখন একদিন আমি একটা ফোন কিনি লুকায় আমার ফ্রেন্ডকে
দিয়া,
ওর সাথে কথা বলার জন্য। ফোন কেনার পর ফুপুর বাসে ফোন চার্জ দিতাম, ফুপু চার্জ দিয়ে দিত লুকায়া, যেহেতু ফুপুর ফোন ছিল একটা,
ফুপু হেল্প করতে এসব ব্যাপারে। আচ্ছা,
মানে সেম এজ ছিল আমার থেকে, 2 বছর সিনিয়র ছিল।
ও আচ্ছা আচ্ছা,
সেজন্য হেল্প করতো। তো তারপর লুকায় কথা বলতেছি, বেশিরভাগ কথা হতো মেসেজে, আর ও আমার সাথে এইভাবে কথা বলতো যে সারাদিন কি করছে সেটা বলতো, মানে বা নেক্সট দিন কি করবে, আমি কেমন আছি, কি করছি জিজ্ঞেস করতো, বাট আমি কোনো অ্যান্সার দিতে পারতাম না।
কেন?
আমি ঘুমাসতাম, আমার পাশে আমার দাদু থাকতো।
ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, মানে ও যা বলার বলে যাচ্ছে, আপনি শুধু শুনে,
মানে ফোন লোকে কম্বল গায়ে দিয়া কানে হেডফোন লাগায় শুনতেছিল কথা, শুধু রিপ্লাই করতে পারতেছি না। তো আমাকে বলতেছে ঠিক আছে,
পেইনফুল লাইট, এটা এক ধরনের পেইনফুল না,
অনেক বস, অনেক পেইনফুল, আমার ওর কথা অনেক শুনতে মনে চাইতো, অ্যানসার জানতে মনে চাইতো, বাট জানতে পারতাম না। শুধু একটাই আমাদের এখানে ছিল পয়েন্ট, ছিল যে যদি কোনো কিছু ইয়েস হয় তার
এভাবে 3-4 মাস যায়, ফোন কেউ যায় না ফোনের ব্যাপারটা। তো একদিন হঠাৎ, মানে কিছু, হ্যাঁ একদিন হঠাৎ ফোনটা ধরে খাই যায় বাসায়, আম্মু বুঝে যায়।
আচ্ছা,
তো আম্মু বুঝে যাওয়ার পর ফোনটা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর বুঝেই ভাবে যে আমার, মানে বেজারের পকেটে আমি স্কুলে যাওয়ার সময় মানে কার্ড, রিচার্জ কার্ড আছে, রিচার্জ কার্ড রেখে গেছিলাম ফোনে, যে রিচার্জ কার্ড টাকার।
আচ্ছা,
তো আম্মু ব্লেজার ওয়াশিং মেশিনে ধুতে দিবে, ওই সময় পকেট চেক করতেছে, তো পেয়ে গেছে। পেয়ে যাওয়ার পরে আম্মু তো এখন বাসায় আসার পর জিজ্ঞেস করছে যে তোর পকেটে এটা কিভাবে আসলো, তোর কাছে কোনো ফোন টোন নাই, আর বাসায় গ্রামীণ ফোন, মানে গ্রামীণ সিম কেউ চালায় না, তখন আমি নিছি। তো বলছে এটা তো আমাদের কারো সিম না, গ্রামীণ সিম। তো বলছে তুই সত্যিটা বল কিভাবে হয়েছে। পরে আমি বলছি যে হ্যাঁ আমি ফোন, মানে আমি বলেছি যে আমি প্রথমে অস্বীকার করছি যে আমি তো জানি না। পরে আম্মু বলছে যে ঠিক আছে, পরে বাবা পাশের রুমে ছিল, বাবা শুনে গেছে। তো বাবা এমনি তো অনেক ভালো, বাট অনেক রাগী মানুষ।
আচ্ছা,
তো বাবা আসার পর যে হতেছে সত্যি করে বল যে কি হয়েছে। আমি শিউ তোর কাছে ফোন আছে, তো দেখি যে এখন আগের তুলনায় তুই ঘুমাস কম, অসুস্থ থাকস, ঘুম না আসলে বাবা আসার পর বসে তো আমি বলতেছি যে বাবা আমি ফোন চালানি, তো বাবা বলতেছে তুই আমার মেয়ে বুঝছিস, আমি তো তোর বুঝি তুই ফোন চালাস সত্যি করে বল। তো আমি বুঝছি, পরে বাবা থাপ্পড় দিছে আমার ফার্স্ট দিন ওর জন্য। এর আগে বাবা কখন আমাকে হাত তুলে নেই,
জীবনে প্রথম গায়ে হাত তুললাম,
জীবনে প্রথম গায়ে হাত তুলছে। তারপর আমার মানে অনেক কষ্ট লাগছে আমার যে বাবা প্রথম গায়ে হাত তুলছে।
হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি।
আমি কান্না করে দিছি, তো তারপর বাবা বলতেছে যে দেখ তোর আগে কখন আমি হাত তুলি নাই, ফার্স্ট তুই মিথ্যা বলার জন্য তোর আগে হাত তুলছি, সত্যিটা এখন বলে দে, তা না হলে কিন্তু আমি আমার রাগ উঠলে যাওয়ার সময় কন্ট্রোল করতে পারবো না। তো আমি বলছি যে হ্যাঁ ফোন চালাই। পরে বাবা বলতেছে তাহলে ফোনটা আমি দেবে, তো আমি কি করবো বাবার ফোনটা দিয়েছি। ফোনটা দিয়ে দেওয়ার পরে ফার্স্ট ফোন ধরা খেলাম প্রথম দিন। এক সপ্তাহ পরে আমি আইটা ফোন কিনছি।
আচ্ছা
হ্যাঁ, তো মানে ওটা ফুপুর দ্বারা আমি জানিয়ে দিছি যে ফোন ধরা গেছি, তুমি টেনশন করো না। তো
মাত্র একটা থাপ্পড় খেয়েছি, টেনশনের কোনো কারণ নাই। প্রেম করলে এইসব দিয়ে একটা স্যাক্রিফাইস করতেই হয়, কিছু করার থাকে না। হ্যাঁ বলেন।
সেকেন্ড টাইম যখন ফোন কিনি, ফোন কেনার পর একদিন ও বাবা ঢাকা গেছে, ঢাকা আসছে, ঢাকা আসার পর আমি বলতেছি যে বাবা তো ঢাকা গেছে, তো বলতেছে যে তোমার আমাকে দেখতে মনে চাইছে, তো তুমি আমি বলতেছি ঠিক আছে তাহলে আমি তোমার বাইকে করে ঘুরবো আজকে, তুমি আসো।
ইমরানকে বলছেন?
হ্যাঁ ইমরানকে বলতেছি। তো বলতেছে যে ঠিক আছে আমি আসতেছি। তারপর ও পাঁচ মিনিট পরে দেখা বাসা আন্দাসে আমার মেসেজ দিচ্ছে যে আমি তো আসছি তুমি আসো। তো আম্মুর তখন জ্বর আসছিল অনেক, আম্মু ছোঁয়া ছিল, তো বাসায় আবু ছিল না ফ্রি পুরা। তো আমি রাস্তায় গেছি, রাস্তায় যাওয়ার পর আমি জাস্ট ও আমার জড়া ধরছে ফার্স্ট টাইম, ওটা দুজনে জড়া ধরছি। জড়া ধরার পর পরে আমি বলেছি যে তোমার বাইকে করে ঘুরবো, চলো তুমি আমরা নিয়ে যাও বাইকে করে। তো এই সময় হঠাৎ আমার আম্মু চলে আসছে, আম্মু চলে আসছে আমাকে খোঁজার জন্য।
না না শিওর,
ও আমাকে জড়াই ধরে অনেক কান্না করছে যে আমি বাসায় থাকবো না, আমাকে নিয়ে যাও। অনেক কান্না করতেছিল। পরে আমি বারবারই বুঝাইতে চাইছি যে পাগলামি কইরো না, আমি নিব, আমি তোমাকে বিয়ে করবো, বাট একটু টাইম লাগবে।
তো তখন আমি কিছু করেন না,
তখন আমার বাইরে যাওয়ার জন্য ট্রাই চলতেছে। আমার প্ল্যান ছিল যে আমি বাইরে যাওয়ার আগে
বিয়ে
করে যাবো, ঠিক আছে, আমার ফ্যামিলিকে জানাবো, এরকম কিছু।
আচ্ছা,
তো আমাকে কিছুতেই ছাড়তেছে না, ও জড়ায় ধরে রাখছে শক্ত করে, আমি কোনো ছুটে যেতে পারতেছিলাম না। তো
লোকজনের মধ্যেই?
হ্যাঁ,
না লোকজন কিছু না, সন্ধ্যার পরে।
আচ্ছা,
তো কিছুদিনের পরেই ওর মা টর্চ লাইট নিয়ে বেরোইছে, আমি তো ভয় নাই। আমি ওর বারবার বলতেছি তুমি আমাকে ছাড়ো, দেখলে তোমারই প্রবলেম হবে, আমার কোনো প্রবলেম হবে না, কারণ আমি ছেলে মানুষ। ও বলতেছে যে প্রবলেম হলে হোক, তারপরে তোমাকে ছাড়বো না, আমি তোমার সাথে যাবো।
হার্টবিট কেমন ছিল?
পরে আমি ওটা ধাক্কাটা ছড়া আমি চলে আসছি। হার্টবিট তো অনেক বেশি, টেম্পারেচার অনেক বেশি ছিল।
মানে কি আপনি ওটা ধাক্কা দিয়ে ফালা দিয়ে আপনি বাইক নিয়ে?
ফালাই দেন, আমি ধাক্কাটা সরাই দিছি, সরাই দিয়ে আমি বাইক নিয়ে বাইক একটু দূরে নিয়ে স্টার্ট করছি।
ও ফেটে যাচ্ছে রীতিমতো কথা আজকে আমার, অনেক লাউডলি বলতেছে বোধ হয়। ওকে, তারপরে কি হলো হিমু?
হ্যাঁ, তারপর
মা তো আসলো টর্চ লাইট নিয়ে।
হ্যাঁ, তারপর আমি এখন মা চলে আসছে,
ও
চলে গেছে, তো আমি এখন এত রাতে বের হয়ে আসছি, কখনো বাসা থেকে আমি বাসা তখন কম বের হতাম।
জি,
এখন আমি কি করবো? তো আমাদের ওখানে একটা প্রজেক্ট আছে আমাদের, আমাদের বাসার সাথে। তো আমি প্রজেক্ট ওখানে যাই লুকাইছি যে যাতে আমাকে না দেখে, তো এত রাতে বের হয়েছি কি নাকি ভাববো। তারপর ওর প্রতি একটু রাগ হতেছিল,
ফালাই
রেখে চলে গেল, আমি ওর জন্য এত রাত্রে কষ্ট বের হয়ে আসলাম, তো ওর জন্য বাবার কাছে প্রথম থাপ্পড় খাইছি, তারপর আমাকে রেখে চলে গেল। তো আমি ওখানে দাঁড়ায় লুকাই আছি, দাঁড়ায় আছি, অনেক কান্না করতেছি। তো ও আমাকে বারো ফোন দিয়েছে, হিমু তুমি বাসায় চলে যাও, মানে ও বারো ফোন দিয়েছে আমাকে। তো আমি বলতেছি না আমি যাবো না বাসা, আমি বাসায় যাবো না, তুমি আমার নিয়ে গেলে না কেন, আমি বাসায় যাবো না।
বস এই কথাগুলো আমি বলি। হ্যাঁ
শিওর।
তো ও আমাকে মেসেজ দিচ্ছে, আমি আইসা পড়ছি, আইসা আমি ওর ফোন ব্যাক করছি যে তুমি কই, ও বলতেছে আমি জানি না। তো আমি বারবার রিকোয়েস্ট করতেছি, ও বলতেছে না, আমি বলতেছি তুমি কই, আমার অনেক টেনশন হইতেছে, বলো প্লিজ। তো পরে বলতেছে যে আমি বাসার বাইরে।
আচ্ছা,
কি বলো কি তুমি এত রাত্রে বাসার বাইরে? তো আমি ওনার নানাভাবে ভয় দেখাচ্ছি যে বাসায় যাওয়ার জন্য, আমি বলছি যে কুকুর আসবে, শিয়াল আসবে, সাপ আসবে, ভূতে ধরবে, ঠিক আছে। ও কোনো কিছুই মানতেছে না, ওর জিত, আমি ওরে রেখে কেন চলে আসলাম, ঠিক আছে। তো পরে আমার মাথায় কোনো কিছু কাজ করতেছিল না, এদিক দিয়ে আমার ফ্রেন্ড ট্রেন্ড সবাই খবর হয়ে গেছে যে আমি মেয়ে নিয়ে চলে আসছি, ঠিক আছে। অলরেডি দুই তিনজনের ফোন চলে আসছে, এক ফ্রেন্ডে ফোন দিছে যে বন্ধু মিষ্টি খাওয়াবা না, ঠিক আছে। আমি বললাম যে কিসের মিষ্টি? পরে বলে যে মনে মনে বললি তুমি চৈতাবাতর থেকে এক মেয়ে নিয়ে আসছ ভাগায়া। পরে আমি কই না তো কিছুক্ষণ পরে ওর খালতো বোন আমাকে ফোন দিছে যে ভাই আপনি কই আমি বাসায় সত্যি বলেন আমি কই হ্যাঁ আমি বাসায় আমি তো খাইতে বসছিলাম পরে বলতেছি হিমু কোথায় পরে আমি কই তো আমি জানি না তো ওর খালতো বোন বলতেছে ভাই যোগ করেন না অনেক টেনশন নিতেছে
ওর তো পাওয়া যাচ্ছে টর্চ লাইটের কি পাওয়ার আপনারা চিন্তা করেন দেখেন
তো সরি বস ও রামু কিন্তু আমাদের দেখে নাই ওরাও দেখে নাই
বুঝতে পেরেছি
পরে আমি ওর বারবার ফোন দিতেছি ও কোনোভাবেই বাসা যাবে না এটা পুরো খবর হয়ে গেছে আমি ওকে নিয়ে চলে আসছি ঠিক আছে ওরা পাওয়া যাইতেছে না তো পরবর্তীতে কি করবো কি করবো ওরা অনেক ভাবে রিকোয়েস্ট করতেছি তো ওর খালতো বোন তো আমার পরিচিত যে টিচার ঠিক আছে ওই বাইরে ফোন দিলাম যে ভাইয়া হিমু ওইখান আছে আপনি সিঙ্গেল যায় ওকে নিয়ে আসেন
দাদা ছিল সবাই খুশি ছিল যেহেতু তো শুনছে শোনার পর আমার আঙ্কেল আসছে আসার পর আমাকে নিয়ে গেছে তখন ও জানে না এখনো কোনো দিকে জানে না যে আমি উদিনা টুর সাথে দেখা করছি আমি ফার্স্ট আপনার কাছে বললাম এখানে এসে বললাম তারপর ওই দিনের মতো বাসায় চলে যায় তো বাবা বলতেছে তোমার কাছে আরেকটা ফোন আছে আমি আবার আসি তুমি ওর সাথে দেখা করছো
আচ্ছা ওর সাথে দেখা করছো মানে বাবা কি জানলো ব্যাপারে এর আগে
হ্যাঁ যেদিন ফার্স্ট ফোন ধরা খাই সেদিনই বাবা ও একটা মিস্টেক হয়ে গেছে মাঝখানে ফার্স্ট ফোনটা ধরা খাই সেদিনই আমার মা ওর ফোন দেয়
আচ্ছা
সেকেন্ড টাইম ওটুকু বলুক
আচ্ছা হ্যাঁ আপনি বলেন
ওর আম্মু আমাকে ফোন দেয় আমার আন্টি আন্টি ফোন দেয় তো পরবর্তীতে আমি তো একটা অনুষ্ঠানে ছিলাম তো আমি কিছু বুঝতেছিলাম না পরে আমি ফোনটা কেটে দিই আমি সাইডে চলে আসি পরে ফোনটা ব্যাক করি পরে সালাম দিই পরে বলতেছি যে আমি হিমুর আম্মু তো তুমি তো হিমুকে পছন্দ করো
ডিরেক্টলি ভাবে জিজ্ঞেস করছে
হ্যাঁ ডিরেক্টলি জিজ্ঞেস করতেছে
মানে তার আগে আপনার সঙ্গে কথাও বলেনি হিমু আপনার মা যে ছেলেটাকে
জিজ্ঞেস করছে যে এটা কে পরে বলছে আম্মু আমি তো ওনার বাবার নাম জানতাম না সত্যি কথা সেটা শুধু পরেই জানতাম যে অনিম ইমরান আর বাইরে মুর্শিদপুর
আপনি কি মাকে বলেছিলেন যে মা আমি ওই ছেলেটাকে পছন্দ করি
ফার্স্ট ফোনটা ধরা খাই যেদিন বাবা যে মারলো তো বাবা জিজ্ঞেস করতেছে পরে আমি বলতেছি তুমি যাও আমি জিজ্ঞেস করি আমার কাছে বলবে হয়তো তোমার সামনে বলতে ই করতেছে না তো আমার মা বলতেছে যে তুই কার সাথে কথা বলছিস সত্যি বরাবর কার জন্য তুই তো কার সাথে কথা বলার জন্য ফোনটা কিনছিস ফ্রেন্ডের সাথে কথা বলতে তো তুই আমার ফোনটা নিতে পারতি তো আমি বুঝছি যে হ্যাঁ বুঝছে তো কি হয়েছে মানে আমি সব সময় যা বলার সরাসরি বলে দিই যাকে যা বলার তো আমি বলতেছি হ্যাঁ বলছে তো কি হয়েছে আমার লাইফ আমি তো বলতে পারি স্বাভাবিক আমার একটা ফ্রেন্ড থাকতেই পারে ভালো ফ্রেন্ড তো শুধু ফ্রেন্ড হতো তো আমার ফোনে বলতে পারছি ফ্রেন্ডের থেকে বেশি আমি বলছি হ্যাঁ ফ্রেন্ডের থেকে বেশি তো বলতেছে যে কে আমি বলছি যে এমন এমন বাসা মুর্শিদপুর না ইমরান
ও আচ্ছা তার মানে আপনার কাছ থেকে কিছুটা হলো ইনফর্ম আপনার মা হ্যাঁ তারপরে কি হলো ইমরান
তো আমি আন্টিকে ফোন ব্যাক করি পরবর্তীতে পরে জিজ্ঞেস করতেছে তুমি কি হিমুরে পছন্দ করো ভালোবাসো আমি হ্যাঁ আমি ওকে অনেক ভালোবাসি পরে আন্টি জিজ্ঞেস করতেছে ওর কি বিয়ে করবো হ্যাঁ আমি বিয়ে করবো তো তোমার বাসা থেকে প্রস্তাব পাঠাও পরে আমি একটু ভয় পেয়ে গেছি এত তাড়াতাড়ি সবটা
ভেরি ইন্টারেস্টিং মানে
ঠিক আছে
হিমু ফোন দিয়ে ফার্স্ট টাইম বলে যে তুমি কি আমাকে বিয়ে করবা আবার হিমুর মাও ফোন দিয়ে বলতেছে বেচারি কিন্তু এদিকে সৌদি আরবের জন্য দৌড়দৌড়ি করতেছে কখন সৌদি আরবের ভিসাটা লাগবে
হ্যাঁ ওকে তো পরবর্তীতে আন্টি বলছে যে আন্টি আমাকে তিন দিন সময় দিতে হবে তো আন্টি বলছে না তোমাকে তিন দিন সময় দেওয়া যাবে না তোমাকে জাস্ট একদিনে সময় দিব একদিনের মধ্যে তোমার গার্জেন পাঠাবা বা তোমার যে কোনো রিলেটিভ পাঠাবা ঠিক আছে তো পরবর্তীতে একদিন তো চলে গেল তারপরের দিন সকালে
আচ্ছা না ক্লাস নাইনে পড়তেন তখন আপনি রাইট প্রিয় শ্রোতা বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে একটা বিশেষ অফার আপনাদের জন্য নিয়ে এসেছি আমি ঢাকা এফএম এবং বর্ণপ্রকাশের পক্ষ থেকে সেটা হলো যারা আমার বইটি কিনছেন বিশেষ করে একদিন মাত্র সুযোগ থাকবে একদিন যারা আমার বইটি কিনছেন অনেকেই হয়তো তার প্রিয় মানুষকে গিফট করবেন এই বইটি কেউ হয়তো মাকে করবেন কেউ হয়তো ভালোবাসার মানুষটিকে করবেন কেউ হয়তো এমন কাউকে করবেন যার সঙ্গে হয়তো তার বছরের পর বছর দেখা হয় না এরকম কোন প্রিয় মানুষকে যদি আপনি গিফট করতে চান বইটি সেক্ষেত্রে আপনি চাইলে আমি তার জন্য আপনার হয়ে কিছু লিখে দিতে পারি বইয়ে এই অফারটি থাকছে শুধু আগামীকালকের জন্য শুধু আগামীকালকের জন্য এবং শুধু একটি নাম্বারে ফোন করে এই অফারটি দেওয়া যাবে নাম্বারটি হচ্ছে 09638771771 আমি আবারও বলছি 09638771771 বইটির মূল্য 200 টাকা এবং যেহেতু বইটি আপনি পার্টিকুলারলি কারোর নামে লিখে চাচ্ছেন সুতরাং বইটি আপনাকে অবশ্যই রিসিভ করতে হবে এরকম অর্ডার দিলে এই জন্য হয়তো আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে ওকে আবারও বলছি শুধুই একদিনের জন্য ভালোবাসা দিবস উপলক্ষে এবং এটা হচ্ছে আপনি বইটি অর্ডার দিয়ে বলবেন কার নামে আপনি কি লিখে চাচ্ছেন এবং সে আপনার আসলে সম্পর্কে কি হয় আমি আরজে কেবিয়া আপনার হয়ে কিছু কথা সেখানে লিখে দিব আমার অটোগ্রাফ সহ এবং এটা শুধু কালকের দিনের জন্য এবং সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে যে নাম্বারটি বললাম আমি একটু আগে সেই নাম্বারটি আমি আবারও বলছি
09638771771, এই হচ্ছে নাম্বার 09638771771। ওকে, আমরা আরেকটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, মাত্র দুই মিনিটের, আমরা ফিরে আসবো জীবন গল্পে ইমরান এবং হিমুর যে জীবন গল্প সেটা নিয়ে। আমার সঙ্গে থাকবেন আশা করছি।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
জীবন গল্প।
লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo. Jibon Natoker Cheo Natokiyo.
স্বাগত আরো একবার, শুনছেন জীবন গল্প, আর জি কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে ঢাকা এফএম 90.4 এ। হিমু, যেখানটায় আমরা ছিলাম, আপনার মা বলেছে ওকে একদিনের মধ্যে করা যাবে, তারপর কি হলো ইমরান, কি হলো?
পরবর্তীতে আন্টি আমাকে সময় দিল একদিনে, তো তারপরের দিন আমি আর ফোন ব্যাক করি না বা কোনো যোগাযোগ করি নাই। তারপরের দিন যোগাযোগ করছি, আমার এক চাচাতো মামা আছে, ওনার নাম হয়েছে মেরাজ, তো ওই মামার আমি ফোন করাই। তারপরে ফোন করানোর পরে ওর আম্মু বলতেছে, ইমন আম্মু বলতেছে যে আজকে ফোন দিছেন কেন, আমি তো গতকালকের কথা বলছি, তো টাইম ওভার হয়ে গেছে, এখন কিছু হবে না, ঠিক আছে। পরে আমার মামা বুঝাইতেছে যে ও এখনো প্রতিষ্ঠিত হয় নাই বা ও কিছু করতেছে না, ও বেকার, আপনার মেয়েও ছোট, আপনার মেয়ে পড়ালেখা শেষ করুক, ও প্রতিষ্ঠিত হোক, তারপরে আমরা একটা কিছু করি। পরে বলতেছে না না এটা হবে না, আমি একদিনে সময় দিছি, সো ভুইলা যাও রে, ব্যাস এই পর্যন্ত ক্লোজ।
ওকে, তারপর কি হলো? হিমু
তো আমার মা বুঝেছে যে আমার ফ্যামিলি আমাকে বুঝাতেছিল যে দেখ ওকে একদিন সময় দিছি, বাট ও কিছু করে নাই, তাহলে তো রিয়েল ভাবে লাভ করে না, মানে আমাকে বুঝানোর জন্য এটা বলতেছে। তো আমি বলতেছি যে একদিন সময় দিয়ে কিভাবে হবে, ও তো বেকার, তোমাকে তো বোঝা উচিত এভাবে। তারপর ফোনটা তো ধরা গেছি, মানে সেকেন্ড ফোনটা যে ধরা গেছি, মানে রাস্তা আসার পর, এটা তো ফার্স্ট টাইম কথা গেল। তো ধরার পর আসে তো আমার প্রায় 7 মাস কোনো কন্ট্যাক্ট ছিল না, তো ও এর মধ্যে আবার আমার খালাতো বোনকে ফোন করতো, মানে আমার যা রিলেটিভ আছে সবাইকে ফোন করতো,
মামাতো ভাই,
হ্যাঁ আমার মামাতো ভাইকে ফোন করতো, তো আমার যে ভাই আছে আমাকে পড়াইতো, প্লাস ওর আগে থেকে পরিচিত ভাই, প্রতিদিন আমার বাসা আসতেছে, আমাকে পড়াইতেছে, ও জানতো এটা। তো ভাইয়ের বলতেছে যে ভাই প্লিজ একবার ওর সাথে কথা বলা দেন, যদি একবার বলা দেন, ও আমার সাথে মানে রিলেশন রাখুক বা না রাখুক, আমার সাথে একবার কথা বলতে চাই যে কেমন আছে, আমি ওই দিন ওকে ভাবে রেখে চলে আসছি, মানে ওটা বলতেছে, মানে ও নিজে অপরাধ বোধ করতেছে যে রেখে চলে গেছে।
আচ্ছা,
বলতো প্রতিদিন আসে, যেদিন যদি ফোন করতো ভাই ওই দিন আসে বলতো যে ইমরান তোমার ফোন দিতে বসে, আমি কি বলবো মানে এখন আমি বুঝছি যে আমি ওরে বসি, তো এটুকু বসি, তো আমি বুঝছি যে ঠিক আছে, পরে বসে যে এই জন নাম্বার তুমি ওর সময় পর একটু ফোন দিও, একবারের জন্য ফোন দিও, অনেক রিকোয়েস্ট করছে, কান্না করছে, তো ফোন দিও। তো আমি বুঝছি আচ্ছা ঠিক আছে ফোন দিব। এখানে আমার চাচির বাসায়, মানে আমাদের বাসায় আমার চাচির বাসায় একসাথে, তো চাচিদের বাসায় একটা লোক থাকতো পাবনার, থাকতো পর উনারকে আমি বলি যে আপনার ফোনটা একদিন আমার লাগবে, পরে বলতেছে না তোমার বাবা জানা গেলে পরে অন্যরকম, বাবাকে সবাই আমি ভয় পায়, সবাই ভয় পায়, আমার খালাতো বোন যে আছে, আমার ফুপাতো বোন, সবাই আমার বাবাকে ভয় পায়।
আচ্ছা,
আমি বলতেছি যে কেউ জানবে না, ঠিক আছে আমি আপনাকে 500 টাকা দেই, আপনি আমাকে ফোনটা দেন, মানে ওর সাথে জাস্ট কথা বলার জন্য।
বুঝতে পেরেছি।
তো আমি যখন টাকার কথাটা বলছি তখন রাজি হয়ে গেছে, তো বলছি ঠিক আছে দাও, আমি টাকা দিয়ে ফোনটা নিয়ে আসি এক রাত্রের জন্য। তো আমি ফোন দিছি বাইরের নাম্বার, ফার্স্ট মিস কল দিছি, তো ফোন ব্যাক করছে সাথে সাথে, ফোন ব্যাক করার পর বলতেছে হ্যালো, পরে আমি তো কথা বলতে পারছি না, পাশে দাদু আছে, বুঝতে পারছি যে এটা আমি, যেহেতু আমি কথা বলতেছি না, পরে বলতেছে কি হিমু, তুমি হিমু হও তো একটু কাশি দাও, তো আমি কাশি দিছি, তো বলতেছে যে কেমন আছো, সরি
পাসওয়ার্ড ছিল কাশি,
হ্যাঁ
ওকে,
ও বলতেছে যে আমি তোমাকে রেখে চলে আসছি, আসলে আমি বুঝতে পারি না যেরকম হবো বা আমাদের দুজনের ভুল ছিল ওই দিন, ও এটা বলতেছে। তো আমি বলছি যে
ফার্স্ট টাইম আপনাকে ও হাক করেছিল, রাইট, সেই দিন, ওই দিনের স্মৃতিটা অন্যরকম, মানে হেভেনলি হইতে পারত, স্বর্গীয় অনুভূতি হতে পারত, কিন্তু আলটিমেটলি এমন আতঙ্কের মধ্যে চলে গেছেন যে এরপরের বার হাক করতে গেলে অন্তত 15-20 বার চিন্তা করতে হবে কেউ টর্চ লাইট নিয়ে আসতেছে কি। ওকে,
তো 7 মাস পর কথা, তো ফিলিংসটা অনেক বেশি হয়েছিল যে সাত মাস পর আমার সাথে কথা বলতেছি। তো এই সাত মাসে গ্যাপের ভেতর না মানে আমাদের রিলেশনটা আমার কাছে মনে হতেছিল যে আমাদের ভালোবাসাটা বাড়তেছিল, মানে গ্যাপ যে আছে তা আমাদের কমতেছিল না।
এক্স্যাক্টলি, গ্যাপ হলে কিন্তু লাভ বাড়ে।
হ্যাঁ, মানে আর বাড়তেছে, অত আমি বেশি বেশি মিস করতেছি। তো এমন হয়েছে যে আমার সাই লিখতে দিছে, আমি খাতে তোমার নাম লিখে ফেলছি, এরকম হয়েছে আমার।
একদম পুরো সিনেমাটিক। হ্যাঁ,
ও আমি ব্যাংকের ভেতর নাম লিখে রাখছি, হাতের ভেতর নাম লিখে রাখতাম।
আপনি কোথায় কোথায় লিখতেন ইমরান?
বস, আমি কোথাও লিখি নাই, বাট আমি বাইরে যাওয়ার পরে টাইম অনেক কম পাইতাম, বিজনেস নিয়ে চাকরির জব নিয়ে অনেক টেনশনে থাকতাম, ফ্যামিলির টেনশন সবকিছু মিলে।
ইন দ্য মিন্টাইম কি আপনি দেশের বাইরে চলে গিয়েছিলেন নাকি সাত মাসের গ্যাপে? না,
তখন
আপনি দেশের বাইরে চলে গেছেন?
চলে গেছেন,
মানে যাওয়ার আগে ওর সঙ্গে কথা হয়?
ওর সাথে ক্লোজ হওয়ার আমি দুই মাস পরে চলে গেছি।
আচ্ছা আচ্ছা। হ্যাঁ,
তারপর ওই দিন থেকে প্রতিদিন রাত্রে বেলা আমি ওই আঞ্জিকে ফোনটা নিয়ে আসতাম, ওর সাথে এভাবে কন্ট্যাক্ট হইতো। তো ও আমি বলতেছি যে এভাবে তুমি অন্য ফোন নিয়ে কথা বলো, তো আমি একটা ফোন পাঠিয়ে দিই। তো ও ফার্স্ট ওই দিন আমাকে ফার্স্ট গিফট ওর ফোন
দেশের বাইরে থেকে।
হ্যাঁ, ফোনটা পাঠায়, পাঠানোর পর আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে ফোনটা আনাই। আনার পর
তিন নম্বর ফোন।
হ্যাঁ, তিন নম্বর ফোন আমার। এভাবে চলতেছে, ভালো চলতেছে। তো জাস্ট 17 দিন গেছে, 17 দিন যাওয়ার পর আমি ওই পাবনে যাচ্ছি, ওনার ওই ফোনটা চার্জ দিই, প্লাস ওনাকে মাঝে মাঝে টাকা দিয়ে দিছি যেন বাবাকে না জানা।
আচ্ছা,
একদিন ফোন উনি যখন ফার্স্ট ফোনটা দেখে আমার, তখন বলতেছে যে হিমু তোমার ফোনটা আমাকে দিয়ে দাও, মানে ফোনটা তো অনেক দামি, ধরা খেলে তো তোমার ফোনটা শেষ, তুমি আমার ফোনটা নাও। তো আমি বলতেছি যে আমি আপনাকে একটা ফোন কিনে দেবো, দামি ফোন কিনে দেবো, বাট অর ফার্স্ট গিফট আমি এটা দিতে পারবো না। এখন উনার ঘরে একদিন ফোনটা চার্জ, 17 দিনের দিন ফোনটা চার্জে দিয়ে আসছি। দেওয়ার আসার পর উনি বলতেছে, আমি সন্ধ্যাবেলা গেছি যে আন্টি ফোনটা দেন, সন্ধ্যা হয়ে গেছে, পরে তো আমার আসতে দেবে না। পরে বলতেছে যে ঘরে দিকে নেন, যেখান থেকে চার্জ দিছ। তো ঘরে গেছি যে আপনার ফোনটা আনতে গেছি, দেখি ফোন নাই। তারপর থার্ড ফোন হারাই গেল, তিনটা ফোন চলে গেছে। কয়েকদিন পর, তার এক সপ্তাহ পর, ও আমার জন্য আইটা ফোন পাঠাইছে। আইটা ফোন পাঠানোর পর এভাবে আবার কথা বলতেছি, কথা বলতেছি। এই ফোনটা আবার আমি কি হয়েছি, ফোনটা সাথে নিয়ে ওয়াশরুমে যায় গুছর গুছর ফোনটা দেখা চলে আসছে। তো আমার কাছে আবার ফোনটা ধরা গেছি। তো এইচএস এক্সামের আগে ফোনটা ধরা খাওয়ার পরে ওর সাথে আমার প্রায় এক মাস, মানে কোন যোগাযোগ ছিল না মাঝখানে। এক্সামের 15 দিন আগে থেকে এক্সাম শেষ হওয়ার পর পর্যন্ত ছিল না। পরে এক্সামের রেজাল্ট একটু খারাপ আসে, ওর সাথে কথা বলার কারণে 4.89 আসে রেজাল্ট। তাছাড়া 8 আর 5 দুটো গুড এ প্লাস আসছে। অনেক কান্নাকাটি করি, পরে বাবা বুঝায় যে দেখ যা হবার হয়েছে, তো এটা না মন খারাপ করিস না, মন খারাপ করলে নেক্সট ওদের পড়াশোনা খারাপ হবো। তো তুই কোথায় পড়তে হবে, গ্রামে পড়তে হবে না ঢাকা চলে যাবি? তো আমি আমার ছোট বা থেকে সবাই ছিল যে আমি ক্যাম্পিয়ান কলেজে পড়বো। বাবা ক্যাম্পিয়ান কলেজে যোগাযোগ করে, তো ওখানে ভর্তি হই। ওর সাথে আমার যোগাযোগ নেই তখন, টোটালি অফ। ক্যাম্পিয়ান কলেজে ভর্তি হওয়ার পর এখন মানে আমার একটু ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের ওয়াইফটা কথা বলতেছি আমি, যে ক্লাস টেনের পরীক্ষা দেওয়ার পরে মাঝখানে একবার যোগাযোগ হয়েছিল বন্ধের মধ্যে ওর সাথে আমার। তখন আমার সাথে আমার এক রিলেটিভ, মানে আমার মামাতো বোনের বিয়ে হয়েছে, যার সাথে মামাতো বোনের মানে খালা শ্বশুরের ছেলের সাথে, মানে খালা শ্বশুর দেবর সাথে আমার বিয়ে ঠিক হয় মোটামুটি। মানে ওই ফোনটা ধরা খাই, দেখার পর বাবা বুঝে যে আমি ঠিক হোম না, মানে ওর জন্য পুরো পাগল ছিলাম যেটা বলে। তো মানে বাবা মুখে মুখে তর্ক করতাম ওর জন্য আমি। তো এটা হওয়ার পরে বিয়ে মোটামুটি ঠিক হয়। ঠিক হওয়ার পরে এখন ও বলতেছে, মানে আমি ওর বলি যে শুধু জাস্ট একদিন আমার দাদার ফোন দিয়ে আমি মিস কল দিই, ওর কল ব্যাক করার পরে আমি বলি যে মনে মন যে আমার বিয়ে হয়ে গেছে, এখন আমি কি করবো, জাস্ট এটুকু বলি। বলার পর আমার কোনো কন্ট্যাক্ট হয় না। তো আমি একদিন আমার নানু বাসা বেড়াতে গেছি বন্ধের মধ্যে, তারপর ও ওর এক বোনকে দিয়ে আমার ফোন করায়। ফোন করার পর বলতে আমার আম্মুর বলতেছে যে আমি হিমু ফ্রেন্ড, একসাথে আমরা পরীক্ষা দিচ্ছি, তো হিমুকে একটু দেওয়া যাবে। ওর আম্মু ভাবছে যেহেতু মেয়ে কণ্ঠ তো ওর ফ্রেন্ড, তো আমাকে ডাকে দিতেছে ফোন। তারপর বলতেছে যে হিমু আমি দেলভা, আমি ইমরান ভাইয়ের বোন হই, তোমার নাকি বিয়ে হয়েছে, তো ঠিক আছে আমি তোমার সাথে দেখা করবো, তোমার সাথে কিছু কথা আছে, তোমাকে একটা ফোন দিব। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার বাসায় আসো। ও বলতেছে আমি তোমার বাসায় আসে তোমার ফোন নাম্বারটা নিছি। তো বাসায় যাওয়ার সময় ওটা আমার আব্বু আবার খেয়াল করছে, নোটিস করছে যে আমার বাসায় একটা মেয়ে আসে আমার ফোন নাম্বার নিয়ে গেছে। তা বাবা তখন মাইন্ডে কাজ করছে যে ওর যদি ফ্রেন্ডই হয় ফোন নাম্বার তো অবশ্যই থাকবে, আর আমার ফোন নাম্বার তো আবার আলাদা করে কেন ফোন নাম্বার নিয়ে গেল। তার আগে আবার কয়েকদিন আগে ওর জন্য ফোন ধরা গেছি, বুঝে গেছে বাবা। আমার বাবার সাথে ফোন করছে একটু পরে যে তোমাকে একটু মেয়ে ফোন দিছিল, পরে আমি বলতেছে হ্যাঁ একটা ফ্রেন্ড ফোন দিছিল, কি যেন নাম বললো দেলবা নাকি যেন, পরে বললো যে কি বলছো রে, পরে বলছে যায় নাকি কথা বলছে ওর সাথে, আমি তো ওখানে ছিলাম না ফোন নিয়ে অন্য জায়গায় কথা বলছে। এখন বাসায় আসার পর বাবা জিজ্ঞেস করতেছে দেলবাকে, পরে আমি বলছি যে এমন এমন আমার একসাথে এসএসসি পরীক্ষা দিয়েছি, তো বাবা বিশ্বাস করেনি। পরে বলতেছিলাম বুঝছি যে কালকে আসবো তো বাসায়, বুঝছি মানে অনেকে বিয়ে বিয়ে ইনভাইট করতে আসবো, মানে মিথ্যে কথা। ও আমার এটাই বলতে বলছে বাসায়। তো আমার বাবা বলতেছে যদি ও আসে ওর একা কথা বলতে দিবে না, ওর সাথে থাকবা।
আচ্ছা,
তো এখন ও আসছে, তারপর দিন সকাল 11টার দিকে আসার পরে
এই মেয়েটাকে তো ইমরানই পাঠিয়েছিল না?
হ্যাঁ, ও পাঠিয়েছে।
আপনি বিভিন্ন বুদ্ধি করে ওনাকে পাঠিয়েছিলেন?
হ্যাঁ, ও বোনটা আমার জন্য অনেক হেল্প করছে।
ওকে ওকে, তারপর
তারপর এখন ওই আপু আসতে আসার পর আম্মু তো কোনো ভাবে আমায় ছাড়তেছে না, আমার সাথে আলাদা কথা বলতে পারতেছে না। ও বলতেছে আন্টি মনে মনে বিয়ে করছে 11 তারিখে, আমি বিয়ে মিথে বলতেছে জাস্ট যে হিমুর জাতি দিয়েন এটা বলতেছে। বাবা বলতে ঠিক আছে বাবা আসুক, বাবাকে বলি বাবা যে জাতিতে যাবে। তো এখন বলতেছে যে আন্টি আপনি তো প্রজেক্টটা তো অনেক সুন্দর, আমি সবাইকে শুনছি, আমি যা দেখে আসি প্রজেক্টটা।
কিসের প্রজেক্ট?
প্রজেক্ট বলতে ওখানে পুকুর আছে,
আচ্ছা,
তারপর বিভিন্ন ফল গাছ আছে।
ও খামার?
হ্যাঁ খামার টাইপের।
আচ্ছা,
কবুতর মানে অনেক কিছু আছে ওখানে।
আচ্ছা আচ্ছা।
তো বলতেছে আচ্ছা ঠিক আছে যাও। তো পরে আমরা যেতেছি, তো গেছি প্রজেক্টে গেছি, যাওয়ার পর বলতেছে মনুমন ইমরান ভাই আমার ফোনে কান্নাকাটি করছে, ফোন দিয়া এক কাজ করো তুমি আমার তুমি আমার সাথে চলে আসো, আমরা ফোনের মাধ্যমে তোমাদের বিয়ে করে দিই। আপু বলতেছে
ওকে।
তো আমি তো পুরো রাজি হয়ে গেছি। পরে আমি বলছি ঠিক আছে তো কবে যাবো বলো। পরে বলতেছে যে কালকে এই সময় মানে সকাল 10টা মানে 11টায় আমি মানে মানে একটা জায়গা নাম বলছে যে লঞ্চ ঘাট, আমি ওখানে থাকবো তুমি আসো।
আচ্ছা,
তো আমি বলছি ঠিক আছে।
এটা কি ইমরান বলতেছে আপনাকে?
না না, ওই আপু বলতেছে, আমার ইনফরমেশন যা দিয়ে গেছে যে আপু থাকবে, আপু আমাকে এক জায়গায় নিয়ে যাবে, তো ফোনের মাধ্যমে আমাদের কামিটা করে রাখবে।
আচ্ছা,
যাতে আমার কোনো কিছু বিয়ে দিতে না পারে।
ওকে,
তো আমি রাজি হয়ে গেছি। রাজি হওয়ার পরে এখন তারপর দিন আম্মু আমার ছোট ভাইয়ের তখন এক্সাম চলতেছিল, আম্মু স্কুলে গেছে ভাইয়ের সাথে, বাবা ঢাকা গেছেন। তো এই সময় বাবা ঢাকা না, বাবা ফরিদপুর যাওয়ার কথা ছিল, তো বাবা চলে গেছেন। যাওয়ার পরে এখন আমি বেরুছি, 11টার দিকে বের হওয়ার পর ওখানে গেছি আর আপু আসছে। আপু আমার যে বোরখা নিয়ে আসছে, বোরখা পরে জাস্ট এই সময়টার পর আপু আমার এক রিলেটিভের বাসায় নিয়ে রাখছে, আপুর এক রিলেটিভের বাসা রাখার পর এখন বাবা তো বলতেছে কোন মেয়ে আসছিল কোন ঠিকানা বলছে ওই ঠিকানা ই করো। তো বাসায় যা বাবা অনেক যেহেতু পাওয়ারফুল আমার বাবা অনেক এলাকার মধ্যে, তো অনেক ই হতেছে। তো বলতেছে যে এখন তুমি এটা না করো, আমি সচিব মানে সচিব রেদিয়া মানে মানে বিভিন্ন ধরনের ঠিক করাম।
তুমি কি করেছে বাবা কি করেছে ওইখানে?
বাবা মানে ওই আপুদি বাসা যায় মানে অনেক এলাকায় যে গণমান লোক আছে ওনাদের নিয়ে গেছে।
আচ্ছা,
নিয়ে যায় মানে আপুদি বলতেছে যে ওর তো এখন 18 বছর হয় নাই, তুই আমি মেয়েকে নিয়ে গেছে চুরু করে নিয়ে গেছে আপনার মেয়ে।
আচ্ছা,
ওই আপু আমাকে আবার ওই রিলেটিভ বাসায় রেখে আবার চলে আসছে।
আচ্ছা,
আসে পরে ফোর্স করতেছে, বলতেছে আমি তো যাই না কোথায়, বলতেছে না তুমি 100% তুমি নিয়ে গেছো।
আচ্ছা, তো আপনি এর মধ্যে মানে বাসা থেকে একদম প্ল্যান করে বের হয়ে গেছে?
হ্যাঁ।
বিয়ে করার পরে কি হতে পারে আপনি সেটা চিন্তাও করেননি?
হ্যাঁ, আমি জানি বিয়ে হবে ঝামেলা হবে, আমি এটা বলছি আপুরে।
আচ্ছা,
যাবো আমার বাবা কিন্তু কেমন
মানে আপনি ঝামেলা হোক আর যাই হোক আপনি বিয়ে করবেন, এটা হচ্ছে
মানে আমি যে কোনো মূল্যে আরে চাই,
যে কোনো মূল্যে ওরে
চাই, আমার যাই হয়ে যাক।
ওকে,
এখন আপু আমার ফোন আপু আমাকে যেটা ফোন আবার রেখে আসছিল ওই আপু যে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করবো, ইব্রাহিম ভাই তোমার সাথে কন্ট্যাক্ট করবে, ফোন দুটা ফোন ছিল আপুর, একটা ফোন রেখে আসছে। তো এখন আপু আপু বলতেছে মুমুন তোমার বাবা এসে ঝামেলা করতেছে কি করবো। তো আপু আর বলতেছিল যে আপু আপু ফোন দিয়ে আমার শুনতেছিল যে বাবা কি বলতেছে যে বাবা তো জানে যে আপু আমার ফোন দিয়ে রাখছে। তো বাবা বলতেছিল যে যদি আমার মেয়েকে এখন আনে দাও বুঝে তো তোমার মানে আমার আমারই তো তুমি বুঝে আমি কি করতে পারি, তো আমি কিন্তু পুলিশ হয়ে যা পুরো বাড়ি ঘেরাও করে ফেলবো। আর তোমার ওই আপু আমার বিয়ে হয়েছিল মাত্র 2-1 মাস আগে, তোমার নতুন বিয়ে হয়েছে তোমার তো পুরো একটা বদনাম হয়ে যাবো।
আচ্ছা,
তো ভাই বলতেছে পরে আপু অনেক ভয় পাইতেছিল। পরে আমি বুঝছি ঠিক আছে আপু আমি তাহলে চলে আসতেছি, মানে আমার জন্য একটা মেয়ে লাইফ নষ্ট হয়ে যাবে এটা আমি চাইনি।
আপনি স্যাক্রিফাইস করে করার চিন্তা আমরা করলাম না দরকার?
আমি পরে ভাবলাম যে না আমার জন্য কারো লাইফ নষ্ট হয়ে যায় বা কারো মাত্র নতুন বিয়ে হয়েছে, আপুর হাজবেন্ড কোন হিসেবে নেয়, শ্বশুর ভাই হিসেবে কোন হিসেবে নেয়,
রাইট,
আর সংসার ভেঙে যেতে পারে। তো আমি তো বলছি যে আপু ঠিক আছে আপনি আমার নিয়ে যান আমি আসতেছি। আপু বলছে যে ঠিক আছে আমি আসতেছি।
তো বসে এখানে আমি কিছু কথা বলি,
ও
তো বাসা থেকে বের হয়ে গেছে, আমি যেভাবে যেভাবে বুঝছি চলে গেছে, তো ওর বাবা তো এখানে অনেক চাপ সৃষ্টি করতেছে, তো ও তো অনেক টেনশন আছে, হিমো তো অনেক ফোন দিয়ে কান্নাকাটি করতেছে, আমার সাথে কন্টিনিউ যোগাযোগ হচ্ছে। তো আমি ওরে বললাম যে আচ্ছা যেহেতু তোমার বিয়ে ঠিক করে ফেলছে তো তুমি টিউনুকে বলো, ঠিক আছে আমাদের ওখানে টিউনুটা অনেক ভালো, ঠিক আছে মেয়েদের ব্যাপারে
অনেক বলো মনে হচ্ছে আমার বয়স যেহেতু 18 বছর হয়নি তার মধ্যে বিয়ে দেওয়া যাবে না।
হ্যাঁ, এটা আমি ওরা শিখাই দিছি।
যার সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেল তাকে কি রিচ করতে পারছিলেন না হিমু, তাকে ফোন করে বলা যে না আমার
সে সবকিছু জানে,
ও জেনে শুনে রাজি?
হ্যাঁ, জেনে শুনে রাজি, মানে সে বলতেছে আমার বলতেছে যে দেখো বিয়ের আগে অনেক মেয়ের সাথে রিলেশন থাকে বাট বিয়ের পরে সব ঠিক হয়ে যায়।
আচ্ছা,
অনেক মেয়ের একটা ঠিক হয়ে যায়।
আচ্ছা,
তো যেহেতু তোমার ফ্যামিলিটা মানে না তো এখন তুমি আসলে কি যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার মা আবার মানে বিয়ে ঠিক হওয়ার এক মাস আগে রিসেন্টলি মারা গেছেন। মারা যাওয়ার আগে পছন্দ করে রেখে গেছেন।
ও আচ্ছা,
মানে সেই হিসেবে উনি চাইতেছিলেন যে ওনার মার শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য।
আচ্ছা আচ্ছা,
যে আমার যে রিলেশন সেটা জানা সত্ত্বেও বিয়ে করতে চাইছেন সেই জন্যই।
আচ্ছা আচ্ছা,
উনি বলতেছে যে আমি জানি হতে তুমি আমাকে ওরকম ভাবে ভালোবাসতে পারবে না, বাট তবু আমার মার শেষ ইচ্ছা, আমার ফ্যামিলি তোমার চায়, আর তোমার দুই ফ্যামিলি যেহেতু রাজি সেজন্য উনি চাইতেছিলেন এটা।
ওকে, উনি কি অবস্থা সম্পন্ন ছিলেন মোটামুটি?
হ্যাঁ,
তো আমি যেখানে ছিলাম তো আমি তো অনেক টেনশনে ছিলাম, ও বাসা থেকে বের হয়ে গেছে। পরে আমি ওরা বলতেছি যে আমি জিনো নাম্বার কালেক্ট করে দিচ্ছি, তুমি জাস্ট একটু বলো যে আমি পড়ালেখা করতে চাই, আমার 18 বছর হয় না, জাস্ট এইটুকুই বলো, সাথে সাথে ফোর্স পাঠিয়ে দিবে তোমাদের বাসায়, এটা ক্লোজ করে দিবে। ঠিক আছে, তো বলতেছিল না আমি পারবো না, ভয় লাগতেছে।
কোথায় যায় অবস্থাটা সেটাই কথা। আমরা একটা ছোট আর একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতির পর আমরা ফিরে আসবো জীবন গল্পে। আবারও বলছি, জীবন গল্প এবং সিক্রেটস নামে আমার যে বইটি আপনারা বইমেলাতে পাচ্ছেন, বর্ণ প্রকাশের 101 নম্বর স্টলে বইটি আপনারা পাচ্ছেন। এই অনুষ্ঠানে অ্যানাউন্সমেন্ট হওয়ার আগামী 3 দিন পর্যন্ত আমার কিছু কথা লেখা থাকবে প্রত্যেকটা বইয়ে উইথ অটোগ্রাফ। আপনারা যেটা করবেন, যদি অংশ এই বইটা সংগ্রহ করতে চান, ইমিডিয়েটলি অফার দিতে হবে, ইমিডিয়েটলি অর্ডার দিতে হবে। নিয়মটা হচ্ছে ক্লিক অ্যান্ড ডিলের ফোন নাম্বার, যেটা 24 ঘন্টা ওপেন থাকে, 09638771771। আমি আবারও বলছি, 09638771771, এবং rockomare.com যেটা অফিস টাইমে খোলা থাকে, 16297। আবারও বলি, 16297। ওকে, এই নম্বরে ফোন দেবেন আপনারা। ফোন দিয়ে বলতে হবে আর জি কেবিয়ার জীবন গল্প এবং সিক্রেটস বইটি চাই উইথ অটোগ্রাফ, এবং বইটির মূল্য রাখা হয়েছে 200 টাকা, কুরিয়ার চার্জ আলাদা। সাথে আরেকটি নম্বর বলছি আমি rockomare.com এর, এটি হচ্ছে আপনার শুধু SMS করে আপনাকে বইটি সংগ্রহ করতে হবে। নাম্বারটি হচ্ছে 01841115115। আমি আবারও বলছি, 01841115115। ফিরে আসছি ঠিক রাত 12টায়।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
জীবন গল্প।
লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo. Jibon Natoker Cheo Natokiyo.
আমন্ত্রণ আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন জীবন গল্প ঢাকা FM 90.4 এ। আমি আর জি কিপ্টিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে জীবন গল্প বলার জন্য একটা কাপল এখানে এসেছেন, ইমরান এবং হিমু। প্রিয় শ্রোতা, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে একটা বিশেষ অফার আপনাদের জন্য নিয়ে এসেছি আমি ঢাকা FM এবং বর্ণপ্রকাশের পক্ষ থেকে। সেটা হলো, যারা আমার বইটি কিনছেন, বিশেষ করে একদিন মাত্র সুযোগ থাকবে, একদিন যারা আমার বইটি কিনছেন, অনেকেই হয়তো তার প্রিয় মানুষকে গিফট করবেন এই বইটি। কেউ হয়তো মাকে করবেন, কেউ হয়তো ভালোবাসার মানুষটিকে করবেন, কেউ হয়তো এমন কাউকে করবেন যার সঙ্গে হয়তো তার বছরের পর বছর দেখা হয় না, এরকম কোন প্রিয় মানুষকে যদি আপনি গিফট করতে চান বইটি, সেক্ষেত্রে আপনি চাইলে আমি তার জন্য আপনার হয়ে কিছু লিখে দিতে পারি বইয়ে। এই অফারটি থাকছে শুধু আগামীকালকের জন্য, শুধু আগামীকালকের জন্য, এবং শুধু একটি নাম্বারে ফোন করে এই অফারটি দেওয়া যাবে। নাম্বারটি হচ্ছে 09638771771। আমি আবারও বলছি, 09638771771। বইটির মূল্য 200 টাকা, এবং যেহেতু বইটি আপনি পার্টিকুলারলি কারোর নামে লিখে চাচ্ছেন, সুতরাং বইটি আপনাকে অবশ্যই রিসিভ করতে হবে এরকম অর্ডার দিলে, এই জন্য হয়তো আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। ওকে, আবারও বলছি, শুধুই একদিনের জন্য ভালোবাসা দিবস উপলক্ষে, এবং এটা হচ্ছে আপনি বইটি অর্ডার দিয়ে বলবেন কার নামে আপনি কি লিখে চাচ্ছেন এবং সে আপনার আসলে সম্পর্কে কি হয়। আমি আরজে কিবরিয়া আপনার হয়ে কিছু কথা সেখানে লিখে দিব আমার অটোগ্রাফ সহ, এবং এটা শুধু কালকের দিনের জন্য, এবং সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। যে নাম্বারটি বললাম আমি একটু আগে, সেই নাম্বারটি আমি আবারও বলছি, 09638771771। এই হচ্ছে নাম্বার, 09638771771। ওকে, আমি কথা না বাড়িয়ে তাদের কাছে আবারও ফিরতে চাই। তারপর
হ্যাঁ, তখন আমি অনেক টেনশনে ছিলাম। পরবর্তীতে আমি আমার এক ফ্রেন্ড আছে উকিল, তো ওরা ফোন দিলাম যে আমার টিনো নাম্বারটা লাগবে, তো সাথে সাথে আমাকে নাম্বারটা কালেক্ট করে মেসেজ করে দিছে। তো আমি সাথে সাথে মেসেজ করে এই মুখে দিয়ে দিলাম। তো এই মুখে আমি বারবার বলতেছি যে তুমি জাস্ট ফোন করে বলো। তো কি মনে করবে না কি, ও একটু ভয় পাচ্ছে, ঠিক আছে। তো পরবর্তীতে আমি অনেক জোর করে বললাম যে তুমি বলো, জাস্ট একটা কল দাও, বলো যে আমার 18 বছর হয় না, আমি পড়ালেখা করতে চাই, আমি এখন বিয়ে করতে চাই না, আমার বাবা জোর করে বিয়ে দিচ্ছে।
আচ্ছা, তারপর কি হলো?
তো আমি শেষে রাজি হই বলার জন্য। তো রাজি হওয়ার পর পরে ওই আপু মানে দিলভাপু আমাকে ফোনটা করে যে এমন এমন আছে, আমাকে ফোর্স করতেছে, তো আমি কি করবো। তো আমি ভাবলাম যে তাহলে এসব করে কোনো দরকার নেই, টিউনের কাছে তার ঝামেলাটা বাড়বে, তার থেকে বরং বাসায় চলে যাই, যেহেতু আপু কেন ফোর্স করা হচ্ছে। তো আমি আপুকে ফোন দিয়ে বলি যে ঠিক আছে তুমি আসো। তা বলতেছে আমি তুমি ওই জায়গায় তুমি মানে ঠিক আছে তুমি ওখানে আসো, আমাকে তুমি নিয়ে যেতেছি। তো আমি ওই জায়গাটা চিনি না।
আচ্ছা,
তো আমার কাছে এক ফ্রেন্ডের নাম্বার ছিল, আমার এক ফ্রেন্ড ক্লাসমেট, তো আমাকে ফোন দেয় যে অন্তু, আমার নাম অন্তু, যে বলতেছে যে অন্তু আমি ফোন দিয়ে কান্না করে দিছি। তো বলতেছে যে কি হয়েছে, কান্না করতেছো কেন? ও আবার আমাদের কথা সব জানতো। তো আমি বলতেছি যে আমি একটু প্রবলেমে আছি, তুমি আমার একটু এখান থেকে নিয়ে যাও। তো বাইক নিয়ে আসতে আসার পর ওর সাথে আমি আপু যে ঠিকানা দিছে ওখানে চলে গেছি। চলে যাওয়ার পর এখন আমি আপুর মা আসছে, আপু আসছে, আর আপুর এক আন্টি আসছে মানে ভাস্তি। তো আসার পর আমার আমাদের বাসা রেখে আসছে, রেখে যাওয়ার পর মানে বাসায় প্রভাবশালী লোক মানে বিচার টিচার করে রজব মোল্লা, উনি আমার অনেকক্ষণ বুঝাইছে যে এটা তো অপ্রবেশ হইতে পারে, তুমি এখন ভুলে যাও, সব পড়াশোনা করো মন দিয়া, আর যেহেতু তুমি মৃত্যু পড়ে দিছ। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে আমি ভুলে যাব মানে বলতেছি সবাইকে। পরে বুঝার পর আমি অনেক কানাকাটি করছি বাসায় এসে বাবাকে সরি টরি বুঝছি যে আমি সরি আমি ভুলে চলে গেছি। তো আমি চলে গেছি ব্যাপারটা বেশি করে জানতো না, বাবার কি সরাসরি যেহেতু প্রভাবশালী ছিল মানে অতটা সরাসরি হয় না তখনও। তারপর মোটামুটি ভালো যেতেছে, ওর সাথে আর কন্ট্যাক্ট নাই তখন আর। তো আমি যে ফোনটা আপু আমাকে দিয়েছিল ওটা আপু নিয়ে গেছে, 6টা ফোন ধরা খেয়ে গেছে অলরেডি। তো 6টা ফোন ধরা খেয়েছি, যোগাযোগ নেই। আমি ওজন অনেক কান্না করতাম, তো আমি ভাবছি আমি যদি আমাদের এলাকার কোনো কলেজে ভর্তি হই তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবো না, সম্ভব না বাসায় থাকা। তাদের যদি আমি ঢাকা যাই তাহলে হোস্টেল থাকলে আমি লুকায় ফোন স্কুল করতে পারবো, ওর সাথে কন্ট্যাক্ট করতে পারবো। তো সেই জন্য আমি ক্যাম্বিয়ানে ভর্তি হই, ক্যাম্বিয়ানে মানে গুলশান 4 নম্বরে। তো 4 নম্বর ক্যাম্পাসে ভর্তি হই, 4 নম্বর ক্যাম্পাসে ভর্তি হওয়ার পর এখন আমার এক ফ্রেন্ড মানে ওখানে একটা বেশি দাম ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়, নাম সিফটি।
বিয়েটাকে ঠেকালো কিভাবে?
বিয়ে ঠেকালো আমি তখন যে চলে গেছি, তো আমি বুঝছি যে আমি বিয়েটা করবো না এখন, এবং বিয়ে তো মানে নিশ্চয় আবার এরকম ঘটনা ঘটতে পারে।
আমি তাহলে বাড়ি থেকে চলে গেলাম। ওটা বলে আপনি ঠেকালেন না?
মোটামুটি ঠেকাইছি।
আচ্ছা, ওকে। তো তখন আপনি ক্যাম্বিয়ানে আসছেন? হ্যাঁ,
ক্যাম্বিয়ানে আসছি। ক্যাম্বিয়ানে আসার পর এখন তো আমি আবার ক্যাম্বিয়ানে কালচারাল একাডেমিতে মানে সদস্য ছিলাম একজন, তো হিসেবে আমার ওইখানে রিয়াক্সে যেতে হতো হোস্টেল থেকে। ওই সময় মনে করেন যে হোস্টেল বিয়ে হওয়ার সুযোগ ছিল, তো তখন ওর সাথে কথা বলতে পারতাম ফ্রেন্ডে ফোন দেওয়া। পরে ওই দিন ফার্স্ট হয়তো ভিডিও করে কথা ক্যাম্বিয়ানে আসে, এর আগে পর কখন ভিডিও করে কথা হয় নাই। আমাকে যখন একটা ফোন পাঠায় আর এক মামার কাছে, নাম সালাউদ্দিন মামা, তো মানে ফ্রেন্ড জাস্ট মামা বলে মানে রিস্তে মামা হয়, মামা ফোনটা আমাকে দিয়ে যায় কলেজের সামনে এসে দিয়ে যায়। তো ফোনটা আমি ওই দিন কলেজে নিয়ে নিই, ভয় পাইতেছিলাম ফার্স্ট। তো আমি ওর ফ্রেন্ডের কাছে দিয়ে তৃপ্তির কাছে দিয়ে দিয়েছি তুই ফোন চার্জ করা, তারপর তুই তারপর দিন আমায় দিস। বলার পর এখন ফোনটা ধরা খাই, ধরা খাওয়ার পর মিস রিকোয়েস্ট করি, কান্না করি আমি ওই দিন অনেক। তো ওই দিন আমার হোস্টেল কয়েকটা ফ্রেন্ড আছে, ওরা বলতেছে ঠিক আছে তার ফোন নিয়ে সমস্যা নাই, তুই কালকে একটা ফোন কিনে নিস, আর সিম আমার একটা ফ্রেন্ড ছিল ও বলছে আমাকে 2টা সিম আছে, আমি একটা সিম তোকে দিয়ে দিছি। তো তারপর বলার পর আমি তারপর দিন আমার ফ্রেন্ডকে 3000 টাকা দিই কলেজে আসা, যে ফ্রেন্ডের নাম রুমা। তো দেয়াবো বলতেছি যে তুই আমি একটা ফোন কিনে দে, আমি তো এখন বেরোতে পারলাম না, বাবা আসবো নিতে, তো দাদা ঠিক আছে আমি ফোন কিনে দিয়েছি তোরে। তো ফ্রেন্ড আমাকে একটা ফোন কিনে দিছে, ফোন কিনা ফোন আর হেডফোন আর চার্জার আমাকে দিয়ে দিছে। তো আমি ব্যাগে রেখে দিছি, আর একটা ফ্রেন্ড আবার কার্ডও কিনে দিচ্ছে আমার, মানে অনেক হেল্প করছে ওরা। তারপর কার্ড কেনার পরে এখন বাসায় আসছি, ওই দিন আবার আমার যে খালাতো বোনের হাজবেন্ডকে প্রথমে হেল্প করছিল, ওই খালাতো বোনের বাসায় বেড়াতে আসছি ফার্স্ট ফোন। তো আমি কি করছি, খালাতো বোন আর আমি একসাথে শুয়েছি, দাদু আমার সাথে ঘুমায় না ওই দিন। তো ওই দিন আমি তো ফ্রিলি কথা বলতে পারবো, আর মানে ইমোশন মোশন খুলে পর যেহেতু শুয়ে থাকতো, তো ফোনে কথা বলার প্রবলেম হতো, নেটের প্রবলেমটা হতো অনেক বেশি। তো ইমোতে কথা ভালো হইতো, তো ইমো বা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে। তো এখন সারা রাত কথা বলছে ওই দিন, কথা বলে ফোন চার্জ দেয় ফুল চার্জ করে আমি আবার ঘুমায় আসে, যেহেতু সারা রাত ঘুমায় নি। আর ওর সাথে আমি এমনভাবে কথা হইতো যে ওর সাথে যদি কথা বলতাম আমি সারা রাত ঘুমাইতাম না হোস্টেলে, তারপর যদি ক্লাস করতাম ক্লাস করে সন্ধ্যাবেলা ঘুম আসতাম 1 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ঘুম আসতাম ওর সাথে কথা বলার জন্য।
আচ্ছা, ওকে। আমার লাইফ স্টাইলটা কিছুটা এরকম, আমি এত বেশি ব্যস্ত থাকি যে আমি টানা 5 ঘন্টা কবে ঘুমাইছি আমার মনে পড়ে না। হ্যাঁ, এবং এটা কিন্তু অনেক প্রবলেম হয় ব্রেনে। আপনি যখন গল্প বলছিলেন একটানা আমার কিন্তু চোখ ধরে আসতেছিল, কজ আমার কনসেন্ট্রেশন আছে, এবং আমার এরকম হয় যে আমি খুব পাওয়ার ন্যাপ নেই, দুই মিনিটের জন্য ঘুমাই যাই, দুই মিনিটের নাক ডাকতেছি, দুই মিনিট পরে দেখা উঠাচ্ছে ওকে আমি ফ্রেশ, ফুললি ফ্রেশ, কিন্তু এটা লং টার্মে ব্রেনের অনেক ক্ষতি হয়, এটা করাটাই উচিত না।
আমার আগে যে মাথা ভেতরটা ছিল ওটা আমার হচ্ছে,
ছুটি
পাইছি ক্লাস করতে হতো, ক্লাস না করলে বাবা তো সন্দেহ করবো, মিসটা সন্দেহ করবো যে ও কেন মানে ক্লাস মিস করতেছে, কারণ যেহেতু ক্যামব্রিয়ান কলেজ প্রত্যেকটা মেসেজ বাবার মোবাইলে চলে যায়, প্রতিটি ইনফরমেশন বাবার কাছে চলে যায়, বাট ফোনের ব্যাপারটা ওই দিন বাবার কাছে যায় নাই। তো মিস আমি ঘুমাইছি, তারপর দিন সকালে খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়া করে ঘুমাইছি, আমি সকালে নাস্তা করে ঘুমাইছি, বাবা আমাকে দুপুরে একটার দিকে রাখতেছে, হিমু উঠ, আমি বলতেছি কি হয়েছে, আমি পরে উঠবো, আমি এখন খাবো না পরে খাবো, আমি একটু আগে খাওয়া দাওয়া করে ঘুমাইছি, বাবা বলতেছে উঠ, পরে বলতেছে না আমি উঠবো না এখন, আমি পরে উঠবো, আমি ভাবতেছি আমি রাখতেছে, পরে বলছি আমি উঠতে বসে উঠ, তার সাথে কথা আছে, মানে বাবা অন্যভাবে রাগ হয়ে গেছে। তো আমি বলছি কি হয়েছে, তো বাবা আমাকে তখনই অনেকগুলো থাপ্পড় দেয়
ঘুম থেকে ওঠার পরে,
হ্যাঁ থাপ্পড় দেওয়ার পর উঠি, উঠার পরে এখন বলছে তোর জন্য কেন কলেজ থেকে ফোন আসলো, কেন আমার এতগুলো কথা শুনতে হলো, তুই ফোন ধরে রেখেছোস, আমি ভাবছি তুই ভালো হয়ে গেছোস, তুই মানে কোনদিন ভালো হবে না, সুজাবে না, মানে এইসব বলতেছে।
আচ্ছা,
তারপর আমি বলতেছি আমি কি করছি, বলছে তুই ফোন ধরে রেখাস নাই, পরে আমি বলছি যে হ্যাঁ ধরে রেখেছি, মানে আমি যাবো না সহসে বলে দিতাম, মানে ওর ব্যাপারটা যেহেতু সবাই জানা গেছে অলরেডি, আমার আত্মীয় স্বজন মানে সবাই জানতো ওর ব্যাপারটা, এখানে লুকায় নেই কোনো কিছু কারোর কাছে। তো এখন আমি বলতেছি যে তুই কি হয়েছে, ফোন ধরে গেছে তুই কি হয়েছে, পরে বাবা আমাকে বাবার যে বেল্ট ছিল মাজায় পেন পড়েছিল, বেল্ট আমাকে পিটাইছে, পিটাইছে প্লাস আমাকে লাথি পর্যন্ত দিয়েছে বাবা সেদিন।
মানে আপনার আচরণের মধ্যে উগ্রতা চলে এসেছিল, বাবাও তার জায়গা থেকে মানে উগ্র আচরণ করছিল, না আপনি যেমন একটা করছিলেন যে না ডোন্ট কেয়ার, আমি কাউকে কেয়ার করি না, যা হবে।
আমি এটাই বলেছিলাম বাবাকে যে আমি তো বাবার কাছে রিলেভার ছিল, মানে পিস্তল থাকে
রিভলভার ছিল বাবার
কাছে, ওটা পর মাথায় বাবা ঠেকে বলতেছিল তুই যদি আর বড় নাম নেস আমি তো গুলি করবো, আমার যে মেয়ে এরম ভুলে যাবো,
বাবার রিভলভার ঠিকই দিয়েছে আপনার।
হ্যাঁ, তো আমি বলতেছি যে আমার যদি মারা ফেলাও আমি মারা আগ মুহূর্ত পর্যন্ত আমি ওর নামি নেবো, আমি বলে যাবো যে আমি নাকি আমি চাই, আমি শুধু এটা বলতেছিলাম বাবাকে।
পিস্তল ঠেকানোর পরেও
তো বাবা বলতেছে যে তুই আমার চিনোস না আমি কি করতে পারি, তো আমি মারা ফেলাম, তারপর মানে আমি ওর মানে নিম না কিছু বলতেছে, পরে আমি বলতেছি যে তুই ব্যাপার এটা আমার লাইফ, আমি যখন আমার লাইফ সবকে বুঝি তো আমি আমি ওরই চাই সবকিছু বিনিময়ে, ওদিন অনেক মার খাই। তো আমার ফিরাতে যে আমার মারও লাগছে কিছু, আমার দাদু বাবাকে অনেক জিজ্ঞেস করতেছিল, তো বাবা বলতে ফোনটা দিয়ে না তুই আর মার খাবি, তো মা আমাকে এমন ভাই বলতেছিল যে তোর কাছে আমার শেষ করেছি তুই ফোনটা দিয়ে দে, তো মার কথা পালাতে পারি নাই। তো তারপর বাবাকে আমি যে ফোনটা নিয়ে আসলাম ওটা দিয়ে দিই, দিয়ে দেওয়ার পর কম দামি ছিল ওটা, মানে 3,000 টাকা ফোন কথা ভালো হতে পারে, জাস্ট কথা বলার জন্য ফোনটা কিনছি। তো সেদিন সন্ধ্যার পরে আমার চাচা বাসায় ছিল, সৌদি আরব থেকে আসছে, আসার পর চাচা বলতেছে যে এসব কি তুই যে মানে আমাদের বংশে কি এরকম নাই, তুই ফার্স্ট কোন মেয়ে পর্যন্ত এরকম রেকর্ড নাই, তুই ফার্স্ট এরকম করতেছিস। পরে বুঝি যে চাচা আর মানে রিলেশন জিনিসটা তো জানা শোনা হয় না, আমার হয়ে গেছে আমি কি করবো এখন, আর মন থেকে চাই। তো এখন সবাই অনেক বকাশা করছে, পরে আমি ওই দিন সকালে শুধু খাইছি তারপর কিচ্ছু খাইনি, তো বাবা অনেক মারছে চাষে, তারপর ওই দিন যে মারছে তারপর রাত্রেবেলা বাবা আমাকে আবার মারছে, আমার কথা বলছি পরে, আমি ফোন চাইছি যে ফোনটা আমার সাথে যোগাযোগ করবো, টেনশন করতেছে, এটা বলে বাবাকে আবার মারছে যে তোর আমার থেকে বেশি হয়ে গেছে, মানে আবার মারছে। তো এখন আমার তো আমার বাবা বলতেছে, পরে আমি বলতেছিলাম দেখো তোমার শরীরে যে রক্ত আমার শরীরে কিন্তু একই রক্ত, তোমার যে পরিমাণ জিদ আছে আমার তার থেকে কিন্তু দ্বিগুণ জিদ আমার আছে, তো কারণ আমি তোমার মেয়ে। এই কথা শোনা আমার বাবা আমাদের বাসায় যে শুকেছে ওটা ভিতর মানে হাতের ভিতর জোরে বাড়ি দেওয়ার পর বাবার হাত পুরো কেটে গেছে, মানে পুরো শুকেছে, কাজ পুরো ভেঙে গেছে, বাবার হাতটা ভেঙে যায় মানে ই হয়ে গেছে, কেটে গেছে অনেকখানি। তো আমার তখন মাথায় একটাই কাজ করতেছিল যে আমি ইমরানকে যাই, আমার ফ্যামিলি আমার মানে নেই বানা নেই, ও আমার লাইফে থাকলেই হবে, তো এটাই আমার কাজ করতেছিল। তো তারপর আমার ভাই মানে ওই যে টিচার ভাই আছে মানে দুলা ভাই টিচার পড়াইদের, উনি রাত্রে আসছে, আসার পর এখন বাবা বলতেছে ও যদি ইমরান যেতে চায় তো যাতে বলো আর যে কাপড় নিয়ে যায়, বাবা বলতেছে আমি বলছি যে হ্যাঁ আমার এক কাপড় নিয়ে যাবো, ওইটা নিব, এখন তো আর সমস্যা নেই, ওই এখন মোটেভাবে বেকার না।
এই বিষয়গুলো কি ইমরান জানছিল ফোনে, মানে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল কিনা ওর সঙ্গে?
ও মুহূর্তে যোগাযোগ করা পসিবল হয় নাই, পরে যখন আমি
পরবর্তীতে জেনেছে।
হ্যাঁ, পরে আমি বুঝতে পারি।
আচ্ছা, ওকে, তারপরে কি হলো? এক কাপড়ে নিয়ে যাওয়ার পরে
না, এক কাপড়ে বসে বা বলতেছে, পরে আমার দুলাভাই বলতেছে মনে মনে এটা তো হইতেছে, তুমি কি করবে এখন? পরে বলতে তোমার ভুলে যাও, এটা বেটার হবে। পরে বলছি যে আপনি তো ফার্স্ট আমাদের সাথে রিলেশন করেছেন, ফোনটা তো আপনি আপনি তো ওইদিন আমার কথা না বলে রিলেশনটা হইতো না, এখন আপনি কিভাবে বলতে পারেন যে মাঝখান থেকে ভুলে যাও? আমি পরে ছাড়া আমি বাঁচব না, কোনো ভাই পসিবল না আমার লাইফ। আমি ভাই বলতেছিলাম, তো এখন ভাইও ওরকম ভাবেই করতেছে, তো আমি বলতেছি ঠিক আছে আমি বলবো, ফোনটা এনে দেন আমি বলবো যে এমন আমার নিয়ে যেতে। তো আমি ভাই আমার বাবার বলে, তো বাবা তখন আর আগে যে বলে হ্যাংলা টেগলা অনেক কিছু বলে যে তুই আবার বাবার কাছে ফোন যেতে চোস যে তা ওর সাথে কথা বলার জন্য তোর মানে লজ্জা টজা কিছু নাই। তো আমি কিছু বলি নাই, কারণ দাদু বলতেছিল তুমি তুই কিছু বলিস না, রিপ্লাই করিস না, তো বাবা যা বলে বলুক, বলতে দে,
মানে বাবার মুখে তর্ক না করতে,
তোকে করিস না, তো তুই আবার মার খাবি। তো আমি দাদু বলছিলাম মার খালে খামো আমার যত মারি, মায়ের যদি মারও ফেলায় তারপর আমি বলুম ওর কথাই বলুম। তো বাবা আমাকে ওটা বলতেছিল ওই দিন যে তুই ইমরানের বিয়ে করস, যে ইমরান এয়ারপোর্টে নামবো ওই দিনই আমি ওর লুক লাগে মারা ফেলো, তুই জানো সে ক্ষমতা আমার আছে, কেউ জানতেও পারবো না যে আমি মারছি। আর এটা মানে বাবা এভাবে বলতেছিল, তো আমি বুঝি যে আমি যদি বেঁচে থাকি তুমি আমার স্বামী কোন দিন মারতে পারবে না, আমি থাকতে আমার মারার আগে আমার মারতেও পারে, আমি এইভাবে বলতেছিলাম বাবারে। তো বাবা বলছে তুই জানবি কিভাবে আমি ওর মারতেছি এখন? তো আমি বলছি তুমি আমার মারা তার থেকে আমার মেরে ফেলো, যেহেতু তুমি রিলে করে আমাকে একবার ধরে ফেলেছো তো তুই আমার মেরে ফেলো, দরকার নাই তোমার আমি বেঁচে থাকার, যদি মারা নিতে নাই পারো। তো বাবা বলতেছে না তোর আমি কিছু করবো না, যা করে আমি ইমরানি করবো, বাবা এটা বলতেছে। তো এখন ওই ঘটনাটা পরে এখন চাচিমার চাচা আসছে, চিল্লা চিল্লা শুনে আসছে, আসার পর বুঝতেছে, বলতেছে কি হয়েছে, চাচি আসছে, দাদা আসছে, সবাই বুঝাইছে। তো আমি তা বুঝি নাই, বুঝানোর পর আমি রাত্রে ওই দিন রাত্রে পরে কিছু সারিং কিছু খাইনি ওই দিন, ঘুমাসতে ঘুমাসার পর বাবাও কিছু খায়নি, মা কিছু খায়নি, বাসে কেউ পরে না খাওয়া। আমি মানে বাবা আমাকে রাখো তো ঠিকই, বাট সব থেকে বেশি আদর আমার এই করতো, মানে আমার ছোট দুই ভাই বোন আছে ওদের থেকেও বেশি আদর আমাকে করতো, মানে আমি মাসতে তারপর সে আমি এত কিছু করছি, মানে এতগুলো অন্যায় করছি, তার সাথে তর্ক করছি, তারপর সে মানে আমি খাই না দেখে সে ভাত খায়নি, আমার মাও খায়নি, আমার দাদুও না খাওয়া, উনি যে বৃদ্ধ মানুষ আমার জন্য শুধুমাত্র না খাওয়া। তারপর ওই দিন সকালে ওদিন তারপর ইমরানকে আমি ফোন করি, ফোন করে বলি যে এমন এমন বলছে তোমার বাসায় থেকে প্রস্তাব পাঠাতে কি করবা। পরে বলছে আমি বলছি ভাইয়ের সাথে কথা বললাম, মানে যে টিচার, পরে বলছে ঠিক আছে, পরে ভাই বলতেছে কি বলছে, তারপর ওর সাথে কথা হয়েছে।
রাসেল ভাই আমাকে ফোন দিল যে এমন এমন প্রবলেম হয়েছে, হিম্মর তো বাসায় ফোন ধরা গেছে, ওর আব্বার ইচ্ছা মতো পিটাইছে, তো হিম্মর বাবা তো বলছে যে হেমুকে নিলে একবারে নিয়ে যেতে হবে, তো তোমার বাসা থেকে তোমার লোক পাঠাও। পরবর্তীতে আমি অনেক টেনশনে ছিলাম যে কি করবো কি করবো, তখন আমার বাবা আমার ফ্যামিলিতে এই ব্যাপারটা কেউ জানে না।
আচ্ছা,
তো ওই দিন ফার্স্ট আমি বাবাকে ফোন দিছি, আমার বাবাকে আমি অনেক টেনশন নিয়ে ফোন দিছি, অনেক ভয় ভয় ফোন দিছি যে বাবা শুনলে কি বলবে। তাহলে আমি বাবাকে ফোন দিলাম যে এমন এমন আমি তো একটা মেয়েকে পছন্দ করি, তো মেয়েকে আমি বিয়ে করতে চাই।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা একটা ছোট্ট বিরতি নেব, কি হলো না হলো সেটা আমরা জানবো বিরতির পর ফিরে এসে। মাত্র দুই মিনিটের ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আর একটা কথা আপনাদেরকে আবারও বলছি যে হিমু এখানে যেভাবে কথা বলছে ওর কথা বলার ধরনটা এটা, একটু ফাস্ট বলছে, একটু মনোযোগ দিয়ে শুনলে কিন্তু প্রত্যেকটা কথা স্পষ্ট করে বোঝা যায়, কিন্তু ওর যেটা হয় যে খুব দ্রুত বলার কারণে অনেক সময় শব্দগুলো স্পষ্ট উচ্চারণ হয় না। ওকে প্রিয় শ্রোতা, আমরা ফিরে আসছি মাত্র দুই মিনিট পর।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Golpo. Jibon Natoker Cheo Natokiyo. Jibon Golpo.
Shagotar Akbar Priyosrata Shunchen. জীবন গল্প ঢাকা এফ এম 90.4 এ আমি আরজি কিপটি আছি আপনার সঙ্গে। আজকে ভ্যালেন্টাইন ডে স্পেশাল একটা গল্প।
প্রিয় শ্রোতা, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে একটা বিশেষ অফার আপনাদের জন্য নিয়ে এসেছি আমি ঢাকা এফএম এবং বর্ণপ্রকাশের পক্ষ থেকে। সেটা হল, যারা আমার বইটি কিনছেন, বিশেষ করে একদিন মাত্র সুযোগ থাকবে, একদিন যারা আমার বইটি কিনছেন, অনেকেই হয়তো তার প্রিয় মানুষকে গিফট করবেন এই বইটি। কেউ হয়তো মাকে করবেন, কেউ হয়তো ভালোবাসার মানুষটিকে করবেন, কেউ হয়তো এমন কাউকে করবেন যার সঙ্গে হয়তো তার বছরের পর বছর দেখা হয় না, এরকম কোন প্রিয় মানুষকে যদি আপনি গিফট করতে চান বইটি, সেক্ষেত্রে আপনি চাইলে আমি তার জন্য আপনার হয়ে কিছু লিখে দিতে পারি বইয়ে। এই অফারটি থাকছে শুধু আগামীকালকের জন্য, শুধু আগামীকালকের জন্য, এবং শুধু একটি নাম্বারে ফোন করে এই অফারটি দেয়া যাবে। নাম্বারটি হচ্ছে 09638771771। আমি আবারও বলছি 09638771771। বইটির মূল্য 200 টাকা, এবং যেহেতু বইটি আপনি পার্টিকুলারলি কারোর নামে লিখে চাচ্ছেন, সুতরাং বইটি আপনাকে অবশ্যই রিসিভ করতে হবে এরকম অর্ডার দিলে, এই জন্য হয়তো আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। ওকে, আবারও বলছি শুধুই একদিনের জন্য ভালোবাসা দিবস উপলক্ষে, এবং এটা হচ্ছে আপনি বইটি অর্ডার দিয়ে বলবেন কার নামে আপনি কি লিখে চাচ্ছেন এবং সে আপনার আসলে সম্পর্কে কি হয়। আমি আরজে কিবরিয়া আপনার হয়ে কিছু কথা সেখানে লিখে দিব আমার অটোগ্রাফ সহ, এবং এটা শুধু কালকের দিনের জন্য, এবং সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। যে নাম্বারটি বললাম আমি একটু আগে, সেই নাম্বারটি আমি আবারও বলছি 09638771771। এই হচ্ছে নাম্বার 09638771771। ওকে, এবং এই গল্পের সমাপে যাবার আগে আমরা জানতে চাই যে ইমরান, আপনি আপনার বাসায় বললেন, বাবাকে বললেন যে আমি একটা মেয়েকে বিয়ে করতে চাই, তো বাবা কাকে বিয়ে করতে চাও বা কি অবস্থা না জানি আগে আলহামদুলিল্লাহ বলেছে নাকি?
হ্যাঁ, বাবা আমাকে ছোট থেকে একটা কথা বলছে যে বাবা তুমি যাকে পছন্দ করবা, সে কানা হোক, ন্যাংরা হোক, দেখতে অসুন্দর হোক, সে যদি তোমার কাছে আসতে চায় বা ওখান থেকে দিতে চায়, আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নেই, তুমি তোমার লাইফ তুমি করবা, জীবনযাপন করবা, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমার কোনো সমস্যা নেই। তো বাবাকে আমি বললাম ওই দিন যে আমি ইমুকে চাই, ইমুকে বিয়ে করতে চাই, ঠিক আছে, ওকে আলহামদুলিল্লাহ সমস্যা নেই। পরে বাবা বলতেছে যে আমার কি করতে হবে, পরে আমি বললাম যে ওর দাদা আপনার সাথে যোগাযোগ করবে, তো যোগাযোগ করলে আপনারা যেভাবে ভালো হয় কথা টথা বইলে আপনারা প্রস্তাব নিয়ে যাবে।
তারপরে দিন একটু কথা হয়, মানে বাসা থেকে ওদের বাসাতে একটু কথা হয়, কথা দুজন ডিসিশন আসে যে তারপর দিন ওরা আমাদের বাসা আসবে, আমাকে নিয়ে যাবে, এরকম টাইপ মানে কথাবার্তা বলতে আসবে। তো ওদের ফ্যামিলি থেকে অনেক গণ্যমান্য কয়েকজন লোক আসছে, তো আসার পর আমার চাচারা বসছে, আমার দাদারা বসছে।
বাবা ছিল
না? আমার বাবা ছিল না, আমার বাবা আমাকে আগেই বলছে যে আমি এই ব্যাপারে থাকবো না।
ওকে, তারপর
বাবা বাসা ছিলেন ওদিন, বাবা ওদিন আবার একটা কথা, বাবা ওদিন আবার একটা কাজও ছিল।
আচ্ছা,
আর বাবার কাজ ছিল, তো বাবা কাজ না থাকলে ওখানে থাকতেন না। তো বাবা বাংলাদেশের বাইরে গেছে, আর ফ্যামিলিরা আসছে, আর বাবা হয়তো 10 কেজি মিষ্টি নিয়ে আর রিং নিয়ে আসছিল যে পরে রেখা যাবে, তারপর দিন নিয়ে যাবে, এরকম প্ল্যান ছিল।
আচ্ছা, বাবাকে আপনি ইমরান এটা বলেছিলেন যে বাসায় কি হচ্ছে আপনাকে নিয়ে বা আপনাদের সম্পর্কটা নিয়ে কি হচ্ছে, এটা কি জানতো বাবা?
না, এটা আমি বাবাকে বলি নাই।
এটাই হচ্ছে,
তাহলে তো আপনি একটা রিস্ক ফ্যাক্টরে ফেলে দিলেন। বাবা এখানে আমি জানি না কি হয়েছে, শুনি একটু। তারপর
তো সেদিন আমাদের ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলির কথা কাটাকাটি হয় অনেক ঠিক আছে, এরকম ব্যাপার না, বাট তাহলে উঠায় দেন আপনি মেয়েরে, আমরা এক কাপড় নিয়ে যাব, বাট আমরা 50 জন আসুম, তো নিয়ে এভাবে নিয়ে দিন। তো আমার দাদা বলতেছে না এভাবে হবো না, কুটে যাবো, কুটে যা কাবিন করে দিন, শেষ, আমি যাবো, আমি যা কাবিনটা করে দিন। তারপর কি হয়েছে কথা কাটাকাটি আমিও জানি না, ও জানে না, মানে আমার ফ্যামিলি আমার পুরোপুরি কিছু বলে নাই, আর ফ্যামিলি আর বলে নাই, মানে দুই ফ্যামিলির মধ্যে
কথা কাটাকাটি শুরু হয়েছে।
কি কথা কাটাকাটি হয়েছে?
আচ্ছা, তারপর
এটা আমার কেউ জানে না,
এখন পর্যন্ত জানেন না?
না, এখন পর্যন্ত জানে না।
মানে বাবা কিছুটা হলো তো আজ করতে পারাটা স্বাভাবিক ছিল না, যে বিয়েটা তো ইউজুয়ালি যেভাবে হয় সেভাবে হচ্ছে না, এক কাপড়ে তোলাটা তুলে নিয়ে আসার প্রসঙ্গ আসছে, তার মানে সামথিং কোন একটা রং এর মধ্যে কোন একটা কিছু আছে। যাই হোক, হ্যাঁ, তারপর
তো আমি এখানে আইটা কথা বলছি। তারপর আমার খালামুনি আর বাবাকে বলতেছিল যে যাওয়ার সময় যে আপনার ছেলে বলে নিয়ে যান, এভাবে বলতেছে। তো আমার বাসে অনেক বেশি পাগলামি করতেছিলাম ওর জন্য, তো বাবা বলতেছিল যে এটা হয়তো ও এখনো জানে না, আমি ওকে এখনো বলি না, এটা আমার খালামুনি আমাকে বলছে, আমার সবাই বলছে এটা, যে ওর বাবা এটা বলছে। তো বাবা এভাবে বলতেছিল কথাটা যে বসে ভয় রাখেন, যখন সম্ভব নিয়ে যান। এই কথাটা বলার পর আমার খালামুনি কষ্ট পাইছে যে এটা কেমন ধরনের কথা যে বসে ভয় রাখেন। তো আমার খালামুনি বাসে এসে বলতেছে তুই না এত ভালোবাসোস, তোর বাবা তোর এটা বলছে, তোর এখন কি তোর মধ্যে কোনো ই হবো না যে বসতে পড়ে গেলে তোর কিভাবে দেখছে তুই বুঝে রাখ, তুই বুঝ, তোর এখন বোঝা দরকার। আমি বুঝছি, পরে আমি একটু কষ্ট পেয়েছি মনে মনে যেটা বলছে, পরে আমি ভাবলাম যেহেতু বৃদ্ধ মানুষ হয়তো বা উনি নিশ্চিকে বলে ফেলছে, তো এটা বলার পর ওই দিন আর বাসা থেকে আমাদের নিয়ে যায় নাই, তো সবাই বকাবকি করতেছে, তো বলছে তোর ফোন দিয়ে দে। পরে আমি আমার খেলা মনে বলতেছিলাম, আমি তারপর আমার রুমের দরজা নক করে আমি জাস্ট হাত কাটি, এখনো দাগ আছে ওটার। তারপর ফ্যামিলিতে চলে গেছে, তাই আমি হাত কাটাকাটি করছি, পরে বাইরে ডাকতেছে খুল, তোর সাথে কথা আছে, খালামনি বলতেছে যে আচ্ছা আমি দেখতেছি ব্যাপারটা তুই খুল। তো আমি দরজা খুলছি, খোলার পর খালামনি আসে আবার বুঝাইছে অনেকক্ষণ, পর তোর ফোনটা দে, এখন তুই তো কিছু করতে পারস নাই, তোর ফোনটা দিয়ে দিয়েছে তোর কাছে, তুই তো রাজি করাতে পারস নাই। তো আমি বলছি ঠিক আছে আমার 10 দিন টাইম দাও, আমি 10 দিনের ভেতর যদি রাজি করাতে পারি তাহলে আমি বিয়ে করবো, মানে আমি এটা বলতেছি। তো আমি আমার খালামনিকে বলতেছিলাম যে খালামনি আমাকে 10 দিন টাইম দাও, আমি রাজি করাবো, যদি আমাকে 10 দিনের মধ্যে নেয় নিবে, না হলে আমি ভুলে যাবো। জাস্ট ফোনটা রাখার জন্য আমি বলতেছিলাম যে তোর সাথে আমি কন্ট্যাক্ট করতে পারি। তো আমি আর বলি অনেকবার বলি, তারপর বলতেছে ঠিক আছে, এভাবে ওর ফ্যামিলি লোকজন আমার ফ্যামিলির সাথে মানে যোগাযোগ করতেছে, মানে তারপর কথা কাটাকাটি হতেছে বারবার, হইতেছিল না এই 10 দিনের মধ্যেও। তো কুরবানির দিন 10 দিন শেষ টাইম হবো আমার, মানে এই যে এবার কুরবানি চলে গেল তখন সেই দিন, তো ওই দিন আমি কি করবো বুঝতেছিলাম না। তো আমি বলতেছি যে ফোন দিয়ে মানে আমি বুঝতেছি আমি এর পাশে থাকবো না, থাকলে আমি তোমার পাবো না, মানে যোগাযোগ করতেছে অরে, মানে আমাকে বারবার বুঝাইতেছিল যে পাগলাম করো না, পরে আমি বলতেছি না আমি ওখানে থাকলাম নিয়ে শেষ করে দেবো। তো আমি এগুলো বলতেছি, ও আমাকে বারবার বুঝাইতেছে যে তুমি এটা করো না, যদি আমার দুনসিবে থাকে অবশ্যই হবে, আর যেহেতু আমি দেশে বাইরে কিছু করতে পারতেছি না, আমি ফ্যামিলি করতে বলতেছি একটা, বাট আমার ফ্যামিলি বলতেছি যে করতেছি, বাট তার কি করতেছে না করতেছে আমি বুঝতেছি না, কারণ আমি তো এখন অনেক দূরে আছি, আমি কিভাবে বুঝবে তার কি করতেছে, তার আমার বুঝাইতেছে যে আমি করতেছি এটা, পরে আবার তুমি বলতেছো তার কিছু করতেছে না, আমি কারটা বিশেষ কোনটা কি আমি কোনটা নেবো।
তো বস এখানে আমি একটা কথা বলি, তো ও আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমি কোরবানি দিই, তো বলতেছে আমি তোমার বাসায় চলে যাবো, তো আমি অনেক টেনশনে আছি যে তুমি এটা কইরো না, আমি একটু প্রতিষ্ঠিত হয় নাই, বা আমি ফ্যামিলির সাথে কথা বলতেছি, তুমি একটু ওয়েট করো। ও বলতেছে না আমি বাবার সাথে কসম করছি, আমি বাসায় এক ফোঁটা পানিও খাবো না বাসায়, আমি বাসায় থাকবো না, ঠিক আছে আমি চলে যাব, ঠিক আছে। তো ও অলরেডি ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডকে ফোন দিয়া ওই বাইকে করে চলে আসছে।
আপনাদের বাড়িতে?
না আমাদের বাসা আসে নাই, তো আমাদের ওখানে একটা স্পট আছে,
জি
ভালো একটা স্পট আছে, ওইখানে গেছে পদ্মার পাড়ে, তো ওইখানে আসতে তো মাঝখানে ও ফোনটা অফ করে দিছে। তো আমি অনেক টেনশনে আছি যে ও কই গেল, তখন অলরেডি রাত হয়ে গেছে, বান্ধবীর সাথে কন্ট্যাক্ট করলাম যে এমন এমন হিমো তো বাসা থেকে বের হয়ে গেছে, ওর ফোনটা অফ আসতেছে বা ফোন অন কিন্তু ফোন রিসিভ করতেছে না, তো আমি বললাম যে তুমি একটু দেখো, দেখে আমি একটু জানো আমার অনেক টেনশন হইতেছে, আমি তখন কান্নাও করছি, ঠিক আছে। তো কিছুক্ষণ পর ও ফোনটা রিসিভ করছে, পর বলতেছে যে আমি আমি বলতেছি কোথায়, ও বলতেছে আমি জানি না, ঠিক আছে আমাকে প্লিজ বলো কোথায়, আমার অনেক টেনশন হইতেছে। পরে আমি বলছি যে আমার বাসায় যাও, ও বলতেছে না তোমার বাসায় যাবো না, আমি পরে বলছি যে কোথায় যাবো জানি না, ঠিক আছে। পরে অনেক রিকোয়েস্ট করছি যে তুমি আমার বাসায় যাও, আমার চাচাতো ভাই আছে জাকির নাম, ওরে ফোন দিলাম যে ভাই এমন এমন হিমু আসতেছে, আপনি একটু রিসিভ করে আমার বাসায় দিয়ে আইসা, ঠিক আছে। আমার বাবা কিছুই জানে না,
বাবা যদি কোনো কিছু করে
আমি একটা কথা বলতে চাই, তো আমার এখানে একটা মাত্র ভয় ছিল যে ওর 18 বছর হয় নাই, ওর বাবা একটা কেস টেস করলো, এটা অনেক মারাত্মক
বিপদ হয়ে যায়,
বিপদ হবে এরকম একটা বিপদ আমার এক কাছের এক ফ্রেন্ডের সাথে হয়েছে, তো এই জন্য আমি অনেক ভয় পাইতাম এই ব্যাপারটা।
আচ্ছা আচ্ছা ওকে।
তো বাবা বলতেছে না আর আমি এখানে বাসে উঠাম না, চলে গেছে একা একা, আমার মান সম্মানের কথা কিছু চিন্তা করা নাই, আমি যে ভাই চলে গেছি এটা মোটামুটি সবাই জেনে গেছে, তখন
মানে এতক্ষণে জেনে গেছে আপনার বাড়িতে যে আপনি আসলে আপনার নিজের
বাড়িতে প্লাস আশেপাশে লোকজন মোটামুটি জেনে গেছে
যে আপনি
ইমানের বাসায়।
আচ্ছা
তো এখন দাদা বাবার অনেক বুঝাইছে যে তুই চলে গেছে তাতে কি হয়েছে, ছেলে তো বাসায় নেই, তো ওরকম বদনামটা হবো না, তুই নিয়ে। তো বাবা বলতেছে না ও চলে গেছে আমরা উঠাম না। এটার পর আমাদের ওখানে একটা ই ছিল ভালো প্রভাবশালী মানুষ, উনি বাবাকে বলতেছে তো উনি আমার জিজ্ঞেস করছে টাইকা যে তুমি কি চাও, ইমরানে চাও না ফ্যামিলি চাও, যেটা চাই আমি ওটাই করবো। তো আমি বলতেছি যে আমার নয় সহসে বুঝলাম ইমরানকে চাই, পর বলতেছি ঠিক আছে, তাহলে আমি পরে বললাম যে ঠিক আছে আমি প্রথমে বুঝলাম ভাইবে বলি আনসারটা, পরে বলছে ভাইবে বলে না তুমি যা বলো তাই বলো, পরে বলছি আমি ইমরানকে চাই। পরে তারপরের দিন ইমরানকে রাত্রে আপু মানে আমার একটা আপু আছে উনি ব্যারিস্টার, ওই আপু লন্ডন থেকে পড়াশোনা করে আসছে, ওকে ফোন দিছে যে তুমি কেমন ছেলে, যে তুমি তোমার বাসায় চলে যেতে বলছো, তোমার বাসায় করে রাখো না, ওই তিন দিন ধরে খালামুনির বাসায় আসছে, একটা খুঁজো নাও নাই, একটা ফোনও দেওয়া নাই তোমার খালামুনির, তো তুমি কি মানে খালামুনির কথা এভাবে বলতেছিল যে ও কি রাস্তায় কোনো পাইছে, ও যে ফালা দিচ্ছে, ও আছে কুকুর বিড়াল চিড়া খেলো না কি করলো, তুমি খুঁজ দাও নাই, ও একটা মেয়ে মানুষ তো তোমার খোঁজা মানে খুঁজা উচিত ছিল, তো ভাই বকা বই করছে, প্রফেসর যাই হোক যা করছো করছো, তুমি দুজনে পছন্দ করছো, তো এখন তুমি বলো যে তুমি কবে আসতে পারবা, তুমি কবে নিতে পারবা, তো ও বলতেছে যে ঠিক আছে আমাকে তিন দিনের টাইম দেন, আমি তিন দিনের মধ্যে আসবো, তো আমার বিশ্বাস ও আসবে।
তিন দিনের মধ্যে কিভাবে ছুটি ম্যানেজ করা সম্ভব ছিল মানে সৌদি আরব থেকে?
হ্যাঁ বস, তিন দিনের মধ্যে ছুটি ম্যানেজ করা সম্ভব ছিল, টাকা হইলে
সবই সম্ভব। ওকে,
তো তিন দিন পার হয়ে গেছে, বাট ও আসে নাই, ও তিন দিনের মধ্যে আসে না, বাংলাদেশ আসে না, তো তখন আমরা আবার আশেপাশে মানুষগুলো আর বেশি বলতেছে তুই এত জোর দেওয়া বলছে ও আসবে, বাট ও তো আসে নাই, ও যা তোর বলছে ও আসবে, কই তোর দেওয়ার কথা তো রাখেনি, তার মানে তোর সত্যি সত্যি পছন্দ করে না, বাট আমি বুঝেছিলাম ও হতে পারে কোনো ফিনান্সিয়াল প্রবলেমে পড়ছে, যার কোনো আসতে পারে না, যেহেতু তখন ও নতুন জব নেয় নাই, অন্য কারো আন্ডারে জব করতেছে, আর ও আমাকে আগে বলছে যে জবটা যে কোনো সময় চলে যাবে, বুঝেছিলাম যে হয়তো বা জব চলে গেছে বা ও টাকাটা ম্যানেজ করতে পারে নাই
ওই মুহূর্তে।
পর আবার ও যে লুটা আমাকে জিজ্ঞেস করছে যে তুমি বাসা যাচ্ছ কিনা, পর উনি তিন দিন বলছে এখন তুমি কি করবা, তো এখন তুমি কি ইমরান ভাই যেতে চাও নাকি বাসা যেতে চাও বাবার কাছে, তো আমি তখন ভাবলাম যে আমি যদি ইমরান ভাই যাই আবার ইমরানের বাবা হয়তো আবার ভয় পাইতে পারে যে কোন পুলিশ টুলিশ কেস টেস, তার থেকে আমি বাসায় চলে যাই, পরে আমি ইমরানের সাথে কন্ট্যাক্ট করে তারপর যা হবার হবে, বা আমি তখন ভাবতেছিলাম যে ইমরানকে আমি যদি পারি ভুলে যাও, আমি এটা ভাবতেছিলাম ওই সময়, উনি বাবাকে বুঝে আমাকে বাসায় দিয়ে আসে, দেশের পর বাবার কাছে ভাব ঠাপ চাই, বাবা আমার কান্না করে বুঝে অনেক তুই ভুল বুঝতে পারছিস কিনা, আমি বলি হ্যাঁ ভুল বুঝতে পারছি, আমি কোনোর সাথে কন্ট্যাক্ট করবো না, তো এইভাবে এক সপ্তাহ আমি পুরো বাসায় মানে ঠিক মতো খাইতাম না, কান্না করতাম, তো একদিন আমি ওর যতই ভুলতে চেষ্টা করতাম পারতাম, মানে স্মৃতিগুলো বাবা মনে পড়তে থাকে যে মানে ওর সাথে যে কথাগুলো হইতো, যেভাবে মোমেন্ট গুলো যাইতো, আর অন্যান্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে আমাদের কথাগুলো অন্যরকম হইতো, কারণ ও কথা বলতাম না মানে পুরনো টাইপের কথাটা, মানে তার থেকে বড় কথা আমি সবসময় ঢাকা ফেমের অনুষ্ঠান গুলো শুনতাম, যে ভালোবাসে বাংলাদেশ মানে আপনার অনুষ্ঠান প্রোগ্রাম গুলো আমি সবসময় শুনতাম, তো রেডিও ধ্বনিতে আমি রেডিও অনেক শুনতাম, আমি ওকে বলছিলাম ও যে আমরা যদি সাকসেস হই আমি একদিন রেডিওতে যাবো, আমাদের হ্যাঁ বিয়ের পর আমরা যাবো, যারপর আমাদের ভালোবাসার কথা আমরা শেয়ার করবো, তো আমি তখন রেডিও শুনতাম, বারবার মনে হচ্ছিল যে আমি কিন্তু আমি শুধু হারা গেছি নিয়ে গেছে, বাট আমি তো আর ছাড়া পসিবল না আমার লাইফ, কোনো ভাই পসিবল না, তো আমার বাবা এদিক দিয়ে ট্রাই করতেছিল আমার তো ক্যামেরা দিবে না, ওখানে দিলে আমি আবার কথা বলবো, তো বাবা চাইতেছিল গ্রামে কোনো কলেজে ভর্তি করার জন্য, ওই যে ক্যামেরিয়ান থেকেও আমার ট্রান্সফার সার্টিফিকেট দিবে না, কিছুই দিবে না, ট্রান্সফার সার্টিফিকেট দিবে না, কিছুই দিবে না, তো এখন কি করবো, বাবা পাঠিয়েছিল না ভর্তি করার জন্য, পড়াশোনা টোটালি অফ, ভর্তি হতে পারতেছিলাম, পর ভাবছি যে নেক্সট ইয়ার এক বিশাল ইয়ার গ্যাপ করার পর ভর্তি হবো, তারপর মাঝখানে তারপর আমি একদিন মানে কে যেন আমি মানে ওর জন্য মানে খারাপ লাগতেছিল, তো আমি বাবাকে কথা দিছি আমি ওর সাথে কন্ট্যাক্ট করবো না ভুলে যাবো, তো দুটা মাঝখানে আমি পুরো প্রেশারের মধ্যে ছিলাম মানসিক ভাবে, আর যেহেতু আমার একটা মাথার প্রবলেম ছিল
আগে থেকে,
হ্যাঁ ছোটবেলা থেকে, তো আমি মাঝে মাঝে মাথা পেন ট্রাবল হতো, তো আমি এটা কাউকে বুঝতে দিতাম না, কারণ আমি যদি বুঝতে দিতাম তাহলে বুঝতে যাব অর্জন টেনশন করতেছি, তো আমি বাসায় কান্নাকাটি করতাম, আমু বুঝাইতো আবু বুঝাইতো, বাবা আমাকে খাওয়াই দিত ওই সময়, মানে বাবাকে ছোটবেলা থেকে অনেক আদর করতো, এতগুলো অপরাধ করার পরে বাবা আমাকে আদর করছে বুঝাইছে, তো বাবা যাবে মারছে তার জন্য বাবা কান্নাকাটি করছে ওই দিন মারার পর, তো বুঝার পর এখন আমি ভুলতে পারতেছি না, বাবার কথা রাখতে পারতেছি ফেলাতে পারতেছি না, তো ওই সময় আমি ২৬ ওই দিন রাত ১০:৩০
মানে কি সুইসাইড করার প্ল্যান,
হ্যাঁ আমি ভাবছি আমি এই লাইফে রাখবো না, যেহেতু আমি ওর পাবো না আর ওর সামলে পসিবল না, তো আমি ভাবছি যে আমি হয়তো বেলা পুরোপুরি শেষ, তো আমি পুরোপুরি শেষ কোনো ঝামেলা নাই, তো আমি আমার খাওয়ার পর আমার ঘুম আসতেছিল না, তো এখন শুয়ে আছি, আমার প্রচন্ড ঘামাইতেছিল হঠাৎ, আবার হঠাৎ অনেক শীত করতেছিল, দুটাই কাজ করতেছে, তো আমি ছটফট করতেছি, পাশে আমার বোন ঘুমিয়েছিল ছোট বোন, ও মানে ওয়াশরুমে যাওয়ার জন্য উঠছে, উঠে দেখতেছে মানে আমি কেমন করতেছি, সাথে আমুর রুমে যে আমুকে ডাকছে নক করছে নক করার পর আমু আসছে, কি হয়েছে বলছে মাবু কেমন যেন করতেছে দেখে যাও, আমু তারপর আসছে, আসার পর আমু আসে পাঁচ মিনিট পরেই দেখে আমার ঘামাইতেছে অনেক, তো আমু ফ্যানটি চালাইছে, চালানোর পর মানে আমার হাত পর ঠান্ডা হয়ে গেছে, হাত পায়ে তেল মালিশ করতেছে, দাদু উঠে দাদু দুপুর কান্নাকাটি শুরু হয়েছে, তো আমার হঠাৎ ওই সময় আমার সাথে পাঁচের পর বমি শুরু হয়ে গেছে, বমি সাথে নাক দিয়ে ব্লাড পড়ছে, বমির সাথে অনেক ব্লাড পড়ছে, মানে ওষুধটা পুরো কাজ হয়ে গেছে, তখন রাত ২টা বাজে, আমি ১০:১০ খাইছি, রাত ২টা বাজে সব বুঝতে পারছে,
তো অ্যাক্টিভ হয়ে গেছে
শরীরে, হ্যাঁ বলছি না বাবা বুঝতে পারছে যে আমি কিছু খাইছি, তো বাবা বলতেছে যে কি হয়েছে তুই কি খাইছো, সত্যি কথা বল, পম বলছে কিছু খাই নাই আমি, পম বলছে না তুই কিছু খাইছ ১০০% তুই খাইছ, সত্যি করে বল, আমি বুঝি কিছু খাইনি। পরে আম্মু তো পুরো কান্না কেটে শুকাইছে আমার ধরে, আমার ছোট বোন কান্না করতেছে, দাদু কান্না করতেছে, ছোট ভাই পর্যন্ত কান্না করতেছে আমার দেখে, মানে এই অবস্থা, মানে ব্লাড পড়তেছিল। তখন ওই দিন পড়তে কষে আমার যোগাযোগ অফ ওর সাথে, ইমরানের সাথে। তো আম্মু বলতেছে যে যেভাবে করে হসপিটালে নিয়ে যাও। তো বাবা সাহেব তো আমার আঙ্কেলকে ফোন করছে, আঙ্কেল আসছে, অটো নিয়ে আসছে, অটো নিয়ে আসে, মানে এগুলো তো গাড়ি বা পসিবল না। তো আমার সাহেব তো হসপিটালে নিয়ে গেছে, বেসরকারি হসপিটাল। তো মা যে অবস্থা ছিল অবস্থায় চলে গেছে, বাবা যা শুধু টাকাগুলা নিয়ে চলে গেছে। আর চলে আসছে, আসার পরে এখন আঙ্কেল আসছে, আমি বাবা বমি করতেছিলাম, তারপর প্রায় হসপিটালের কাছে কাছে এসে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, মানে নিঃশ্বাস নিতে পারতেছি না, বুকে চাপ লেগে গেছে। তাতে হসপিটালে অক্সিজেন দিচ্ছে, বেসরকারি হসপিটাল, তো ওখানে ট্রিটমেন্ট করবে না রুগী। পরে সাথে একটা সরকারি হসপিটাল ছিল আমাদের এলাকায়, মানে থানা, ওখানে পরে উনি বেসরকারি হসপিটালে যে ডিউটি ডাক্তার আছে উনি বলতেছে যে আমরা একটা অক্সিজেন সাথে দিয়ে দিই, আপনারা কাজ করেন, অ্যাম্বুলেন্সে করে তাড়াতাড়ি নিয়ে যান, পরে ইসে নিয়ে যান, মানে কোন সরকারি হসপিটালে নিয়ে যান। পরে বাবা বলতেছে তাহলে মানে এলাকায় যে ওটাই নিয়ে যায়। পরে বলছে এখানে তো যদি নেন থানা পুলিশ করতে তখন সমস্যা হবো, আর সকালে আগে ট্রিটমেন্ট হবে না, পুলিশ সকালে আসবো তারপর ট্রিটমেন্ট হবে, এতক্ষণে তো ওর অবস্থা শেষ। আর যেহেতু আমি মানে অক্সিজেন লাগানোর পরও বারবার বমি করতেছি, মানে রক্ত বমি আছে, নাক দিয়ে রক্ত পড়তেছে, এরকম অবস্থা, আপনি ঢাকা নিয়ে যান, এটাই ভালো, একটু কষ্ট হবো বাট ট্রিটমেন্ট আগে শুরু হবো, তো আপনি যেটা ভালো মনে করেন এখন করেন। পরে বাবা বলছে ঠিক আছে আপনি অ্যাম্বুলেন্সটা দেন। তো উনি অ্যাম্বুলেন্স ফোন করছে, অ্যাম্বুলেন্স এত রাত আসবে না হসপিটালে।
ওকে,
তারপর বাবা কি করবে, তারপরে একটা পরিচিত ড্রাইভারের নাম্বার ছিল বাবার কাছে, ওনার ফোন পরে উনি আসছে, আসার পরে ওনার গাড়ি করে নিয়ে গেছে। আমার মনে হচ্ছিল ওই সময় মানে আমি তখন বাসে যাচ্ছিলাম, মানে
হ্যাঁ
ওই মুহূর্তে মানে মানুষের মরার আগে যে কষ্টটা ফিল করতেছিলাম আমি, যে কত কষ্ট হতে পারে। তো আমি আমার বাবাকে বারবার বলতেছিলাম যে বাবা আমি আমার তাদের হসপিটালে নিয়ে যাওয়া, বাসে যাই। তো বাবাও কেন খুঁজেছে, বাবা বারবার সুরাব আদুল কুসে বলতেছে, মানে সুরাব বলতেছে, আমি বলতেছে। তারপর কাছাকাছি মিড ফুড হসপিটাল ছিল ঢাকা সরকারি যেটা, তো ওখানে তাদের নিয়ে আসছে, নিয়ে আসার পরে ভর্তি করার পরে যেহেতু পুলিশ কেস, তারপর ওটা আবু ওটাই করছে, করার পর ওয়াশ করছে, ওয়াশ করার পর হঠাৎ আমি খিচুড়ি দিয়ে মানে আমার হয়ে গেছে যে আমি অক্সিজেন লাগানো তারপর শ্বাস নিতে পারতেছি না, তো মানে হঠাৎ সেন্সেস হয়ে যায়, প্লাস অনেক খিচুড়ি হতেছে, বাট আমি সবার কথা শুনতে পারতেছি, আমার মা বা ডাকতেছে, ডাক্তার আসছে সবাই,
আপনি কথা বলতে পারতেছেন,
আমি কথা বলে কোনো সেন্সে ছিলাম না, বাট সবার কথা শুনতেছিলাম। তো তারপরে ভাবে এক ঘন্টা পর আমি মোটামুটি ঠিক হই, মানে তখন একসাথে সাতটা সুই দেওয়া হয়
আপনার শরীরে,
হ্যাঁ মানে ওটা ওই সুইটা দেওয়ার কারণে আমি মানে ই পাই, কারণ ওষুধটা হচ্ছে আমার রিস্ক এর, হয়তো আমি
হয় সার্ভাইভ করব না তো মারা যাবে,
না হয়তো আর কোনো দিন হবে,
মানে একদম জীবন মৃত্যুর সন্ধিক্ষণ যেটাকে বলে, হ্যাঁ
ওটা। তারপর মোটামুটি ঠিক হয়ে দিন, ওই ঠিক হওয়ার পর আমার আমি মানে অক্সিজেন শ্বাস নিতে পারছি, ওটা একটা প্রবলেম হতেছিল। তো তারপর লিভার বা অন টেস্ট টেস্ট করা হয়, সরকারি হসপিটালে ডাক্তার তো বুঝেনি ঠিক মতো আসতো না, হয়তো আমার বাবার টাকা পাঠাছিল অনেক বাট ঠিক মতো সার্ভিস পাইতেছিলাম না। তো ওখানে থাকে আমি বুঝতে পারি যে একটা মানুষ কতটা কষ্ট পাইতে পারে, মানে যারা
সুইসাইড করতে গিয়ে বেঁচে যায়,
সুইসাইড করতে গিয়ে বেঁচে যায়, প্লাস তার মধ্যে আবার একটা অসহায় মানে গরিব মানুষের টাকা নাই, সরকারি হসপিটালে চিকিৎসা এতটা অভাব, ওই দিন আমি ফিল করি ফার্স্ট। তারপরে আমি মনে মনে ভাবি ওই দিন যে আমি কিছু হলে অসহায় মানুষজন কিছু করব, মানে নিজের তারপর সম্পূর্ণ নিজের টাকা দিয়ে জমানো টাকা দিয়ে আমি কিছু করবো, কারোর কাছে কোনো হেল্প না নিয়ে, আমি ওই দুটো ওই দিনই ফার্স্ট নেই।
ওকে,
তো তারপর ওই দিন মোটামুটি ভালো যাবে, দাদা আসে সবাই আসে। ওই দিন আমি যে সুসাইড করতে গেছি এটা আমার এলাকায় কেউ এখন পর্যন্ত জানে না, রেডিওতে বললাম আর ওর ফ্যামিলি শুধু জানে, জানে এই কারণে যে যে ড্রাইভারটা নিয়ে গেছে ওই ড্রাইভারটা আর এক রিলেটিভের কাছে বসছে, ওই রিলেটিভ আবার ওদের কাছে বসছে। বাট ওই টাইমে আমার বাবা আমাকে বলছিল যে ইমরান যদি সত্যি পছন্দ করে থাকে আমার বাবার কাছে চলে গেছে যে ওদের ফ্যামিলি জানে গেছে, কারণ বাবা এটা চাচ্ছিল না যে এটা কেউ জানো, তাহলে আমার যদি বিয়ে দিতে চায় ওটা মানে একটা ই হবে,
প্রবলেম হবে, সামাজিকতার জায়গা থেকে প্রবলেম হবে। প্রিয় শ্রোতা, আমরা এখানে একটা ছোট্ট বিরতি নেব, মাত্র দুই মিনিটের বিরতি, দুই মিনিট পরে আমরা এই জীবন গল্পের একেবারে শেষ ভাগে ফিরবো, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo. জীবন নাটকের চেয়েও নাটকীয়।
জীবন গল্প, স্বাগত আরো একবার। শুনছেন জীবন গল্প, আর জি কিপটি আপনার সঙ্গে রয়েছি, শুনছেন ঢাকা এফএম 90.4। প্রিয় শ্রোতা, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে একটা বিশেষ অফার আপনাদের জন্য নিয়ে এসেছি আমি ঢাকা এফএম এবং বর্ণপ্রকাশের পক্ষ থেকে। সেটা হলো, যারা আমার বইটি কিনছেন, বিশেষ করে একদিন মাত্র সুযোগ থাকবে, একদিন যারা আমার বইটি কিনছেন, অনেকেই হয়তো তার প্রিয় মানুষকে গিফট করবেন এই বইটি। কেউ হয়তো মাকে করবেন, কেউ হয়তো ভালোবাসার মানুষটিকে করবেন, কেউ হয়তো এমন কাউকে করবেন যার সঙ্গে হয়তো তার বছরের পর বছর দেখা হয় না, এরকম কোন প্রিয় মানুষকে যদি আপনি গিফট করতে চান বইটি, সেক্ষেত্রে আপনি চাইলে আমি তার জন্য আপনার হয়ে কিছু লিখে দিতে পারি বইয়ে। এই অফারটি থাকছে শুধু আগামীকালকের জন্য, শুধু আগামীকালকের জন্য, এবং শুধু একটি নম্বরে ফোন করে এই অফারটি দেওয়া যাবে। নম্বরটি হচ্ছে 09638771771। আমি আবারও বলছি, 09638771771। বইটির মূল্য 200 টাকা, এবং যেহেতু বইটি আপনি পার্টিকুলারলি কারো নামে লিখে চাচ্ছেন, সুতরাং বইটি আপনাকে অবশ্যই রিসিভ করতে হবে এরকম অর্ডার দিলে, এই জন্য হয়তো আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। ওকে, আবারও বলছি, শুধুই একদিনের জন্য ভালোবাসা দিবস উপলক্ষে, এবং এটা হচ্ছে আপনি বইটি অর্ডার দিয়ে বলবেন কার নামে আপনি কি লিখে চাচ্ছেন এবং সে আপনার আসলে সম্পর্কে কি হয়। আমি আর জি কি দিয়ে আপনার হয়ে কিছু কথা সেখানে লিখে দিব আমার অটোগ্রাফ সহ, এবং এটা শুধু কালকের দিনের জন্য, এবং সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। যে নাম্বারটি বললাম আমি একটু আগে, সেই নাম্বারটি আমি আবারও বলছি, 09638771771, এই হচ্ছে নাম্বার, 09638771771। ওকে, কথা না বাড়িয়ে আবারও ফিরছি হিমু এবং ইমরানের কাছে। হ্যাঁ, তারপর কি হল?
তো সেকেন্ড দিন আমার সন্ধ্যার পর আবার ওই প্রবলেমটা আবার শুরু হয়, কিছু নেই, মানে 4টা ইঞ্জেকশন দেওয়ার পরও আমার ঠিক হয় নাই।
তখন কি আপনি বাসাতে?
হসপিটালে, আমি 5 দিন হসপিটালে ছিলাম
এই ঘটনার পরে।
হ্যাঁ, তো তারপর এটা হচ্ছে, মানে কিছু নেই। তো ওই সময় মা চিৎকার করে কান্না করতেছে, নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না, নামাজে মনোযোগে কান্না করতেছে,
মানে সবাই ধরে নিয়েছে যে ইউ আর গন, মানে
আমি চলে। আমি আমার চিৎকার করে এটা বলতেছিল যে আল্লাহ, আমি বাইরে থেকে মেয়ে কোনো কিছু করবো না, তুমি মানে ডাক্তারের কারণে বলেছিল যে হয়তো এখন ডেভেলপ করবো নয়তো শেষ। তো আমার ভাবছিল হয়তো বাইবারও নাই, কিন্তু 7টা ইঞ্জেকশন অলরেডি দেওয়া হয়ে গেছে ফার্স্ট দিন। সেকেন্ড ডে পর মা বলতেছিল যে আমি করে নিয়ে বাসায় নিয়ে ফিরতে পারলাম না, মেয়ে তুমি মানে অসুস্থ করে রাখো, বাট বাঁচায় রাখো, রান্না যেন থাকে,
মানে যেন বেঁচে যেন থাকে,
যেন বেঁচে থাকে, ওর সাহায্য যখন টানতে হয় আমি টানবো, মায়ের ভাই বলতেছিল। তো বাবা তখন ওই মুহূর্তে আমি মানে যখন সেন্স পেতেছিল, বাট আমি বুঝতেছিলাম যে আমি সবাই কথা শুনতেছি, আমি তখন ওর নামটা নিতেছিলাম, ইমরান নামে বলতেছিলাম তখনও। বাট বাবা তখন আমাকে, আমার দাদা আমাকে এটা সান্ত্বনা দেয় যে ঠিক আছে, তুমি সুস্থ হও, তুমি যা চাও তাই হবো।
বাবা তখনও বলেনি যে না?
হ্যাঁ, প্রথম বলে তারপর বাবা, তারপর আমাকে আমি মোটামুটি যখন আবার ওদিন আবার 4টা সুবিধা হয়, সুবিধা পর ঠিক হই।
আচ্ছা,
সেকেন্ড দিন ঠিক হওয়ার পর বাবা আমাকে বলতেছে, ইমরান যেহেতু তোর ঘটনাটা জানে, মানে এখন তো জানছে যে তুষার কোথায়, এখন যদি ইমরান ফোন করে তো আমি মাইনে নেব।
মানে ওই সময় বাবা আরেকটা চ্যালেঞ্জের কথা বলতেছে।
হ্যাঁ, এটা বাবা সত্যি, বাবা আমাকে ছুঁয়া প্রমিস করছে, আমাকে ছুঁয়ে প্রমিস করছে যে এখন যদি ইমরান যদি একটা বার ফোন করে যদি বলে যে আঙ্কেল আমি হিমুকে চাই বা এই মুহূর্তে, তাহলে আমি মানে নিব। বাট এই মুহূর্তেও ও একটা বার আমার খোঁজ নেয় নাই, এটা শোনার পরে একটা বার খোঁজ নেয় নাই। তো আমি প্রত্যেকটা দিন ওইটুকু কথা যে আমি 5টা দিন যে ছিলাম, আমি সম্পূর্ণভাবে আমি ভাবছিলাম একটা বার হলো আমার খোঁজ নেই, বাট কেন খোঁজ নেই এটা আমি এখন পর্যন্ত জানি না।
ইমরান, আজকে আপনি লাখ লাখ মানুষের সামনে, আপনি আমার মনে হয় যে ইউ উইল বি অনেস্ট টু কনফেস, মানে কি ছিল আসলে, কেন খোঁজ নেন ওই সময়টা? আপনি তো জানতেন যে আপনার মানে সবচেয়ে জীবনের সবচেয়ে প্রিয় মানুষটা ওই মুহূর্তে মৃত্যুসজ্জায়, এবং তার বাবাও তাকে এত কিছু করে রাজি হয়ে গেছিল, আপনি কেন খোঁজ নেন ওই সময়টা? আসলে নিজে ভয় পাচ্ছিলেন যে কোনো কারণে যদি মারা যায়।
হয়েছে কি, আমি বলি, আমি ওর যখন আমার বাসা চলে আসছিল তখন আমি ওর কাছ থেকে 3 দিন টাইম নিয়েছিলাম। তো আমি ওই টাইম মতো যাইতে পারি না, আমি ওর কথা রাখতে পারি নাই, এর জন্য নিজের প্রতি অনেক নিজের ছোট মনে হইতো, ওর সাথে যোগাযোগ করতে আমার একটা লজ্জা বোধ হইতো,
মানে আগের যে 3 দিনের ওয়াদা ছিল ওটা রাখতে পারেনি এই কারণে।
হ্যাঁ, আমি ফিনান্সিয়াল প্রবলেমের কারণে আসতে পারি নাই, তখন আমার জবটা চলে গেছে,
কিমু
জানতো না, ঠিক আছে, তো আসতে পারিনি, এর জন্য আমি আর যোগাযোগ করি নাই। আমি তখন আল্লাহ পাকের কাছে ছেড়ে দিছি যে আল্লাহ পাক যা করে,
আমার কপালে যদি থাকে তো হবে, না হলে
আমি পাবো, ঠিক আছে। আমি ফ্যামিলির বলতেছি, ওর অন্যান্য গার্জেনের সাথে যোগাযোগ করতেছি, তো ব্যাপারটা অনেক ছড়াছড়ির কারণে ওর কোনো গার্জেনই আমাকে হেল্প করতে চাইতো না লাস্ট আওয়ারে।
তো আপনি যখন জানলেন যে ও মৃত্যুশয্যায়, তখনও আপনি বিষয়টা নিয়ে যোগাযোগ করলেন না, এটা কি ও আসলে নিজের জায়গা থেকে কিভাবে মেনে নেবে?
না ঠিক আছে বস, তো হয়েছে কি ও যখন এই অবস্থা তখন আমি ওর খালতোপুর সরি ওর দাদুর নম্বরে ফোন দিছি, ওর আম্মুর নম্বরে ফোন দিছি, অনেক সময় বন্ধ থাকতো, অনেক সময় রিসিভ হইতো, বাট আমি কথা বলতাম না। জাস্ট যখন ইনস্টল ওই যখন এই প্রবলেমে ছিল তখন আমি ব্যাপারটা জানি নাই, যখন ও মোটামুটি সুস্থ হয়ে গেছে তখন আমি জানছি যে হিমু সুইসাইড করার ট্রাই করছিল এই অবস্থা।
আচ্ছা আমি হিমু আপনার কাছে যাই, তারপরে কি হলো ও কোন ট্রাই করেনি আপনাকে?
বাবা তখন 100% মানে যে বাবা আমাকে ছুঁয়ে কথা দিছে।
আচ্ছা
তো বাবা আমাকে তার নিজের দিকে বেশি ভালোবাসে এখন পর্যন্ত, বাট অল্প ব্যাপারটা শুধু মানে নেই, বাট শুধু আমার বাবা আমার লাইফে আমাকে একটা জিনিস দেয় না, অরে দেয় না।
আচ্ছা আমি একটু যাই ধারাবাহিক ভাবে, তারপরে কি হলো যে ফোন যদি দেয় তাহলে আমি মেনে নিব যে তোকে তোকে সে লাভ করতে পারে খুব কিছু
একটা, বাট উজি তো চাই আমি দিব এখন এই মুহূর্তে, বাট পাঁচ দিন চলে যায় ও কোনো ফোন দেয় না, ফোন দেওয়ার পাঁচ দিন পর মোটামুটি সুস্থ হই, সুস্থ হওয়ার পর বাসা নিয়ে যায়, মানে আমার বাবা পাঁচ দিনের মধ্যে মানে হসপিটাল ডক্টরদের কোনো মানে ওরকম ভাবে কোনো ই ছিল না, ট্রিটমেন্ট ভালো ছিল না সরকারি হসপিটাল যেহেতু, তো বাবা অ্যাপোলোতে স্কোয়ারে ল্যাবরে অনেক ট্রাই করতেছিল আমাকে নেওয়ার জন্য, আমার একটা আঙ্কেল ছিল সাংবাদিক, তো ওই আঙ্কেল অনেক ট্রাই করতেছে, আমার আরেকটা আঙ্কেল ছিল ডক্টর তো ল্যাবরে ডক্টর, উনি অনেক ট্রাই করছে বাট ওরা কেউ এটা নিবে না, কারণ বলতেছে যে এটা পুলিশ কেস, এটা ওরা নিবে না, কোনো হসপিটাল নিবে না। তারপর পাঁচ দিন হসপিটাল কাটানোর পরে পাশে আসি, পাশে আসার পর প্রায় 15-16 দিন আমি শুধু মানে যে যাও আছে না শুধু যাও খাইতে পারছি, আর এই পাঁচ দিন পরে স্যালাইন দিয়ে রাখছে কোনো খাবার দেয় নাই। আমি তারপর থেকে অনেক কানাকাটি করতাম ওর জন্য, পাশে আসে সবাই বুঝতে পারত, তো আমার একদিন বলে যে ঠিক আছে তুই যেহেতু এত কানাকাটি করছ আমি নিজে দাঁড়া থেকে তাদের বিয়ে দিই, আমার রাজি হলো ফার্স্ট, বলতেছে ঠিক আছে রাজি বলতে আমার কানাকাটি দেখা, তো বলতেছে তুই যখন কানাকাটি করস তোর আমি দিয়ে দিব, বাবু বলতেছে ওর কানাকাটি তুই নিশ্চিত করো, ডাক্তার নিশ্চিত করছে ওর প্রবলেম হবে, ওর যদি ছুটি বলে প্রবলেম আছে ঠিক আছে তুই যেতে চাও দাদারে বলো দাদা দিয়ে দিক, ও দাদার বাসায় আসে অনুষ্ঠান করুক, ও দাদা মানে তুই জানতে চাই আমি আমার বাসায় করুম না, ও যে দাদা বাসা ওখানে আসে বাবার আসা যে কোথায় আসবে আসুক আসে খাওয়া দাওয়া করুক দুপুরবেলা ওর নিয়ে যাক আনুষ্ঠানিক ভাবে মোটামুটি যা আনুষ্ঠানিক ভাবে নিয়ে যাক। আমি ওর ফোন করি ওই দিন, ফোন দেওয়া বলে যে তুমি কি আসতে পারবা, পরে বলতে আমি তো এক পাশে পসিবল না, তো আমি বলি ঠিক আছে তোমার আসা দরকার নেই, যদি আমি ভাবে রাগ করে ফোন রেখে দিই, তো আমার দাদা পরে ওর সাথে কন্ট্যাক্ট করে, কন্ট্যাক্ট করার পরে বলে যে ঠিক আছে তুমি হিমো নিতে চাও, পরে বলছে যে হ্যাঁ আমি নিতে চাই, তো ফোন দিত প্রতিদিন মোটামুটি কথা হতো দু একবার দাদা আমার ফোন দিত, মানে দাদা মোটামুটি আমার কষ্টটা দেখে মানে নিছে, মানে আমি যেহেতু আমি বুঝছি আমি তারপরে বুঝছি যে আমি দর না পাই আমি আবার সুইসাইড করবো, আমি ফ্যামিলিকে আমি এটা বলতাম।
আচ্ছা
সেদিন বাবা বলছে ঠিক আছে আমি তো মানে নিলাম, তো দাদা যদি দাদা দিতে দাদার কাছ থেকে যা তাও তুই ভালো থাক সুখে থাক, বাট এটা আমি কোনদিন মানে নিলাম বেঁচে থাকতে,
বাবা বলেছে।
হ্যাঁ বাবা বুঝছে, মাঝখানে কয়েকবার ওর ফ্যামিলির সাথে আমার ফ্যামিলি যোগাযোগ আমার দাদার সাথে, তো আমার দাদা বলে যে ঠিক আছে আপনার ও আমার দাদা বলে তোমার বাবাকে ফোন করতে বলো কিভাবে নিবা নিয়ে যাও, তো বাবা ফোন করে, ফোন দেওয়ার পরে বলে যে আপনি যে কদিন আসবেন আসেন আসার নিয়ে যান আমি আমার বাসা থেকে করবো, আগে তো বুঝতাম কোর্টে যা করবো ঠিক আছে কোর্ট মেরাজ করেন আমার বাসাতে কাবিন করে দেবো, আর বাবা বুঝছে ঠিক আছে আমি আপনি 3 দিন পর জানাই, তো আর বাবা 3 দিন পর ফোন দিছে, ফোন দেওয়া বলতেছে যে ঠিক আছে যে কিন্তু আর বাবার থাকতে হবো, আমরা ঠিক আছে আপনি বাসা থেকে নিবো বাট আর বাবা যেন থাকে মানে হিমুর বাবা যেন থাকে, তো আমার বাবা তো কোনো মধ্যে থাকবে না এখানে, তো বলতেছে যে আমার বাবা বলছে থাকবে না, পর বাবা বলতেছে যে আমার দাদাই বলতেছে কারণ বাবা যদি না থাকে বাবা যদি পর পুলিশ টুলিশ কেস করে, পর আমার দাদা এটা বলতেছিল যে ওর বাবার বাবা আমি এখানে পুলিশ কেস করে ঝামেলা নেই গার্জেন তো আমি আমার দাদা, বাট ওর ফ্যামিলি এটা বুঝতেছিল না, মানে যখন আমার ফ্যামিলি টাইগার আসতো আর ফ্যামিলি এটা পিছিয়ে যেত
মানে ভয় পেত আর কি সব হাও কোনো না কোনো ভাবে যে কোনো কারণে প্রভাবশালী,
হ্যাঁ উঁচু লেভেলে মানুষের সাথে পরিচিত ছিল
জি,
আর বাবা যে কোনো কিছু করতে পারতো, যখন আমার দাদা আগে আসতো আর বাবাটা পিছিয়ে যেত, যখন ওর বাবা তারপর আবার আগে আসতে আমার দাদা তখন আবার পিছিয়ে গেছে, আমার বাবা দাদা
এরকমই চলতেছিল আর কি,
এরকম চলতেছে যখন মাঝখান থেকে আমার যখন অনেক জায়গা থেকে বিয়ে প্রস্তাব আসতেছে ইঞ্জিনিয়ার ছেলে ভালো বিজনেসম্যান বা ফ্রান্স থেকে নিয়ে যাবে বিয়ের পর বা ডক্টর বুঝে বা ডক্টর পড়াশোনা করতেছে এরকম টাইপের ছেলে আসতো, অনেক ভালো ছেলে আসতো, তো কোনটা বাবার ভালো লাগতো ভালো লাগতো না বাবা দেখতো আমার দেখাতো আমি কোনটা না বলতাম, তো একদিন একটি ছেলে আসে ছেলে ভাই ঢাকাতে, তো এখন আমি বলি যেমন এমন আমার বিয়ে ঠিক হয়েছে আমি মানে মোটামুটি কথাবার্তা হয়েছে এখন তুমি কি করবা করো, তো আমার বলতেছে ঠিক আছে তুমি আমি বলতেছি ওই ছেলের সাথে মোটামুটি আমি ওর সাথে একবার রাগ করে আমি মার বলেছি ঠিক আছে আমি রাজি,
আচ্ছা আচ্ছা ওকে
আমি এটা বুঝছি ওর সাথে রাগ করে, তো বলতেছে যে ঠিক আছে তাহলে তুমি ওই ভাইয়ের সাথে কথা বলো কথা বলো, বাট তুমি ফ্যামিলিকেও যে না জানতে পারে যে তুমি আমার সাথে কথা বলতেছ, বাট আমাদের সাথে কন্ট্যাক্ট ছিল
ওকে,
তখন আমার ফোন ফ্রি করেছে আমি রাজি হয়েছি বিয়েতে বিশ্বাস করছে, তো ফোন ফ্রি করেছে তো আমি ওর সাথে কথা বলতাম, প্লাস ওই ছেলের সাথে আমি জাস্ট কেমন আছেন ভালো, আপনি কেমন আছেন ভালো, জাস্ট এটুকু। মোটামুটি সব ঠিকঠাক দেখে গেছে, ফ্যামিলি সব আসছিল, আসার পর এখন আমি বলতেছি ডেট দিতে যাবে, এখন তুমি কি আসতে পারবে কিনা, যদি তুমি এবারও না আসতে পারো তাহলে সারা জীবনের মতো আমাদের সব শেষ। হয় আমি এবার নিজে পুরোপুরি শেষ করে দেবো, মানে এবার কেউ আমি নিজে শেষ করবো, যাই বাঁচতে না পারি, আর নয়তো বলছিলে বিয়ে আমার সাথে থাকতে হবো।
বস এখানে আমি কিছু
বলছি,
তো ওই দিন হলো 19 ডিসেম্বর 2017, তো ওই দিন ওই কথাগুলো আমার বলতেছে যে এবার যদি তুমি আসতে না পারো তাহলে আমাকে হারাইতে হবে বা আমি নিজেকে শেষ করে দিব, ঠিক আছে। তো ওই দিন আমি অনেক চিৎকার পড়ছি, অনেক চিৎকার পড়ছি ওর জন্য, টানা তিন দিন ওর জন্য ফোন
দেওয়া,
হ্যাঁ তখন ওর বলতেছে যে তুমি আমার জন্য একটু ওয়েট করো, একটু ওয়েট করো, আমি অনেক চিৎকার পড়ছি তিন দিন। তো পরে বলতে যে আমি বললাম যে আমি জানুয়ারির 1 তারিখে আসবো।
আপনি খুব ক্রুশিয়াল একটা ইস্যুতে আছেন।
হ্যাঁ আমার ফ্যামিলি রেসপন্স নিতে হয়েছে, এর জন্য আমি আমার ব্যালেন্স জিরো ছিল, এর জন্য আমি ওঠার কোন ডিসিশন নিতে পারিনি।
ওকে,
পরবর্তীতে 19 ডিসেম্বরের থেকে আমার অবস্থা খুবই খারাপ। তো আমার ওখানে ভাই বোনদের আছে আলামিন, আমার খালতো ভাই, ও ব্যাপারটা ফলো করে, আমার ভাই বোনদের আছে, ওরা জিজ্ঞেস করতেছে কি হয়েছে তোর, আমি কই না কিছু না, ওরা এই ব্যাপারগুলো সব জানতো। পরে ওরা সবকিছু ম্যানেজ ট্যানেজ করে দিল, টিকিট ম্যানেজ করে দিল খালতো ভাই আলামিন, ঠিক আছে। আমার ফ্রেন্ড ট্রেন্ডের কাছ থেকে ধার টার করে না, পরে আমি টিকিট টিকিট
করে কি আপনার জব ছেড়ে দিয়ে আসতে হলো নাকি?
না, আমি জব ছেড়ে দিছি কোরবানি ঈদে।
আচ্ছা, তার মানে ওই সময়টাতে আপনি কি একদম পুরো বসা ছিলেন?
এখানে মাঝখানে এটা বসা ছিলাম, আমি বাইরে টুকটাক কাজ করতাম, পরবর্তীতে আমি নতুন করে বিজনেস নিয়েছি, 1 মাস হয়েছে।
ইন দ্য মিন টাইম আপনি চলে আসছেন?
হ্যাঁ, ডিসেম্বরের
1 তারিখে বিজনেসে ক্ষতি হলো না?
ক্ষতি তো অবশ্যই হয়েছে।
আচ্ছা, আপনি আসলেন বাংলাদেশে, 1 তারিখে আসার কথা ছিল, তারিখের মধ্যেই কি আসলেন নাকি
তার আগে চলে আসলেন?
তার আগে চলে আসলেন, আসার পরে কি হলো আমি একটু শুনি।
আপনার
সঙ্গে সম্পর্কে 2 মাসের মাথায় দেশের বাইরে চলে গিয়েছিল, কতদিন পরে আসলো দেশে? এটা তো ফার্স্ট টাইম আসা। কতদিন পরে?
2 বছর।
তার 2 বছর, এই 2 বছরের মধ্যে বাংলাদেশে যত কিছু হয়েছে ও ফেস করেছে, আপনি করেননি, মানে এই সুইসাইডাল কেস থেকে শুরু করে যত রকমের সমস্যা ও ফেস করেছে। আচ্ছা, হ্যাঁ, তারপর?
আমি বুঝলাম, বিশেষ করে যে তুমি আসবা, তো বলতেছি ঠিক আছে আমি বাংলাদেশে।
স্যালুট টু ইউ গার্ল, কজ এই 2 বছরে ওকে মোটিভেট করার জন্য 2টা দিনই এনাফ, মানে ওকে কি করা হয়নি, ওর বাপ পিস্তল ধরছে ওর মাথায় এবং ও সুইসাইড পর্যন্ত করতে গেছে, মাই গুডনেস।
আমি এই দিক দিয়ে অনেক হ্যাপি যে ও আমাকে এত
হ্যাপি, কিন্তু জিতটাও মনে রাখেন, উল্টা পাল্টা ভবিষ্যতে যদি কিছু হয় আপনারা কি করবে, কারণ ও কিন্তু অনেক ক্রেজি একটা জায়গাতে,
কোন মেয়ে করবে না,
লাভের জায়গা থেকে অফকোর্স রেসপেক্ট, কিন্তু ওর ভেতরে যে ক্রেজিনেসটা আছে, ও যে কোনো একটা জিনিস যদি ধরে যে ওইটা জ্যামনে ও আদায় করবে, এটা কিন্তু মারাত্মক শক্তি। এটা যদি পজিটিভলি অ্যাক্ট করে খুব ভালো, কিন্তু এটা যদি নেগেটিভলি অ্যাক্ট করে এটা কিন্তু ভয়াবহ। এটা একটু জাস্ট আমি আপনাকে বললাম, এটা আপনার মাথায় রাখাটা জরুরি,
ভয় পাই যদি এটা নেগেটিভ না,
নেগেটিভ না যেন হয় এই এনার্জিটা কখনো। হ্যাঁ,
কানাকাটি করতো, খাইতো না ঠিক মতো, ভাইরা বলতো তো খাইতেছে না, তোমার সাথে ঝগড়া হয়েছে কিনা, কি হয়েছে, বলছে না কিছু হয় না, মানে ওর ভাইদের সাথে কন্ট্যাক্ট ছিল। তো এখন আলামিন ভাইয়ের কথা যে বললো, ভাই বলতেছে আজকে তুমি অনেক খুশি থাকার কথা, আমি বলছি কেন কি হয়েছে, বলতেছে ইমরান তোমার বলে নাই, আমি বলছি না, তো পরে বলতেছে যে ঠিক আছে তাহলে ইমরানই বলবে, তো আমি বলতেছি ভাই কেন কথা বলছে সত্যিটা বলো, তো আমি জিত করতেছিলাম ওরে, তো ওদিনও বলে আছে যে আমি পরশু দিন আসতেছি বাংলাদেশ, তো ও বাংলাদেশ আসে 30 তারিখে, 30 তারিখে আসে, আসার পর ও 1:30 দিকে ল্যান্ড করে, ল্যান্ড করার পরে ও আর এক ফ্রেন্ডের বাসা ছিল ওই দিন, মানে সালাউদ্দিন মামা জিজি বললাম, মামার বাসা ছিল, থাকার পর ও আমাকে বলছিল যে 4টা লেন্স করবে, তো আমি আমি ঠিক 1টা বাজে ঘুম আসছি, এতক্ষণ পুরা সজাগ ছিলাম মানে ওর জন্য, তো বলছে আমি 4টা বাজে অ্যালার্ম দিয়ে রাখছি উঠবো, তো আমার 3টা বাজে ঘুম হয়ে গেছে, মানে টেনশনে, আর আমি আগে থেকে বলছি আমার ঘুম অনেক কম হয়ে যাবে ওর জন্য, ঘুম আসতাম না, তো তিন বাজে উঠে ফোন দিছি আর বার না দেখি আর আগে নামা থেকে চারটা মিস কল মানে ফোন দিছে তো ভাবছি তাহলে ল্যান্ড করছে ফোন দিছি পরে আর ফ্রেন্ড ধরছে এরপর বলতেছে যে ও তো টায়ার্ড ঘুমাসতেছে আমি দুই ঘন্টা পর আমার সাথে ঠিক আছে তো ওই দিন আবার সকালে আমার বাবা ঢাকা যাওয়ার কথা ছিল মানে পাঁচটার দিকে বাবা ঢাকা চলে গেছে তো ও আমার সাড়ে পাঁচটায় ফোন করছে ফোন করার পর কথা বলতেছে পরে ও ওখান থেকে মানে ঢাকা টঙ্গি থেকে দুহার আসছে মানে আমাদের ওখানে প্রায় চার পাঁচ ঘন্টা টাইম লাগে যাইতে আর ফ্যামিলিরা কেউ জানে না যে ও বাংলাদেশ আসছে আর ফ্যামিলি কেউ জানে না কারণ এটা যদি আমার ফ্যামিলি জানে যায় তাহলে প্রবলেম
হবে আমার বাবা যাবে
শুধু বাবাকে বলছে তো এখন ও আসার পর এখন ও আমাদের বাসার সামনে এসে আমাকে ফোন দিছে যে আমি আসতেছি তুমি এখন বের হও তো আমি ওদিন এতই চিলভাবে বেরোতে পারছি যে আমি কখনো পারিনি তো আমি ওদিন তাড়াতাড়ি করে ব্যাগটা ব্যাগের সামনে যে করে কাপড় চেপে পাইছি নিয়ে ব্যাগে ঢুকে চলে আসছি আসার পর সিনিতে এসে আমি তো অনেক কান্নাকাটি করতেছি আমি বিশ্বাস দিচ্ছিল না যে আমি ওরে পাইছি তো কান্নাকাটি করতেছি ও আমার সান্ত্বনা দিতেছে
যোগাযোগ হয়েছে
খুব কম
দুই মাস মাত্র তিনবার দেখা হয়েছে আমাদের তাও সামনাসামনি কথা বলতে পারেনি শুধু একবারই হাক করতে পারছে
তারপর ওই ঘটনা এত কিছু ঘটে গেল
সেই জন্য কখনো ওভাবে দিতে পারে আমি আর কোনো সময় কোনো গিফট দিতে পারিনি
রোজ নিয়ে আসতে
তো রেড রোজ নিয়ে আসতে উপর আমাকে দেখা নেই তো ও সেঞ্জিয়ালে এত জোরে চাইতেছিল তারপর মোহাম্মদপুর আসতে আসার পরে ও আমাকে রাস্তায় মানে ফুল করে গিফট করে কানা কাপড় বুঝাইতেছিল তো ওখান থেকে ডাইরেক্ট আমরা গাজীপুর চলে যাই গাজীপুরে এক আওয়ামী লীগের একটা ভাই ছিল অনেক ভালো তো যেহেতু একটু ক্ষমতাবান ওখানকার আওয়ামী লীগের সভাপতি তো ভাইয়ের মাধ্যমে আমাদের বিয়েটি এসব হয়
নিজেরাই করে ফেললেন
হ্যাঁ তো ভাই ভাইয়ের লোকজন ছিল ভাই করা দেয় করানোর পর এখন ভাই আমার কয়েকদিন হোটেলে থাকি
ফ্যামিলি জানতো যে আপনি
চলে আসছি তারপর আমার আঙ্কেল আমার খালামন্দির বাড়ি থেকে ওদের বাসা পাঁচ মিনিটের দূরত্ব বাট আমি কখনো ওদের বাসায় যাই চিনতে আমার আগে রিলেশনের আগে তো আমার খালা আমার আঙ্কেল ওদের বাসায় গেছে যা বাবা বলতেছে হিমু কোথায় বাসায় আসছে না পরে বাবা বলতেছে না হিমু তো আসে নাই কেন কি হয়েছে মানে
বাবা কত তারিখে
বিয়ে ও 30 তারিখে রাত একটায় আসছে মানে 29 তারিখ রাত একটায় তো আমি 30 তারিখে 11টা বাজে চলে গেছি
2018 সালে না
2018
কত তারিখে
17-30 তারিখ ডিসেম্বরে
30 তারিখে আচ্ছা
তো ওই দিন তারপর বিয়েটি সব হয় হওয়ার পর আমরা হোটেলে উঠি উঠার পরে ওখানে আমরা এক সপ্তাহ ছিলাম থাকার পর আমাদের যে ওই যে কর্মীদের কাগজ আছে ওটা নিয়ে পরে বাসায় আসি অবশ্য আমার ফ্যামিলি বাবা মাকে আগে বসে তুমি যদি চলে যাও একবার চলে যাও বাসায় কখনো আসতে পারবে না বাট আমি কখনো তোমার কেস টেস কিচ্ছু করবো না বাট বাবা বাবার কথা রাখছে এ পর্যন্ত কোনো ঝামেলা করেন
আপনি এরপরে কি করেছেন আপনি কাগজপত্র নিয়ে ওনার বাসায় শ্বশুরের বাসায় চলে শ্বশুর বাড়ি থেকে আপনাদের রেসপন্স জি তারপরে আপনি অবশ্যই বলবেন তবে আমি একটা ছোট্ট বিরতি নিব তারপর আমরা এই যে ওদের কয়েকদিনের সাংসারিক জীবনের গল্প এবং একসাথে একটা বিগ কোশ্চেন দাঁড় হয়ে যায় যে এই অল্প সময়ে ওরা পেয়েছে খুব ভালো আমাদের একটা শান্তি লাগছে হ্যাঁ ঠিক আছে কিন্তু সোশ্যাল যেই অনেকগুলো প্রশ্ন সামনে এসে দাঁড়ায় যে ওর ফ্যামিলি থেকে কোনো অ্যাকশন আদৌ নেওয়া হবে কিনা ওনার জায়গা থেকে রেসপন্সিবিলিটি জায়গাটা কি হবে মেয়েটার ক্যারিয়ারের জায়গাটা কি হবে সবকিছু মিলিয়ে একটা বিগ কোশ্চেন আসলে ওদের সামনের দিনগুলো কেমন হবে সেটা নিয়ে আমরা ফিরবো ছোট্ট একটা বিরতির পর আশা করছি আমাদের সাথেই থাকবেন সময় ঠিক রাত একটা যখন বাজবে তখনই ফিরছি
জীবন গল্প জীবন নাটকের চেয়েও নাটকীয় Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo. Jibon Natoker Cheo Natokiyo.
স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ প্রিয় শ্রোতা বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে একটা বিশেষ অফার আপনাদের জন্য নিয়ে এসেছি আমি ঢাকা এফএম এবং বর্ণপ্রকাশের পক্ষ থেকে সেটা হল যারা আমার বইটি কিনছেন
বিশেষ করে একদিন মাত্র সুযোগ থাকবে, একদিন। যারা আমার বইটি কিনছেন অনেকেই হয়তো তার প্রিয় মানুষকে গিফট করবেন এই বইটি। কেউ হয়তো মাকে করবেন, কেউ হয়তো ভালোবাসার মানুষটিকে করবেন, কেউ হয়তো এমন কাউকে করবেন যার সঙ্গে হয়তো তার বছরের পর বছর দেখা হয় না, এরকম কোন প্রিয় মানুষকে যদি আপনি গিফট করতে চান বইটি, সেক্ষেত্রে আপনি চাইলে আমি তার জন্য আপনার হয়ে কিছু লিখে দিতে পারি বইয়ে। এই অফারটি থাকছে শুধু আগামীকালকের জন্য, শুধু আগামীকালকের জন্য, এবং শুধু একটি নম্বরে ফোন করে এই অফারটি দেওয়া যাবে। নম্বরটি হচ্ছে 09638771771। আমি আবারও বলছি 09638771771। বইটির মূল্য 200 টাকা, এবং যেহেতু বইটি আপনি পার্টিকুলারলি কারোর নামে লিখে চাচ্ছেন, সুতরাং বইটি আপনাকে অবশ্যই রিসিভ করতে হবে এরকম অর্ডার দিলে, এই জন্য হয়তো আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। ওকে, আবারও বলছি শুধুই একদিনের জন্য ভালোবাসা দিবস উপলক্ষে, এবং এটা হচ্ছে আপনি বইটি অর্ডার দিয়ে বলবেন কার নামে আপনি কি লিখে চাচ্ছেন এবং সে আপনার আসলে সম্পর্কে কি হয়। আমি আরজে কিবরিয়া আপনার হয়ে কিছু কথা সেখানে লিখে দিব আমার অটোগ্রাফ সহ, এবং এটা শুধু কালকের দিনের জন্য, এবং সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। যে নাম্বারটি বললাম আমি একটু আগে, সেই নাম্বারটি আমি আবারও বলছি 09638771771। এই হচ্ছে নাম্বার 09638771771। ওকে, আমরা স্পেশালি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আজকের এপিসোডটা সাজিয়েছিলাম। আমরা দুটো জিনিসকে এখানে বড় করে দেখতে চাই, সেটার আগে আমরা গল্পের শেষাংশে ফিরব। ইমরান, যেটা আপনি বলতে চাচ্ছিলেন,
হ্যাঁ, আমরা 30 ডিসেম্বর 2017 বিয়ে করলাম, পরবর্তীতে আমরা হোটেলে থাকি, এটাও বলছে। পরবর্তীতে আমার বিয়ের পরে আইসাম বাবারও জানে যে আমরা বিয়ে করে ফেলছি, তো বাবা শুনে অনেক খুশি, আমার মামাদেরকে বললাম, সবাই অনেক খুশি। তো 3 দিন পরে মামা ফোন ব্যাক করছে যে ইমরান তুমি গ্রামে চলে আসো, তো কোনো প্রবলেম নাই, আর ওর বাবা কোনো প্রবলেম করতেও পারবে না। ঠিক আছে, আমার মামা খুব পাওয়ারফুললি, এর জন্য আমরা ওই কাগজটা পাওয়ার সাথে সাথে আমরা চলে আসি।
একটা কথা হচ্ছে, ওর মামা আর বাবা প্রায় সেম লেভেলের, একই ধরনের বিজনেস করে, একই ধরনের উদ্দেশ্যে চলাফেরা।
আপন মামা?
হ্যাঁ, আপন মামা আর বাবা ক্লাসমেট, ছোটবেলাতে ক্লাসমেট ছিল, আর বিজনেসটা সেম।
এখানে একটা কথা বলে, ওর বাবার সাথে আমার আগে সম্পর্ক খুবই ভালো ছিল, দেখলেই বলতো ভাগ্না কেমন আছো, বাবা কেমন আছো। ঠিক
আছে,
ওর সাথে রিলেশন হয়েছে জানতে পারছে তখন থেকে আর কথা বলে
কোনো প্রকার বার্তা দেয়নি
না।
আচ্ছা, ওকে, তো তারপরে এখন শ্বশুরবাড়িতে আপনি আছেন, রাইট?
হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি, লাইফে যা চাইছি আল্লাহ তাআলা আমাকে পূরণ করছে।
নো, ফাইন, ইউ আর হ্যাপি, দ্যাটস দ্যাট, উই আর অলসো হ্যাপি। কিন্তু আমার একটা কথা হচ্ছে, লেখাপড়াটা কি হলো?
হ্যাঁ, লেখাপড়া বলতে বোর্ডে গিয়েছিল, মানে আমার ওখান থেকে সার্টিফিকেট আনতে হবে, আমি আইনা আবার গ্রামে যে ভর্তি হব, তো বোর্ডের থেকে বলছে যে তুই যা ইসে মানে সার্টিফিকেট দেওয়া হবে, একটা হচ্ছে যদি মেয়ে বিয়ে হয়ে যায় সে কারণে, আর সেকেন্ড হচ্ছে যদি বাবা কোনো অসহায় চাকরি করে। তো আমার বিয়ে হয়ে গেছে, কাগজটা দেওয়ার পর মানে একটু সময় লাগবে যেহেতু বোর্ডের ব্যাপার, তো মানে আমি পড়াশোনাটা স্টার্ট করবো।
পড়াশোনাটা স্টার্ট করবেন অবশ্যই,
আমি চাই যে আমি নিজের পায়ে দাঁড়াবো, আমার বাবাকে যে স্বপ্ন ছিল আমি এটা ওর মাধ্যমে পূরণ করবো, যেন বাবা কখনো বলতে না পারে যে বাবার স্বপ্নগুলো পূরণ করতে পারি নাই, সে কারণে আমি স্বপ্নগুলো পূরণ করবো।
বাবাকে মিস করেন না?
আমি বলবো প্রতিটা রাতে কান্না করে, তখন আমার অনেক কান্না অনেক কষ্ট লাগে। ঠিক আছে, আমি ওর সামনে কখনো চোখের পানি ফালাই না, ফালাই না, এর জন্য অনেক কষ্ট পাবে আমার চোখের পানি দেখে। ও ইচ্ছা মতো কান্না করে আম্মুর জন্য, মাঝে মাঝে আমি ওর আম্মুর ফোনও দিই, ঠিক আছে, রিসিভ হয় না বা রিসিভ হইলে কথা বলে না আমার সাথে। ওর বাবাকেও আমি ফোন দিই, মাঝে মাঝে মেসেজও পাঠাই, সরি আঙ্কেল আমাদের ভুল হয়ে গেছে। ও অনেক কান্না করে, এই জিনিসটা আমার অনেক কষ্ট লাগে, গুরু আমাদের
কিছু বলার আছে হিমু আপনার জায়গাটা থেকে?
আমি সিরিয়াসলি আমি আমার ফ্যামিলি সবাইকে অনেক বেশি ভালোবাসি, অনেক আমি চাই প্রতিটা বাবা মা তাদের সন্তানদের বিষয়ে বুঝুক, তাদের সন্তান যেমন তাদেরকে ভালোবাসে, তাদের সন্তানের ইচ্ছা করে প্রার্থনা দেওয়া উচিত।
বাবা কি কিছু বলতে চান স্পেশালি?
হ্যাঁ, আই লাভ ইউ বাবা, আমি শুনে তোমাকে অনেক 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 ভালোবাসি, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, বাট তোমাকে অনেকবার বুঝতে মানে না অনেক, আমি সরি না বলে চলে আসছি, পারলে ক্ষমা করে দিও যদি পারো, বাট আমি সত্যি সত্যি সরি।
গল্পটা দুটো দিক থেকে বড়, যেটা একটু আগে বলছিলাম, একটা হচ্ছে যে যেই বয়সের একটা টিনেজ কিশোরীকে যেভাবে মেনটেন করা উচিত ছিল সেই জায়গাটা ঠিক মতো হয়েছে কিনা, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এই বয়সটা এতটাই ডেঞ্জারাস বয়স যে এদের প্রতি যত বেশি আপনি রাগ দেখাবেন, যত বেশি আপনি ক্রেজি হয়ে যাবেন, ওরাও ঠিক পাল্টা আপনাকে সেই জবাবটা দিবে। এটা একটা। আরেকটা যেটা হচ্ছে যে এই বয়সে যদি কোনো লাভ কারো মনে আসে, বিশেষ করে কিশোরীদের বা কোনো কিশোরের, এটা এতটা পাওয়ারফুল লাভ হয় যে এটাকে যদি দমিয়ে রাখার চেষ্টা করা হয় ইন এ ডিফারেন্ট ওয়ে, জোর দিয়ে, সেটা ভয়াবহ রকমের অ্যাক্টিভ হয়ে যায়। ওর ক্ষেত্রে যেটা হয়েছে, বিশেষ করে হিমুর ক্ষেত্রে আমি বলবো যে খুব ওর জীবনের ফার্স্ট লাভ, রাইট হিমু? আপনার তো ফার্স্ট লাভ, ওর লাইফে ফার্স্ট লাভ, এবং প্রেমে পড়তে না পড়তেই একটা ডিস্টেন্স তৈরি হয়েছে ওদের মধ্যে, দূরত্ব তৈরি হয়েছে। দূরত্ব বলতে আমি যেটা বোঝাচ্ছি, কাছে পায়নি ছেলেটাকে। এবং এতে করে একে তো ফার্স্ট লাভের প্রতি মানুষের ইমোশন থাকে আকাশচুম্বী, আরেকটা বড় যেটা হয়েছে যে দূরত্ব যেহেতু হয়েছে, ডিস্টেন্স যেহেতু তৈরি হয়েছে, সুতরাং এটা আরো দ্বিগুণ বেড়ে গেছে। দুটো, থার্ড ফেসে গিয়ে ওর বাবার যেই চাপটা ওর উপরে দিয়েছে, সেই চাপটার কারণে এটা আরো বেড়েছে এবং রীতিমতো এটা ভয়াবহ আকার ধারণ করেছে। এই জিনিসগুলো খুব টেকনিক্যালি মেনটেন করাটা উচিত ছিল। আমি বলছি না যে ওদের সম্পর্কটা খারাপ হয়েছে বা ভালো হয়েছে, আমি যেটা বোঝার চেষ্টা করছি ওর বাবার অ্যাঙ্গেল থেকে, যে এই জোরটা না দিয়ে বরং যদি অন্য কোনো রাস্তা বেছে নিতেন, সেটা হয়তোবা এদের জন্য ভালো হতো। আরেকটা অ্যাঙ্গেল যেটা হচ্ছে এদের দুইজনের ক্ষেত্রে আমি বলবো, সেটা হচ্ছে বিশেষ করে ইমরান তো বয়সে বড় প্রায় 10 বছরের, রাইট? সো এখানে আপনি ওর হাজবেন্ড, লাভার এবং একই সাথে অভিভাবকও। আপনি খুব ভালো করেই জানেন যে ও কত বড় স্যাক্রিফাইস করে আপনার জীবনে এসেছে এবং এসেছে এটাকে আমরা একটা সাফল্যের জায়গা থেকে নিতে চাই আজকের ভ্যালেন্টাইন ডেতে স্পেশালি। কিন্তু সামনে কিন্তু অনেক বড় একটা সময়, এখানে কিন্তু আপনাকে প্রুফ করতে হবে। ও কিন্তু অলরেডি প্রুফ করে ফেলেছে, এখন কিন্তু আপনার টার্ন। হ্যাঁ, এইটা কিন্তু আমি যেটা বুঝি দিন শেষে, একটা কথা বলি আজকের অনুষ্ঠানটা শেষ করব, একটা জায়গায় কখনো কোনো কমতি হলো আপনাকে কখনো মার্সি করতে পারবে না এবং কখনো করবেও না, এটা হচ্ছে লাভ। হ্যাঁ, এবং আপনি ওকে দিন শেষে কতটুকু খাওয়ালেন, কি করলেন, কি অবস্থায় রাখলেন, এই জায়গাটাই হয়তো কোনোদিন আপনাদেরকে কোনো কোয়েশ্চেন তুলবে না। কিন্তু দিন শেষে যদি ও কোনোদিন দেখে যে ওর ভালোবাসায় কোনো কমতি আছে আপনার জায়গাটা থেকে, তাহলে কিন্তু ও আপনাকে কখনো মার্সি করবে না, এবং করা উচিত না আমি বলি, কারণ ও যত বড় স্যাক্রিফাইস করেছে আপনার জন্য, এটাই হচ্ছে আপনার সারা জীবনের পরীক্ষা। সো বেস্ট অফ লাক, আমি শুধু এটুকুই বলতে চাই আপনাদের দুইজনকে, দোয়া করি আমাদের এই অনুষ্ঠান থেকে, বি হ্যাপি, ইউ গাইজ উইল বি অলওয়েজ হ্যাপি, আমাদের লাখ লাখ মানুষ দোয়া করবে আপনাদের জন্য।
আমি একটা কথা বলতে চাই,
শিওর শিওর,
হিমু আমাকে ফার্স্ট লাভ ইউ বলছে, তো আজকে তো বিশ্ব ভালোবাসা দিবস, তো হিসাবে আমি ওকে আজকে প্রপোজ করতে চাই।
এর আগে করেন নাই?
হ্যাঁ করছি, তো আজকে একটু স্পেশাল এর জন্য।
শিওর শিওর শিওর
হিমু, আই লাভ ইউ, রিয়েলি আই লাভ ইউ।
আমরা চাই আপনাদের এই ভালোবাসাটা সবসময় মজবুত থাকুক, আর আমাদের অবশ্যই, এবং আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে, লাখ লাখ মানুষের পক্ষ থেকে, হিমুর বাবাকে আমরা সবাই মিলে সরি বলতে চাই, কারণ যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে। সরি বলছি এই অর্থে যে যেই জায়গাটাই যাক না কেন, যেটাই হোক না কেন, যত কিছুই হোক না কেন, হিমু কিন্তু আপনার মেয়ে, এবং আপনি যতটা ক্ষোভের মধ্যেই থাকেন না কেন, যত কিছুই হোক না কেন, আমি নিজেও বাবা হয়েছি খুব সম্প্রতি, আমার মেয়ের বয়স 4 থেকে 5 মাস, আমি বাবা হওয়ার 7টা থেকে আমি আপনাকে বলতে চাই যে হিমু কিন্তু আপনার মেয়ে, এবং এই জায়গাটায় আপনি সিদ্ধান্ত নিন আপনি কি করবেন, আমরা কেউই আপনার চেয়ে বেশি বুঝি না, এবং শুধু এতটুকুই বলতে চাই বারবার যে হিমু কিন্তু আপনার মেয়ে। ভালো থাকুন আপনি, আপনারা সবাই ভালো থাকুন, আর আজকের মতো বিদায় নেই, ওদের এই কান্নাটা ভবিষ্যতে সুন্দর হাসি হয়ে খুব সুন্দর একটা সংসার হোক, সেই শুভকামনা জানিয়ে আজকের এপিসোডটা শেষ করছি। আগামী রবিবার ফিরে আসবো সিক্রেটসে, ভালো থাকুন, অনেক শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.